This track was downloaded from FusionBD.com.
FM 89.2
Close Up presents Hello 8920 Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, বুধবারের রাতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আরো একবার আপনাদেরকে স্বাগত জানাতে পেরেছি, সেজন্য নিঃসন্দেহে আমার জন্য অনেক বড় একটা সৌভাগ্যের ব্যাপার, কারণ হ্যালো 8920 মানেই হচ্ছে নতুন নতুন এক্সপিরিয়েন্স, এবং সেই অভিজ্ঞতায় যুক্ত হবে আরো একটি জীবন কাহিনী, যে জীবন কাহিনী আমাদেরকে শেখাবে, আমরা শিখব, সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রেরণা পাব। আমরা প্রতিনিয়তই একটা কথা বলে থাকি, হ্যালো 8920 তো মূলত আসলে ট্র্যাডিশনাল কোন অনুষ্ঠান নয় বা এন্টারটেইনমেন্টের জন্য সেই অর্থে সো কল্ড কোন রেডিও প্রোগ্রাম নয় যেখানে ধরনের অন্যরকম বিনোদন আপনি পাবেন। আসলে এখানে একদম যা প্রচার করা হয় সেটা মানুষের জীবনের গল্প, এবং যে মানুষ এসে তার জীবনের গল্পটা বলেন সেই মানুষের নিজের জীবনের গল্প, যা ঘটে গেছে, যা দেখেছে। এক একটা জীবন সৃষ্টিকর্তা দুনিয়াতে পাঠান এবং সেই জীবন প্রতিনিয়ত বিভিন্ন রকমের এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে যায়। প্রত্যেকটা মানুষের জীবনে সুখ দুঃখ আনন্দ হাসি কান্না বেদনা সবকিছু আছে, এবং এই হাসি কান্না বেদনা বিভিন্ন রকমের এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে একটা মানুষ একটা জায়গায় থিতু হয়, কিংবা একটা লম্বা সময় নিয়ে একটা মানুষের জীবনে বিভিন্ন রকমের অভিজ্ঞতার সম্মুখীন হয়। সেই সব অভিজ্ঞতা, সেই সব গল্পগুলো যখন একের পর এক আমাদের সামনে উঠে আসে, তখন আমরা কখনো কখনো অবাক হই, কখনো কখনো ব্যথিত হই, কখনো কখনো পুলকিত হই, কখনো কখনো আনন্দিত হই। আজকের এই জীবনের গল্পে ঠিক সেরকম কিছুই ঘটতে যাচ্ছে বরাবরের মতোই। কে রয়েছে আমার সঙ্গে তার সঙ্গে পরিচিত হব একটু পরই, তবে তার আগে বলতে চাই হ্যালো 8920 কিন্তু আপনার অনুষ্ঠান, এখানে এসে আপনি আপনার জীবনের গল্প বলতে পারেন। আমরা খুব লাগিলি বলি, খুব গর্ব করে বলি, আপনি যদি বইয়ের দোকানে যান বিখ্যাত মানুষদের জীবনের কাহিনী পাবেন, 100 জন মানুষের বিখ্যাত মানুষের জীবনের কাহিনী, যারা সোসাইটিতে অনেক বড় কিছু করেছে, সারা দুনিয়াতে অনেক বড় কিছু করেছে। কিন্তু আমরা বিলিভ করি প্রত্যেকটা মানুষই কোনো না কোনোভাবে সোসাইটিতে কোনো না কোনোভাবে কন্ট্রিবিউট করছেন, এবং এমনও হতে পারে যে আপনি হয়তো টমাস আলভা এডিসনের জীবনের গল্প শুনে অনুপ্রাণিত হচ্ছেন, কিন্তু একইভাবে আপনার বাড়ির পাশে একজন হয়তো টমাস আছে, সেই টমাসের জীবনের গল্প আপনাকে টমাস আলভা এডিসনের জীবনের গল্পের চাইতে অনেক বেশি অনুপ্রাণিত করবে, এবং যেটা হয়ে থাকে হরহামেশা। আজকে আমাদের সামনে যিনি আছেন তার জীবনের গল্প শুনেও হয়তো অনেকে অনুপ্রাণিত হবেন, এবং একই সাথে বলতে চাই হয়তো অনেকে অনেক কিছু শিখবেন, হয়তো কিছুই শিখবেন না কিন্তু অনুভব করবেন নিজেকে অন্যভাবে। সেই অনুভবের জায়গাতে যাবার আগে বলতে চাই, আপনি যদি হ্যালো 8920 তে আসতে চান আপনার জীবনের গল্প বলার জন্য, আসুন প্লিজ, আমরা আপনাকে চাই, আপনার জীবনের গল্প শোনাতে চাই, শুনতে চাই, মন ভরে শুনতে চাই। আপনি আমাদেরকে অবশ্যই ফোন করবেন, ফোন নম্বরটি হচ্ছে 9115668, আমি আবারও বলছি 9115668। এছাড়া আরেকটি ফোন নম্বর রয়েছে 09613892892, আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি ফোন থেকে অটোমেটিক্যালি কিছু নির্দেশনা শুনতে পাবেন, সেই নির্দেশনা অনুযায়ী আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন, আর প্লিজ আপনার ফোন নম্বর দিতে কিন্তু ভুল করবেন না। ওকে, আরেকটি বিষয় এখানে একটা কথা বলতে চাই প্রিয় শ্রোতা, সেটা হচ্ছে আমাদের ফেসবুক হচ্ছে আমাদের আড্ডার একেবারে কেন্দ্রবিন্দু। তো এই আড্ডার কেন্দ্রবিন্দুর জায়গাটিতে যদি আপনি যেতে চান, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আমাদের ফেসবুকে যাওয়ার জন্য ঠিকানাটা হচ্ছে www.facebook.com/hello8920। আমি আরো একবার বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। চলুন এবার একটু পরিচিত হই, আপনি আপনার নামটা একটু বলবেন।
মোহাম্মদ মজিবুল কামাল রানা।
তার মানে আপনার নিক নেম এক হিসেবে কামালও হতে পারে, রানাও হতে পারে, সবাই আপনাকে রানা নামে
রানা বলে ডাকে, ওই নামটা কি চিনে না?
আচ্ছা, চিনে না। কোথায় থাকেন আপনি?
আমি বর্তমানে টঙ্গীতে আছি, দেশের বাড়ি কুমিল্লাতে।
আপনার বর্তমান বয়স?
34 বছর শেষ।
ঠিক আছে ভাই, বলুন, শুরু করুন। আপনি তাহলে 8920 শোনেন, সুতরাং জানেন আপনি কিভাবে শুরু করতে হয়। শুরু করুন,
প্রত্যেকটা অনুষ্ঠানে শুনছি আমি, আমার মানে ছোটবেলা থেকে শুরু করতে চাচ্ছি।
জি প্লিজ।
আমার 5 বোন, আমরা 2 ভাই, বড় ভাই সবার বড়, মাঝখানে 5টা বোন আর আমি সবার ছোট।
বাবা কি করেন?
আমার বাবা সরকারি চাকরি করত।
সরকারি চাকরি করত, ওকে।
5 বোনের 3 বোন হওয়ার পরে আমার একটা ভাই হয়েছিল, ওটা 11 মাস বয়সে মারা যায়। তখন আমার আব্বা ডাকাতে থাকতো, কিন্তু আমার আব্বা বাড়িতে পৌঁছানোর আগে লাশটা দাফন করা হয়েছিল। তখন আমার আব্বা ভাইয়ের লাশ না দেখে মানে পাগলের মতো হয়ে গেছিল, কোদাল নিয়ে গেছে লাশটা মাটি থেকে উঠিয়ে আবার দেখার জন্য। তখন অনেক ইয়ে করার পরে আব্বাকে থামালো, কিন্তু
কি ছিল? আপনার ভাই ছিল?
হ্যাঁ, ভাই।
হো হো।
পরে আমার মাও পাগল হয়ে গেছিল, রাত দিন কবরস্থানে পড়ে থাকত, খাওয়া দাওয়া কিছুই ছিল না। এভাবে দিনাতিপাত করতে করতে পরে আমার মার কোল ধরে আমার আরেকটা বোন হলো। এই বোনের 2 বছর পরে আরেকটা ছোট বোন হলো। তো আমার ছোট বোনের আগে যে বোনটা হয়েছে তখন আমার আব্বার সরকারি চাকরি হয়েছে, এর আগে আমার আব্বা ডাকাতে রিক্সা চালিত। পরে যখন ওই বোনটা হয়েছে 4 নম্বর বোনটা, তখন আমার মা আমার মায়ের মামা তো ভাইয়ের কাছে চিঠি লিখছে যে ভাই আমি তো এইভাবে কষ্টে আছি, আপনি তো অনেক বড় অফিসার, আমার স্বামীকে একটা সরকারি চাকরির ব্যবস্থা করে দেন। চিঠিটা চাওয়ার পরেই
আপনার বাবার জন্য?
জি। চিঠিটা পাওয়ার পরেই উনি আমার আব্বার জন্য একটা সরকারি চাকরির ব্যবস্থা করলো পিয়ন পোস্টে। আমার আব্বা লেখাপড়া জানতো না, আমার মা আগের দিনে পাইপ পাস করছে, আমার আব্বাকে নাম দস্তখত আমার মায় শিখেছে। পরে আমার আর একটা বোন হলো ছোট, আমার আব্বা সরকারি চাকরি করতেছে, দিন ভালো হয়ে যাইতেছে। আবার দু বছর পরে আমার জন্ম, তখন তো সবাই অনেক খুশি, পাঁচটা বোনের পরে একটা ছেলে। আমার যেদিন জন্ম সেদিন আমার দাদি খুশিতে বাড়িতে আগুন লাগিয়ে দিছিল।
ওকে, খুশিতে বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। বলুন বলুন। তারপর
পরে দাদি আমাকে মানে একটা দাদির স্মৃতিচিহ্ন হিসেবে আমার কান ফুটো করে দিছিল, যে আমার আগে তো আমার একটা ভাই মারা গেছে।
এগুলো করে কিন্তু, এগুলো এক ধরনের কুসংস্কার, এগুলো করে।
পরবর্তীতে আমি আস্তে আস্তে বড় হইতেছি, আমার মানে দুটা বোনের বিয়ে হয়েছে, বড় বোনের বিয়ে হয়েছে মানে একটু পরিপূর্ণ বয়সে, কিন্তু মেজ বোনটা অনেক সুন্দর, ও মাত্র থ্রিতে পড়ে। আমাদের পাশের গ্রামের লোক মানে ওকে পছন্দ করছে ওর বাপে, পরে পছন্দ করার পর ওনার ছেলের সাথে বিয়ে দিছে। তা আমার বড় বোন তো মানে স্বামী কি জিনিস ওটা বুঝে, ওর সাথে কথাবার্তা বলে, আড্ডা ফাড্ডা দেয়, কিন্তু ও তো ছোট, মাত্র থ্রিতে পড়ে, ও তো কিছু বোঝে না। তখন যে বিয়ে করছে ও কিন্তু মানে পরিপূর্ণ বয়স্ক, ওর মনে গেল যে ওর বড় বোন স্বামীর সাথে কথাবার্তা বলে, ও আমার সাথে কেন বলে না। তখন আমার বোনকে মারছে। মারার পরে আমার আব্বা মানে ওই বোনটাকে অনেক বেশি আদর করত, ওই বোনটাকে ওর কাছ থেকে মানে তালাক নিয়ে নিস।
আর কত বছর বয়সে বিয়ে হয়েছিল
তখন? মানে ক্লাস থ্রিতে পড়ে।
ওরা বাল্য বিবাহ ছিল
নিয়ে নেওয়ার পরে ওরা কিন্তু থেমে নেই, ওই ছেলেটা আমার বোনকে অনেক ডিস্টার্ব করে এবং উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক ইয়ে করে। অবশেষে কি করছে যে মানে আমার মা তো একটা বাচ্চা মারা যাওয়ার পরে পাগল হয়ে গেছিল, তখন ওরা মানে গ্রামে কুসংস্কার বা এখন এগুলো আমিও বিশ্বাস করি, কারণ ওরা মানে আমার উপরে বান মারছিল যে আমি যখন মারা যাব তখন আমার মা আবার পাগল হয়ে গেলে আমার বোনকে আমাদের বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যাবে।
এখানে একটা বিষয় আপনাদেরকে একটু সতর্ক করতে চাই প্রিয় শ্রোতা, অনেকেই মনে করতে পারেন যে এই বিষয়গুলোকে আমরা উৎসাহিত করছি, নট লাইক দিস। আমরা কিন্তু আমাদের অনুষ্ঠানে সবসময় একটা কথা বলে থাকি, জীবনে যেটা ঘটে সেটাকে আমরা এখানে উপস্থাপন করি, দিজ আর পার্ট অফ আওয়ার লাইফ। আমরা বিজ্ঞানের ভাষায় এগুলোকে কুসংস্কার বলি, কেউ কেউ এগুলোকে বিশ্বাস করেন, কেউ কেউ জ্যোতির্বিদ্যাকে বিশ্বাস করেন, কেউ কেউ এটাকে বিশ্বাস করেন। আমরা প্রত্যেকের বিশ্বাসের প্রতি রেসপেক্ট রাখতে চাই। আমরা বরং বিষয়টি কিভাবে দেখি যে জীবনে এই জিনিসগুলো ঘটছে, ওর জীবনে এটা ঘটেছে বা এভাবে হয়েছে, ওকে আপনি বিলিভ করবেন কি করবেন না সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আমরা অবশ্যই আমাদের জায়গা থেকে, স্ট্যান্ড পয়েন্ট থেকে বলবো যে দিস আর নট ভ্যালিড ইন সায়েন্টিফিক ওয়ে। সো ওই জায়গাটা থেকে আপনারা বিষয়টা কিভাবে দেখবেন। ওকে, হ্যাঁ বলুন।
যখন বান মারা হলো তখন আমার অবস্থা অনেক খারাপ, আমি মারা যাবো মারা অবস্থা। পরে আমার মামার শালা, আমার মামা উনি আবার কবিরাজি করতেন, তো উনি পরে বলছে যে ওকে তো বান মারা হয়েছে। আমার বড় ভাই বলছে তাহলে কি করতে হবে, যা করতে বলেন তাই বলবো, আমার একটা ভাই মারা গেছে, এখন আমার আর একটা ভাই পাইছে, এই ভাইটাকে আমরা হারাতে চাই। পরে ওই হুজুর মামা বলতেছে যে আল্লাহর নামে কোরবানি করো, ঠিক আছে, আর তুমি আল্লাহর কাছে কোন একটা কিছু ওয়াদা করো যে আল্লাহ যদি আমার ভাইটাকে তুমি রক্ষা করো তাহলে আমি এই কাজটা করো। পরে আমার ভাই বলছে যে ঠিক আছে, আমি আল্লাহ তোমার সাথে ওয়াদা করলাম, আমার ভাইটাকে যদি তুমি রক্ষা করো তাহলে আমি দাঁড়িয়ে রাখবো। পরে আমার ভাই এটা বলে দাঁড়িয়ে রাখছে। আর আমার মামা ওই ভাইটাকে বলছে যে এক কোপ একটা কলা গাছ কেটে আনবা, ওই রসটা দিয়া পরে দুধের সাথে ওরা খাওয়াইলে। হ্যাঁ, আমি তো তখন শিশু।
পরে তাও ভালো বলে নাই কচু গাছ বা অন্য কোনো গাছ।
জি, তো পরে ওটা মানে দুধের সাথে খাওয়াইছে, পরে আমি নাকি এগুলা মানে আমার মায়ের মুখ থেকে শোনা, পরে আমার মানে জ্ঞান ফিরার্স। পরে আমি সুস্থ হইলাম, আমার মা সবাই খুশি, আমি দিনে দিনে বড় হইতেছি, এভাবে আমার বোন আবার ওটার বিয়ে হলো। তো সে জীবন যখন বড় হইতেছে তখন আমার বোনকে বিয়ে করার জন্য অনেক দিক থেকে প্রস্তাব আসে, কিন্তু আমার মামা তো বাইরা চায়, আবার আমার মা মামামি চায় ওদের সাথে আত্মীয়তা করার জন্য। পরে আমার মা বলল যে ভাই আছেন, ভাইয়ের মতো থাকেন, আমি আমার মেয়েকে আপনাদের কাছে দেব না। কিন্তু তারা থেমে নেই, তারা আমাদের উপরে বিভিন্নভাবে ইয়ে করে। এরপরে আমার বোনকে উঠে নিয়ে যাওয়ার জন্য তারা অনেক লোক আসে, এরপরে বিভিন্ন জায়গা থেকে বিয়ে আসলে ওরা ওগুলা ভেঙে দেয়। পরে আমার ফুফার মানে বোন বিয়ে দিছে, উনিও আমার ফুফাই, তো উনি ওনাদের বাড়ি থেকে একটা সম্বন্ধ নিয়ে আসছে। আসার পরে আমার বোনকে দেখছে, দেখার পর ওরা পছন্দ করছে, করার পরে একদম বিয়ে ঠিকঠাক করে তিনি রেখে গেছেন। ওই ছেলে বিদেশে থাকে, পরে বলছে ছেলে আসলে বিয়ে হবে, ডেট টেট হবে, এখন এঙ্গেজমেন্ট হয়ে থাকবে। তো পরে আমার বোনের এঙ্গেজমেন্ট হলো, ওরা আমাদের বাড়িতে আসা যাওয়া করে, আবার আমি তো ছোট আর আমার বোনটা ছোট ইমিডিয়েটলি, তখন আমাদেরকে ওনাদের বাড়িতে নিত, আনত, আবার দিয়ে যেত। দু বছর পরে আমার বোনের বিয়ে হবে। এপাকে আমি আবার ছোটবেলা থেকে হাঁড়ি পাতিল নিয়ে খেলাধুলা করতাম, মেয়েদের সমস্ত কিছু পছন্দ করতাম।
এগুলো আপনি করতেন?
জি, আমি কাজল দিতাম, লিপস্টিক দিতাম, আবার আমার বোনেরা আমাকে এভাবে সাজিয়ে রাখত। পরে আমি যখন স্কুলে যেতাম এগুলো করিয়ে যেতাম। আমার মার জন্য আমার আব্বা যখন শাড়ি আনতো আমি এগুলো পিনতাম, বন্ধু জামা কাপড় পিনতাম, আমার এগুলোই অনেক ভালো লাগে। পরে আমি মানে ফাইভ পাস করলাম, সিক্সে ভর্তি হব, আর মানে আমার বয়সে যে বোনটা দুই বছরের বড় ওটা মানে আমার এক ক্লাস উপরে থাকে।
আচ্ছা আচ্ছা।
পরে আমি স্কুলে যত প্রোগ্রাম হয় সবগুলোতে আমি আমার বোনকে নিয়ে গান গাই, বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিই, আমার বোন আমার সাথে থাকে। অনেক সময় বোন বিরক্ত বোধ করে যে আমাকে নাস কেন। এভাবে যখন ও ক্লাস সিক্সে ভর্তি হবে তখন আমি তো ফাইভে, আমার সেজ বোনটার বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে আমার দুলাভাই বলতেছে যে আমাদের বাড়ির স্কুলের কাছে ভর্তি করাবেন দুজনকে, তাহলে বোনের কথা মনে হলে ওখানে যাইতে পারবে, আর আমার তো আর কেউ নেই যে বোনকে আসা নেওয়া করার জন্য। এ ফাঁকে আবার আমার বড় ভাই তখন আর্মিতে চাকরি করত। আমার বড় ভাইয়ের একটা বিয়ে হয়েছিল, যখন বিয়ে হয়েছিল তখন মেয়েটা গর্ভবতী ছিল। গর্ভবতী থাকার কারণে বিয়ের ছয় মাস পরে একটা বাচ্চা হয়েছে। বাচ্চা হওয়ার পরে আমার বাবা বলতেছে মান সম্মানের ব্যাপার, মেয়েটা আপনাদের, ওই বাচ্চাটা ওদের বাড়িতে হয়েছে। হওয়ার পরে আমার আব্বা ঢাকা থেকে গেছে, গিয়ে ওদের বাড়িতে বলছে যে আপনারা কিছু টাকা দেন আমি কিছু টাকা দিব, দিলে একটা দুধের গাভী কিনে পরে গরুটা আগে আগে যাবে আর আমার বৌমা বাচ্চা নিয়ে পিছনে পিছনে যাবে। আমরা বলবো যে বাচ্চাটা সাত মাস হয়ে গেছে, বাচ্চাটার বয়স
বুঝতে পারছিলাম যে বাচ্চাটা অবৈধ বাচ্চা, ঠিক আছে, এটা তো বুঝতে পেরেছি। আপনার ভাইয়ের ডেটা ছিল না, তাই তো? আপনারা বোঝাচ্ছেন এখানে গরু কেনার সম্পর্ক,
গরু কেনার সম্বন্ধ হচ্ছে গ্রাম দেশে মানে যখন বাচ্চা হতো তখন মেয়েদের বাড়ি থেকে গরু দেয়, বিভিন্ন রকম মেয়েদের তখন একটা বলে ইজ্জতের ব্যাপার আর কি,
সম্মানের ব্যাপার, সেটা মানে বাচ্চা হলে গরু দিতে হয়।
হ্যাঁ, গরু দেয়। তখন বলছে যে মানে একটা জিনিস যদি আকর্ষণীয় জিনিসটা হয় তাহলে ওই জিনিসটার মানুষ একটু মানে গোটা চালা করবে না বেশি। যেদিন আসার ডেট এর আগের দিন রাত্রে বাচ্চাটা ওরা মেরে ফেলছে।
কারা মারে?
মানে ওর বাপের বাড়ির, মানে যে লোকের বাচ্চাটা ওর বোনের স্বামী যার সাথে ওর অবৈধ সম্পর্ক।
বাচ্চাটা হলো আপনার ভাবির?
হ্যাঁ।
বাচ্চাটা মেরে ফেললো তার দুলাভাই?
হ্যাঁ,
ভাবির দুলাভাই।
জি,
তাই তো? তো এটাই আসলে তার বাচ্চা ছিল আপনার কথা অনুসারে?
হ্যাঁ।
রিয়াকশনটা কি ছিল আপনার ভাই যখন এটা জানলো? তখন
আমার ভাই যখন জানছে তখন আমার ভাইকে ওরা বুঝাইছে যে এরকম কোন ইয়াস দিল না, কারণ আমার ভাই তখন নিশার করেছিল যে বিদেশে নিবে। আমার ভাই বিদেশ যাওয়ার অনেক পাগল ছিল তখন। আমার ভাই তো আমার ভাই কি বিদেশে নিবে?
আপনার শ্বশুর পক্ষের লোক বিদেশে পাঠিয়ে দেবে?
হ্যাঁ।
সুতরাং এগুলো সে মেনে নিয়েছে?
হ্যাঁ। কারণ আসলে এতটা সালাক আমার ভাই ছিল না। মারা যাওয়ার পরে এখন আমার আব্বা বলতেছে যে কালকে বাচ্চাটা ভালো ছিল, আজকে বাচ্চাটা মারা গেল। পরে ওরা বলতেছে যে পুকুর ঘাটে লাশটা পাইছি, হয়তো আলগা কোন কিছুর কারণে মারা গেছে। তো মারা গেছে তো বেশ ভালো। পরে কয়েকদিন পরে আমার ভাবি আমাদের বাড়িতে চলে আসলো। চলে আসার পরে আমার ভাবিকে আবার আমার আব্বা নিজের মেয়ের মতোই ভালোবাসে। কিন্তু আমার ভাবি আবার কি কি নাকি কবিরাজি জানত। তো কিছুদিন এভাবে যাওয়ার পরে একদিন আমার ভাবি কি করছে মানে পাঁচটা জায়গায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে। পড়ার পরে রাত্রিবেলায় মানে ওরা নিজেরা নিজেরা প্রোগ্রাম করছে, আর আমাদের আর্থিক অবস্থা অনেক ভালো ছিল। পরে আমার ভাবি কি করছে মানে সবাইকে ঘুমের কি একটা সালা দিছে, ঘুম চালা দানোর পরে সবাই গভীর ঘুমে, আর আমার ভাবি আমাদের ঘর থেকে সমস্ত কিছু নিয়ে মানে চলে গেছে। চলে যাওয়ার পরে আমাদের ঘরে কিচ্ছু ছিল না, শুধু পরা যাদের জামা কাপড় গুলো ছিল তাই, আর কিচ্ছু ছিল না, সবকিছু নিয়ে গেছে। এবং যাওয়ার সময় উনি কি করছে আমার আব্বা যে আখের ছোট ছোট গুড় গুলা বিক্রি করে না, ওগুলা ভাবি পছন্দ করতো, ওগুলা নিয়ে তো ওগুলা সবগুলো নিতে পারে নাই, তো সবগুলো থেকে এক কামড় খাইয়ে গেছিল। পরে যখন চলে গেছে, চলে যাওয়ার পরে সকাল ভোরে কি আমাদের ঘরে কেউ যাক না হয় না কেন, পরে বাড়ির সবাই এলো, ডাকাডাকি করলো, দরজা খুললো, দেখে যে এই অবস্থা। ভাই আবার তখন ডাকায়
আপনার এই ভাইটা কি আর্মিতে কাজ করতো না? যে ভাইটা বিয়ে করেছে
আর্মিতে চাকরি,
বিয়ে হওয়ার পরের কাজ করেছে, কিন্তু এটাও তো আমি ঠিক জানি না যে বিয়ে হওয়ার পর আর্মিতে যোগদান করা এটা নিয়ম আছে কিনা, আমি জানি এটা ধরনের অবৈধ কাজ। লুকোচুরি করেছে বা কিছু একটা করেছিল।
তারপর আমার ভাই কি করলো একটা পলিটিক্স করলো যে এরকম একটা ঘটনা করলো, যদি ওই দিন রাত্রে তো সে খুনও করতে পারত।
কে খুন করতে পারত?
মানে যিনি আমার ভাবি ছিল, কারণ সবাই গভীর ঘুমে উনি পুরো ঘর ডাকাতি করে নিয়ে গেছে। পরে আমার ভাই কি করছে পাগল সাজ্জা ওদের বাড়িতে চলে গেছে, মানে আমি বাবার জন্য অনেক পাগল। এরপরে অনেক পলিসি করছে ভাবি আবার নিয়ে আসার জন্য, কিন্তু পারলো না কিছু টুকটাক জিনিসপত্র নিয়ে। পরে বলছে যে আমি ঢাকায় বাসা নিব, এগুলো নিয়ে যাই, তো পরবর্তী আইসা তোমাকে নিব। এগুলো পইলা কিছু জামা কাপড় বা হাঁড়ি পাতিল উদ্ধার করে নিয়ে আসছে। আসার পরে ওরা ওই ফাঁকে আবার আমার ভাইকে মেরে ফেলার জন্য অনেক চেষ্টা করছিল।
আপনার ভাইকে কেন মেরে ফেলবে?
ওরা তো ওদের মেয়েকে নিয়ে গেছে, আর ওরা বুঝছে যে আমরা কিছু করব। পরে ওই মেয়েটা মানে আমার বাইশ থেকে সাড়াসাড়ি হয়ে গেছে। এরপরে ওই মেয়েটা পচে পচে মরছিল। মারা যাওয়ার পরে আমার ভাইকে আর একটা বিয়ে করেছিল। তো ওই মেয়েটারও ওদের বাড়িতে কাজের লোক ছিল, ওই কাজের লোকের সাথে ওর সাথে সম্পর্ক ছিল, এই জন্য তাড়াহুড়া করে আমার ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দিচ্ছে ওরা।
মানে সব কিছু আপনার ভাইয়ের সাথেই ঘটছে কেন আমি ঠিক বুঝে উঠতে পারছি না।
কিন্তু ওই মেয়ে তো ওই ছেলেকে কিছু দিয়ে বলতে পারে না, আমার বাবি আর আসে না, আমার ভাই গেলে বিভিন্ন রকম খারাপ খারাপ কথা বলে। তো আমার বাবি আমার ভাইকে বিভিন্ন ভাবে অপমান করে, বলে যে তুমি এত বড় মানুষ চাকরি বাকরি করো না কেন। তো আমার ভাই আর্মিতে চাকরিতে চলে গেল রাগ করে।
ওকে, সেকেন্ড বিয়ে করা অবস্থায়?
হ্যাঁ, আমার ভাই যখন চাকরিতে চলে গেল তখন আমার ওই ভাবিও নিজে নিজে ডিভোর্স হয়ে গেল। সে জীবনের বিয়ে হলো দুমদাম করে। এরপরে যাক, আমি ফাইভ থেকে সিক্স উঠলাম, সিক্স উঠার পরে সেভেনে যখন উঠছি তখন আমার ওই বোনটা চলে আসছে বাড়িতে, ও অসুস্থ হয়েছে। তখন আমি একা একা স্কুলে যাই আসি, আমার সাথে একটা ছেলের সাথে মানে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, যাওয়া আসা করতাম একসাথে ওদের বাড়িতে, আমি যে অপেক্ষা করতাম। কিন্তু তখন আমার চালচলন এরকমই মেয়েদের মতোই।
মেয়েদের মতো চালচলন বলতে মানে কি? আপনি তখন কত বছর বয়স আপনার?
তখন আমি সিক্সে ভর্তি,
ক্লাস সিক্সে ভর্তি হয়েছে। তখন কি আপনি এই মেয়েদের লিপস্টিক এই
সব ব্যবহার করতাম, মেকআপ করে স্কুলে যেতাম?
মেকআপ করে স্কুলে যেতাম ক্লাস সিক্সে থাকা অবস্থায়? আপনার আব্বু কি বলতো?
কিছুই বলতো না, কারণ আমি তো সবাই আমাকে সবাই অনেক আদর করতো,
আদর করতো এবং আপনি যা করতেন সেটা পছন্দ করতো। প্রিয় শ্রোতা, আমরা জায়গায় ছোট্ট একটা বিরতি নিতে চাই, একটু খটকা লাগছে, তবে আমার মনে হয় সামনের দিকে গেলে বিষয়টা অনেকখানি পরিষ্কার হয়ে যাবে। আমরা বারবার একটা কথা বলি, দিস আর সোশ্যাল লাইফ, দিস আর লাইফ, নাথিং ইজ ইম্পসিবল ফর হিউম্যান লাইফ। কোন একটা লেখায় পড়েছিলাম অনেকদিন আগে, প্রথম আলো পত্রিকাতে এসেছিল, যে একজন উপন্যাসিক বলছেন যে অনেকেই মনে করতে পারে যে উপন্যাসে যেভাবে লেখা হয় রং চং দেওয়া হয় অনেক সময়, কিন্তু বাস্তব জীবনে যেটা ঘটে সেটা যদি সত্যিকার অর্থেই উপন্যাসে তুলে নিয়ে আসা যায় কখনো কখনো, তাহলে মানুষজন ভাববে যে উনি আসলে কিছু একটা খেয়ে তারপরে এটা লিখেছেন। কারণ লাইফ ইজ থাউজেন্ডস টাইম, লাইফ ইজ মিলিয়ন টাইমস মোর মোর এগেন আই এম সেইং মোর দ্যান ড্রামা। জীবন নাটকের চেয়েও অতি বেশি নাটকীয়। আমরা ফিরে আসব মাত্র তিন মিনিট পর। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920। আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমরা আমাদের অতিথিদের ছবি দিয়ে দিয়েছি কিংবা দিয়ে দিব যে কোনো সময়। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক তিন মিনিট পর।
ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
প্রিয় শ্রোতা, তিন মিনিট পর আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920 তে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা খালিদ এবং লোবান, এবং আপনারা সবাই শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আমরা ফিরতে চাই আবারও আমাদের অতিথি যিনি আছেন তার কাছে, তিনি রানা, তার জীবনের গল্প আমরা শুনছিলাম। আপনারা যদি আপনাদের জীবনের গল্প আমাদের এখানে বলতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে এবং একই সাথে লিখতে পারেন সেখানে, আর ফোন করতে চাইলে তো অবশ্যই ফোন করতে পারেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 9115668, আমি আবারও বলছি 9115668 02 যোগ করে নেবেন। এছাড়া আরও একটি নম্বর আছে আপনারা নিশ্চয়ই জানেন, 09613892892, আমি আবারও বলছি 09613892892। ওকে, আমরা আবারও ফিরে আসছি আমাদের অতিথির কাছে যিনি তার জীবনের গল্প বলছিলেন। ওনাকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজ, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ রানা বলুন। তারপর
পরে আমি তখনও এভাবে মেয়েদের মতো চলাফেরা করি, আমি আবার তখন আমার মায়ের কাছে ঘুমাইতাম। এরপরে আবার আমার বাড়িতে টিভি হলো, তখন ভাবির সাথে অনেক জমি আমি আড্ডা করতাম, ভাবিকে অনেক সাজাইতাম, চুল মাথা আশ্রয় দিতাম, ভাবি আমাকে অনেক আদর করত। পরে আমি সিক্সে যখন পড়ি তখন একটা ছেলের সাথে আমার সাথে একসাথে আমরা ফাইভ পাস করছি, ওর সাথে স্কুলে যাইতাম। আমি সেভেন উঠছি, সেভেন ওঠের সাথে সাথে আমার ওই বোন স্কুল থেকে চলে আসছে, অসুস্থ হয়েছে, তখন তার পড়া বন্ধ হয়ে গেছে। আমি একা একা যাই, একা একা আসি, তখন আমার মানে ভালো লাগে না। তাছাড়া আমার মা আমাকে নিয়ে অনেক চিন্তা করে, কারণ ওই স্কুলটা দূরে, তো আমাদের বাড়ি মিডিল সেন্টারে, পিছনে একটা স্কুল সামনে একটা স্কুল। তো আমার মা আমাকে ওইখান থেকে আমার নিয়ে আসছে, নিয়ে আসার পর আমার মা সিদ্ধান্ত নিল ওই স্কুলে আর দেবে না, এই স্কুলে আমাদের বাড়ির আরো বাচ্চা কাচ্চারা পড়ে, ওদের সাথে যাওয়া আসা করতে পারবে, তখন ওইখানে দিস। ওইখানে দেওয়ার পর আমাকে তখন সেভেনে ভর্তি করেছিল। তো তখন থেকে আমার যে সেজবনটার বিয়ে ছিল, ওদের আমার দুলাভাই দুটা ভাই ছিল, ওরা আমাকে অনেক আদর করত। ওর ছোট ভাইটা আমাকে অনেক পছন্দ করত, আমাকে নিয়ে নিয়ে ওদের বাড়িতে রাখত, বেড়াইতাম। ও কিন্তু আমার সাথে অনেক বড়।
আচ্ছা আচ্ছা।
পরে আচ্ছা, আমার সেভেনে আমার দুলাভাই ওই স্কুলে ভর্তি করে দিল। দেওয়ার পর আমি কোনো কারোর সাথে এইভাবে মিশি না, স্কুল ছুটি এলে বাড়িতে চলে আসি। আমার যে ইমিডিয়েটলি বোনটা আমার, ওটার সাথে সাথে আমি থাকি। আমার চার নম্বর বোনের বিয়ে হয়ে গেছে। পরে দুই ভাই বোনের অনেক মিল, আর বোনরা সবাই আমার অনেক আদর করে। সেভেন পাস করে এইট উঠলাম, আমার রোল নম্বর এক থেকে তিনের ভিতরে সবসময় আছে। পরে আমার সাথে আমার পাশের গ্রামের একটা ছেলে স্কুলে ভর্তিছে, তো তখন অবধিও আমি তার সাথে কোনো কথাবার্তা নেই, কিন্তু আমার ওই যে সাজসজ্জা ওগুলো আছেই
ক্লাস সেভেনে পড়া অবস্থাতে। তো বন্ধুরা আপনাকে খাপাতো না স্কুলের বন্ধু?
একবার তো আমি যখন প্রাইমারি স্কুলে ছিলাম একটা ছিল আমাকে মেয়ে বলাতে, এবার আমি আমার বাড়ির কাছে এসে ওরে কোমরে বেল খুললে একটা বাড়ি দিয়েছিলাম, ওই থেকে ও আমাকে এখনো ভয় পায়। পরে আমি যখন এটি উঠলাম ওই ছেলেটা এসে ভর্তি হলো, ভর্তি হওয়ার পরে আমি ওই ছেলেটাকে মানে তখন কোনো কথাবার্তা বলতাম না, যখন এইট মানে ক্লাস শেষ হয়ে যাবে বার্ষিক পরীক্ষা আসবে তখন ওই ছেলেটাকে আমার একটু একটু কেমন জানি ভালো লাগতে শুরু করছে
ছেলেটাকে।
হ্যাঁ
ওকে।
তখন একদিন ওই ছেলেটা আমার পাশে এসে বসছিল, তখন আমি আবার ছোট থেকেই উপন্যাস বই পড়তে পছন্দ করতাম, আবার আমি যখন ক্লাস থ্রিতে পড়তাম তখন থেকে আমি সিরিয়াল লিখতে পারতাম। তখন আমার পাশে যখন বসলো, বসার পরে আমি বলি কি তোমার কাছে কি উপন্যাস বই আছে, পরে ও আমাকে লাভ স্টোরি একটা উপন্যাস বই দিয়েছিল, পরে আমি উপন্যাসের ভিতরে একটা চিঠি লিখে ওর কাছে দিয়ে দিস। এই আজকে থেকেই ওকে আমার ভালো লাগতেছে কেন জানি। পরের দিন ওকে আমি জিজ্ঞাসা করছি তুমি আমার চিঠিটা পড়ছো? পড়ছি। পরে আমি তাহলে তোমার জবাবটা দেবো আমাকে? আচ্ছা দেবো। পরে ওর সাথে আরেকটা ছেলে এসে করতে গেছে, ওরা দুজনে
কি লিখেছিলেন চিঠির মধ্যে?
হ্যাঁ, তোমাকে আমার অনেক ভালো লাগে, তুমি কি আমার ভালো বন্ধু হইবা?
বন্ধু হওয়ার জন্য
মানে একটা মেয়েলি টাইপের সিরিজ এরকম হতে পারে, এরকম ভাবে ওর কাছে লিখছে।
ও কি এটা বুঝতে পেরেছিল যে একটা মেয়েলি অ্যাপিল বা এরকম কোন?
হ্যাঁ, আমার চিঠির ভাষাগুলো এরকম,
কিন্তু ওর জন্য সেটা বোঝার মতো ছিল কিনা বা কি রিপ্লাই দিল আমি ঠিক জানি না, স্টোরি যেভাবে গেছে সেভাবে গেছে। হ্যাঁ, সামনে দিকে আগান।
তখন ওই ছেলেটা আমার প্রতি এগ্রি হয়েছিল, কিন্তু ওর চাচা তবে বলছে তুই ছেলের সাথে বন্ধুত্ব করবি? ওই ছেলেটা ওকে ঘুরিয়ে ফেলেছে, কিন্তু স্কুলের অনেক ছেলে আমার সাথে বন্ধুত্ব করতে চাইতো।
কিন্তু ফ্রেন্ডশিপের জায়গাটা থেকে এক দুই ছেলে খুব ভালো বন্ধু হতেই পারে, এবং আমরা দেখি যে স্কুল লাইফেও কলেজ লাইফেও অনেক সময় খুব ভালো ভালো বন্ধু হয়, দুই বন্ধু, এক বন্ধু আরেক বন্ধু ছাড়া কিছু বোঝে না, এরকম অনেক বন্ধু আছে, এবং এটা আমাদের হর হসে আমাদের সময় আমরা দেখে থাকি। যদিও ওই বিষয়গুলোকে এখন অনেক বেশি নেগেটিভ ভাবে অনেকেই ফাজলামো করে অনেক বেশি পরিমাণে এক্সপ্লেইন করার চেষ্টা করে না, বাট আমরা স্টোরির দিকে তাকাই, সেদিকেই যেদিকে গেছে সেদিকেই সামনের দিকে আগাই। ওকে, বাই দ্য ওয়ে, তারপর
আমি ছোটবেলা থেকে বন্ধুত্ব করতে চাইতাম, বন্ধুর জন্য পাগল, আমি মানুষকে ভালোবাসতে পছন্দ করতাম, তবে আমি এবার মানুষের সামনে গিয়ে বেশি না কথা বলতে পারতাম না, আমার ভয় লাগতো। এবার ওই ছেলেটা আমাকে মানে পছন্দ করলো না, আর আমার বোন যে অসুস্থ হয়েছিল, যেটা আমারই বড় সবার ছোট, ওই বোনটা অসুস্থ হওয়ার পরে আমার আব্বা কবিরাজ মানে আপা তো ওনার বাড়িতে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে ওই বাড়িতে একটা ডাক্তার উপস্থিত ছিল, পরে ওই ডাক্তার দেখলো যে বলছে যে ওর তো হিস্টোরিয়া রোগ হয়েছে, ওইটা
আপনাকে
আমার বোনের, আপনারা ঠিক আছে আপনাদের বাড়িতে ওকে নিয়ে যান, আমি আপনাদের বাড়িতে আসতেছি। তখন ওই ডাক্তার পিছু পিছু আসছে, ওই ডাক্তারে আমাকে যখন দেখলো, আমার বাপ ভঙ্গি দেখলো বা আমার সাথে কথা বলার এগুলো দেখলো, তখন ও আমারই বয়সে, ওর একটা ভাই ছিল, ওদের স্কুলে একই ক্লাসে পড়ত, তখন ওই ভাইয়ের কাছে বলছে যে ওদের একটা ছেলে আছে এরকম এরকম, মেয়েদের মতো চালচলন কথাবার্তা কার সাথে মিশে না, এবং ওরা ওকে অনেক আদর করে।
কে কে বললো এটা?
ওই ডাক্তার।
ডাক্তার কাকে বলছে?
তার ছোট ভাইয়ের কাছে,
আপনার সম্পর্কে।
হ্যাঁ, তখন ওই ছেলে আবার আমাকে দেখার জন্য পাগল হয়ে গেছে, ওরা আবার ডাক্তার আবার তিন ভাই,
মানে কিউরিয়াসিটি তৈরি হয়েছে।
হ্যাঁ,
ইনফ্যাক্ট আপনি এরকমই করতেন, ছেলে মেয়েদের মতো করেই সবকিছু
সবসময় করতাম, কিন্তু আমি তো তখন এগুলো বুঝতাম না,
মানে আপনার ভিতর থেকে ন্যাচুরালিটা।
হ্যাঁ, আমার এগুলো আসতে আমার মনে হতো যে আমি যদি একটা মেয়ে হইতাম
বা সেটাই বরং ভালো হতো,
আমি মনে মনে করতাম যে আমি আসলে একটা মেয়ে,
বা আপনি ফিলি করতেন আপনি?
হ্যাঁ, আমি এরকম ফিলি করতাম। আবার মাঝে মাঝে আমার আব্বু একটু রাগ করতো যে তুই তো এখন বড় হইতেছিস, এভাবে করলে মানছি কি করবো, কিন্তু আমার মা বলতো যে আস্তে সব ঠিক হয়ে যাবে, কি হয়েছে ও তো আর কোনো খারাপ কিছু।
ওই সময়টাতে আপনার এই অ্যাটিটিউড গুলোতে যে ধরনের প্রবলেম দেখা দিচ্ছে, আপনি তখন ক্লাস কোন ক্লাসে পড়েন?
এইট শেষ করে ফেলছেন।
ক্লাস এইট শেষ করে ফেলছেন, তারপরে বলা যেতে পারে আপনার বয়সন্ধিকাল চলে আসছে।
হ্যাঁ,
সেই সময় পর্যন্ত যখন আপনি এই ধরনের জিনিসগুলো করছেন, মেয়েদের কাপড় পরছেন, মেয়েদের মতো করে থাকছেন, একটা ছেলেকে আপনার ভালো লাগছে, তো এই জিনিসগুলো নিয়ে ফ্যামিলি তেমন কোন ধরনের উৎকণ্ঠাই অনুভব করে নাই, বরং মনে করেছে যে ঠিক হয়ে যাবে।
হ্যাঁ, ঠিক হয়ে যাবে।
বরং আমার আমি জানি না, ওই সময়টাতে এক ধরনের সাইকিয়াট্রিস্ট দেখানো কিংবা কোন ধরনের কোন ডাক্তার দেখিয়ে জিনিসগুলোকে ঠিক করা যায় কিনা সেটাও কনসার্নে নেওয়া উচিত ছিল। আমরা এই স্টোরিটা এজন্যই প্রচার করছি এখানে যে যেটা হয় আসলে সোসাইটিতে, অনেকে ওভারলুক করে জানে, এবং ওভারলুক করাটা আসলে একজনের জীবনের জন্য ভালো হয় না মন্দ হয় সেটা আমরা ওর জীবন থেকেই বুঝতে পারবো। তো দেখা যাক সামনের দিকে যায়। তারপর
ওই সময় ওই ছেলেটা আমাদের বাড়িতে আসছে আমাকে দেখার জন্য, দেখার পরে তখন ও প্রায় আমাদের বাড়িতে আসা যাক শুরু করছে, যেদিন ওর ভাই আসতো পরের দিনও আসতো, ওর ভাই আসতো আমার বোনকে একটা ইঞ্জেকশন ফুস করার জন্য, ইঞ্জেকশনটা দিলে আমার বোন দুই দিন অজ্ঞান থাকতো মানে ঘুমে থাকতো, বলছে যে ইচ্ছেকৃত যখন জাগবে তখন জাগাবেন, নাহলে কিন্তু পাগল হয়ে যাবে। পর আমার বোন ধীরে ধীরে সুস্থ হইতেছে, ওই ছেলেটা এখন ওখানে আসে, পর আমার ছোট বোন বললো কি তুই তো বন্ধুর জন্য পাগল, তাহলে এই ছেলেটাও মনে হইতেছে তোকে পছন্দ কর, তুই তাহলে এর সাথে বন্ধুত্ব কর, তাছাড়া আমাদের ফ্যামিলিও কিছু বলবে না, কারণ ওরা আমাদের উপকার করছে, আমার সুস্থ করছে। তখন আমি কি করছি, একদিন আমি যাকে ভালো লাগতো তার জন্য একটা চিঠি লিখে রেখে দিতাম, পরে ও যেদিন আসছে ওর একটা ক্লাসমেট নিয়ে আসছে, আসার পরে চলে যাইতেছে। তো আমি আর কখনো ওর সাথে কথা বলিনি, এই প্রথম কথা বলতেছি। তখন ওর জন্য নাস্তা পানি নিলাম, এরপরে আমি আউট রুম থেকে ওর সাথে কথা বলতেছি, দুষ্টমি করছি কিন্তু সামনে আসতেছি না। পরে ও যখন বলতেছে ঠিক আছে আমি আজকে তাহলে চলে যাই, তো যাওয়ার পথে আমি ওই রুম থেকে দূর দিয়ে এসে আমার রুমে বালিশের তল থেকে সিটি টাইন না ওর হাতে ধরাই দিছে। ধরা জানার পরে আমাকে যাওয়ার সময় বলে কি আমি এই জিনিসটার জন্য এতদিন আসছি।
ছেলেটা বলছে? হ্যাঁ, ছেলেটাকে আপনার সমবয়সী ছিল?
হ্যাঁ, আমার সমবয়সী, এবং ও ক্লাস এইট শেষ করে নাইন ওর্স।
ওকে ওকে।
পরে বাড়ি থেকে সিটিটা পড়ছি, সিটিটা পড়ার পরে আমি মানে খারাপ কোনো কিছু লিখতাম না, মানে আমি জাস্ট সবার সাথে বন্ধুত্ব করতে আমার ভালো লাগতো। আর আমার মন হইতো যে যদি আমাকে কেউ অনেক ভালোবাসত, অনেক ভালো আমার বন্ধুত্ব করতো, তখন তো আমি এগুলা সম্পর্কে প্রেম প্রীতি ভালোবাসা এগুলো কিছু বুঝতাম। পরে ওই ছেলেটা ওই চিঠিটা পড়লো, পড়ার পরে ওর বাইরের কাছে আমার জন্য একটা রিটার্ন লেটার পাঠালো যে ও আমাকে পছন্দ করে।
ব্যাপারটা অনেকখানি অস্বাভাবিক হয়ে গেছে এতক্ষণ আমাদের শ্রোতাদের কাছে, যে কারণে জিজ্ঞেস করা। ওর ভাইয়ের কাছে পাঠিয়েছে মানে কি? ওর ভাই ডাক্তার ভাইয়ের কাছে?
হ্যাঁ, ডাক্তার ভাইয়ের কাছে চিঠি পাঠাইতো
আপনার জন্য।
হ্যাঁ,
এবং ডাক্তার ভাবিটা জানতো যে আপনার কাছে পাঠাচ্ছে?
হ্যাঁ।
এবং আপনি?
আমি আবার ও ডাক্তার ভাইয়ের কাছে চিঠি দিতাম।
ডাক্তার ভাইটা মেনে নিয়েছিল?
হ্যাঁ।
মানে এটা কি ছিল, এটা বন্ধুত্ব ছিল না প্রেম ছিল?
এখন কাদের দৃষ্টিতে কি থাকবে, আমি তো
মানে এক ধরনের খামখেয়ালি বনাও হতে পারে, এক ধরনের ভালো লাগা।
আমি ওকে ভালোবাসি, ভালোবাসি বিদেহর সাথে আমার বন্ধুত্ব, আমি ওর কাছে সেটা লিখি।
ভালোবাসার রকমটা তো যেমন আমার ফ্রেন্ডকে আমি ভালোবাসি, ব্যাপারটা কি এরকমই ছিল যে আমার আমার ফ্রেন্ড, আমার বন্ধু, আমি ওকে ফিল করি?
হ্যাঁ, আমি ওকে তখন ফিল করতাম, ওর সঙ্গ কামনা করতাম, ওকে ভালোবাসতাম।
আমি জানি না এটাকে আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন, কিন্তু অনেকেই হয়তো অনেকভাবে অন্যভাবে ব্যাখ্যা করছেন। বরং আমি এটাকে একটা সহজ সরল ফ্রেন্ডশিপই মনে করে নিতে চাই, যে একজন বন্ধুকে আরেকজন বন্ধু এটা বলছে। তবে সাধারণত ব্যাপারটা দেখা যায় একটা ছেলে এবং একটা মেয়ের মধ্যে, কারণ ক্লাস এইটে মানে হচ্ছে এই সময়টাতে যদি বলা যায় যে প্রেমের বয়স না, তারপর অনেকেই পড়ে যান, এবং সেক্ষেত্রে একটা ছেলে একটা মেয়েকেই পছন্দ করবে, কিন্তু ও কেন আরেকজন বন্ধুকে এভাবে ফিল করছে? বিকজ আপনার ভিতর থেকে এটাই ফিল হচ্ছে।
হ্যাঁ, এটাই ফিল হচ্ছে।
ও কি ওটাকেই পাত্তা দিচ্ছে?
হ্যাঁ,
ওর কোনো মেয়ে ফ্রেন্ডশিপ না,
কোন মেয়ে বন্ধু ছিল না তখন। এরপরে আমি আবার নিজের হাত থেকে সুই দিয়ে রক্ত দিয়ে ওর কাছে চিঠি লিখে পাঠাইতাম, ও আবার আমার কাছে এরকম করতো। আমাদের ঘরের সামনে একটা গাছ ছিল, ওইখানে ওর নাম আমার নাম প্লাস লিখে লিখে রাখছিলাম, যাতে ঘুম থেকে ওটা আমি দেখতে পাই। যখন আমার ক্লাস নাইন শেষ, বার্ষিক পরীক্ষা হয়ে গেছে, তখন এই প্রথম ওদের বাড়িতে আমাকে নেওয়ার জন্য এলাকা সবাইকে বলে আসছে, ওর যত বন্ধু বান্ধব ছিল সবাইকে বলছে আমি আজকে নিতে আসবো। পরে পরীক্ষার শেষ দিন ও আসছে আমাদের বাড়িতে, আমার মা তো কিছুতেই যেতে দিবে না, বলছে ওই এলাকার লোকজন ভালো না, ডাকাত। কিন্তু আমিও এই জীবনের প্রথম আমি একা একা ঘরের বাইর হইতেছি। পরে আমি আমার মাকে অনেক রিকোয়েস্ট করলাম, অনেক ইয়ে করার পরে আমার মা রাজি হল। পরে আমি তখন সাইকেল চালাইতে পারতাম না, ও নিজে সাইকেল চালাইয়া আমাকে ওদের বাড়িতে নিয়ে গেছে, এবং পিছনে আমি বসা ছিলাম যে আরো সাওয়া থেকে পাওয়ার একটা গান গাইতে গাইতে আমাকে ওদের বাড়িতে নিয়ে গেছে। পরে নিয়ে যাওয়ার পরে আমি ওদের বাড়িতে যাওয়ার আগে ও আমাকে যখন বলছে পরীক্ষার শেষ দিন আমি তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাবো, তখন আমি নিজে নিজে কল্পনা করতাম ওদের ঘর কোথায় হবে, ওদের বাড়ি কিরকম হবে, একদম আমার কল্পনার সাথে হুবহু মিলে গেছে। পরে ওদের ঘরে ঢুকেলো, কিন্তু আমাদের বাড়িতে তখন কারেন্ট ছিল, ওদের বাড়িতে কারেন্ট ছিল না। পরে ওর ভাবি আসলো, আমাকে অনেক আদর যত্ন করলো, আমাকে নাস্তা পানি খাওয়াইলো। খাওয়ানোর পরে আর কি আমি দেখি একের পরে এক মানুষ আমাকে দেখতে আসতেছে। এরপরে তখনকার সময় আবার আলিফ লেলা হইতো টিভিতে, তো ওদের বাড়ির কাছে ও আমাকে আলিফ লেলা দেখানোর জন্য ওখানে নিয়ে গেছে। আর আলিফ লেলা দেখার পরে আমরা ঘরে আসলাম, ঘুমাবো, খাওয়া দাওয়া করলাম, আমার কাছে না অনেক ভালো লাগছে। পরের দিন আবার সারাদিন ডাকার পরে পরে ওদের বাড়ি থেকে রওনা হয়ে আবার আমাদের বাড়িতে আসছি, তখন ছিল শুক্রবার। পরবর্তীতে ও আমাদের বাড়িতে আমাকে নিয়ে আসলো, আস্তে আস্তে সন্ধ্যা হয়েছে, ও আবার আমাদের বাড়িতে ছিল। পরে ও যখন চলে গেল, আমার স্কুলে অনুষ্ঠান ছিল, অনুষ্ঠানে আমি অবশ্যই পার্টিসিপেট করছিলাম, ওর জন্য আমি ওই অনুষ্ঠান আর জানি পুরস্কার বিতরণীতে আমি আর যাইনি। পরে ওই দিনগুলো চলে গেল, চলে যাওয়ার পরে আমি যখন নাইনে উঠলাম, নাইনে উঠার পরে আমার মানে নাইনের শেষ পর্যায়ে আমার নানা আবার আমার স্কুলের টিচার উনি অসুস্থ হইলেন, স্কুল থেকে সবাই ওনাকে দেখতে গেলেন। তো আমি কিন্তু এই যে ক্লাস নাইন পর্যন্ত পড়তেছি, আমি কোনো মেয়ের সাথে মিশতেছি না, কোনো মেয়েদের সাথে কথা বলি না আমি, আবার আদারওয়াইজ কোনো বেশি ছেলেদের সাথেও মিশি না, শুধু যাকে ভালো লাগে তার সাথে একটু কথাবার্তা বলি, তার সাথে একটু চলি, স্কুল ছুটি হইলে আমি বাসা চলে আসি। এই পরে যখন ও নানাকে দেখতে গেলাম, যাওয়ার সময় কারোর সাথে আমার এত কোনো কথাবার্তা হয়নি, আসার সময় তিনটা মেয়ে আর আমি একটা ছেলে আসতেছি, আসার পরে যাদের বাড়ি যেখানে আসছে ওরা ওখানে চলে গেছে। চলে যাওয়ার পরে আমার সাথে শুধু একটা মেয়ে ছিল, ওদের বাড়ি আমাদের বাড়ি কাছাকাছি। তখন ওই মেয়েটা আমাকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোকে কখনো দেখিনি কোনো মেয়েদের সাথে কথা বলতে মিশতে, এখন তুই ক্লাস নাইনে পড়স, কিন্তু এই সময় মানুষের প্রেম প্রীতি করে, তোর কি ধরনের সে মেয়ে পছন্দ? কিন্তু আমার ও যে আমাকে প্রশ্নগুলো করে তখন আমার কাছে আনিজি ফিল লাগে, আমি কি বলবো, কারণ আমার তো এই ধরনের কোনো ফিলিংস হয় না। তখন ওকে আমি বলতেছি মানে আমার বোনেরা যে ধরনের, আমি ওর কাছে এই ধরনের মেয়েদের কথা বলতেছি যে শান্ত শিষ্ট ভদ্র চুল লম্বা লম্বা, মানে গরিবের মেয়ে হোক তাও সে যাতে ভালো হয়, স্বামীকে অনেক ভক্তি শ্রদ্ধা করে, স্বামীর ফ্যামিলিকে নিজের ফ্যামিলি মনে করে, এই ধরনের মেয়েগুলো আমার কাছে পছন্দ। পরে আমাকে বলে কি ঠিক আছে আমি তো অনেক মেয়েদের সাথে চলাফেরা করি, আমার যদি কি এরকম থাকে আমি তোমাকে কালকে জানাবো। পরের দিন যখন স্কুলে গেছি যাওয়ার পরে ওই মেয়েটা আমাকে বলে আমার খোঁজে এরকম তো মেয়ে ছিল কিন্তু এখন আমার খোঁজে এরকম একটাও নাই, শুধু আমি আছি। কিন্তু তখন ওর চুলগুলো অনেক বড় ছিল, মানি মিনি আমি যেগুলা বলছি ওগুলো ওর ভিতরে ছিল।
ওকে, কি নাম ছিল মেয়েটার?
ওর নাম ছিল শিরিন।
শিরিন, তখন আপনি কোন ক্লাসে পড়েন?
তখন আমি নাইনে।
ক্লাস নাইনে পড়েন, ও কোন ক্লাসে পড়ে?
আমার ক্লাস।
কি ক্লাসে পড়ে?
পরে আমার চাচাতো বোনের ছেলে ওই স্কুলে পড়তো, মানে আমার সে ছোট, তো আমি যদি যেদিন স্কুলে না যেতাম ও আমার কাছে একটা চিঠি লিখে পাঠাইতো। পাঠাইলে ওই চিঠিতে ভালোবাসা সম্পর্কে কিছুই লিখতো না, আমার খোঁজ খবর নিত, এভাবে কয়েকটা চিঠি আমাকে দিস, পরে আমি ওগুলো পড়ে রেখে দিতাম। আমি তার এগুলো বুঝতাম না যে প্রেম করলে চিঠি লুকিয়ে রাখতো কিছু করতে, আবার আমি ওই চিঠি জবাব দিতাম। পরে একদিন আমাকে বলে তুমি, আমি যে তোমাকে চিঠিগুলো লিখি তুমি এগুলো কি করো? আমি কি কেন রেখে দিছি? বলে ও মা কি বলো এগুলো তো ফেলে দিতে হয়। আমি কি মানি? কয় এগুলো কেউ দেখলে সমস্যা আছে। পরে আমি কেউ কোথায় ফেলবো? ও আমাকে শিখিয়ে দেয় বাথরুম ফেলাই দিও। পরে আমি এগুলো বাড়িতে এসে বাথরুম ফেলাই দিছি। তারপরে আমাকে দাওয়াত দিল যে আমাদের বাসায় যাইও, আমাদের বাসায় তুমি তো ফুল গাছ পছন্দ করো, ফুল গাছ আছে, এরপর আমাদের গাছে বড়ই আছে। আমি আবার বন্ধুর অনেক ভক্ত, মা বাবার ভক্ত, তো আমাকে বলছে। তখন আমি সবসময় আমি মানে ফ্রেন্ড পরে স্কুলে যেতাম, মানে সব ছোটবেলা থেকে আমি সাজুগুজি করতাম তো বেশি, কখনো লুঙ্গি পরে যেতাম না। ওই দিন বৃষ্টির দিন ছিল, তখন আমি কি করছি লুঙ্গি পরে গেছি কিন্তু শাড়ির মতো করে, যার পরে স্কুল ব্যাগ কাঁধে। তখন ওদের ঘরে উঠার সময় আমি যখন উঠছি তখন ওর বাবি শুধু আমার পাওয়াটা দেখছে। উনি আবার আমি যখন ওদের ঘরে ঢুকতেছি তখন উনি আবার ওয়াশরুমে গেছে। উনি আসতে আসতে আমি আবার ওখান থেকে চলে আসছি, তখন ও আমাকে গাছের গাব দিছে, এবার চিপস দিছে, পেয়ারা কেটে দিছে, এগুলো খেয়ে এবার আমার বোনের জন্য এগুলো দিয়ে দিছে। আমি আবার কোথাও গেলে কিছু খাইতাম না, আমার মার কথা মনে হইতো, বন্ধুর কথা মনে হইতো, এই জন্য ও তো জানতো। এই দুই দিনে ও আমার কাছ থেকে সব খবর নিয়ে নিচ্ছে, আমার বোনের জন্য ওগুলো দিয়ে দিয়েছে। তারপর আমি চলে আসছি, চলে আসার পর আস্তে আস্তে ওর ভিতরে দুর্বলতা কাজ করতেছে। কিন্তু আমি যে স্যারের কাছে প্রাইভেট পড়ি, ও আমার পাশে বসে এবং আমার সাথে ছবি তুলতে চায়, এগুলা ওর ফ্যামিলির ভিতরে জানাজানি হয়ে যেতেছে ও আর আমি মানে প্রেম করি। ও আবার একটা স্টপেজ আছে মানে বাজার, ওখানে আমার জন্য অপেক্ষা করে, আমি আসি একসাথে স্কুলে যাই, আবার যাওয়ার সময় ও এখানে এই পর্যন্ত দুজন একসাথে আসি, পরে দুজন দুজনে পড়ে দিয়েছিল। পরে এই কথাগুলো
এই মেয়েটার সাথে, শিরিনের সাথে,
এই কথাগুলো ওদের ফ্যামিলিতে চলাচল হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে ওর বড় ভাই একদিনের ভিতরে একটা ছেলে মানে ইয়ে করে রাত্রে ওর বিয়ে দিয়ে দিছে।
ওহো, আচ্ছা, যে ছেলেটার সাথে আপনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, খুবই ভালো বন্ধুত্ব বলা যেতে পারে, সেই ছেলেটার সাথে কি আপনার এই মেয়েটার সাথে সম্পর্ক থাকা অবস্থায় সম্পর্ক ছিল?
হ্যাঁ, ও জানতো যে ও আমার একজন ভালো বন্ধু আছে।
ভালো বন্ধু মানে মেয়েটা ভালো বন্ধু?
না, ওই মেয়েটা জানতো যে আমার ওই ছেলেটার সাথে বন্ধু আছে।
আচ্ছা, যেই ছেলেটাকে আপনি এত ভালো বন্ধু জানতেন, ওই ছেলেটার নাম কি ছিল?
ওর নাম ছিল শফিক।
শফিক কি এই যে আপনার যে মেয়েটার সাথে আপনার যে প্রেমের সম্পর্ক সেটা কি মেনে নিয়েছিল?
ওটা তো ও জানে না, আর ও তো জানে যে আমি কোনো মেয়েদেরকে পছন্দ করি না, আমি শুধু ছেলের সাথে বন্ধুত্ব করি এবং ওই যে আমার জীবনের প্রথম একটা বন্ধু।
আচ্ছা, তার মানে ও এটা জানতো না?
না, কিন্তু
মেয়েটা জানতো যে একটা ভালো বন্ধু আছে এবং শফিক এটা জানতো না। শফিক যদি এটা জানতো তাহলে কি সহজভাবে নিত?
শফিকেরও আমি যখন জানছি তখন আমি বলছি যে এটা আমার ক্লাসমেট, আমি কোনো আমি তো ও তো জানে যে আমার মেয়েদের প্রতি কোনো ফিলিংস নেই।
ওকে,
কথাবার্তা বলে।
আচ্ছা আচ্ছা, তো এইভাবেই আপনি ব্যাপারটাকে ব্যাখ্যা করেছেন।
হ্যাঁ,
শফিকের কোন মেয়ে বন্ধু ছিল
না? শফিকের মেয়ে বন্ধু ছিল না, ওর ছেলে বন্ধু ছিল, কিন্তু ওই ছেলে বন্ধুকে আমি হিংসা করতাম, তখন ওই সব ছেলে বন্ধু ছেড়ে দিয়েছিল।
ও সব ছেলে বন্ধু ছেড়ে দিয়েছিল?
ও বলতো যে ওগুলো আমার
কিছু কিছু বিষয় আমার কাছে খুবই নর্মাল মনে হচ্ছে। নর্মাল হচ্ছে কারণ যে শৈশবে যে সময়টাতে দেখবেন যে ফ্রেন্ডশিপের জায়গাটা থেকে ছেলেদের মধ্যে এই ধরনের ব্যাপারগুলো কাজ করে, সময় মেয়েদের মধ্যে ব্যাপারটা কাজ করে যে মেয়ে মেয়ে বন্ধুত্ব, কিন্তু অমুকের সাথে খুব ভালো সম্পর্ক, সেটা আমার সাথে থাকবে, অমুকের সাথে কেন থাকবে, এই জেলাসের ব্যাপারগুলো খুব নর্মাল। কিন্তু তার মধ্যে যদি অ্যাবনর্মালিটি গ্রো করে এবং সেটাও যদি খুব ন্যাচারালি হয়ে থাকে, সেই বিষয়গুলো জীবনে আসলে কিভাবে দূর করা যায় এবং একই সাথে এই বিষয়টাকে জীবনে যদি আমরা ওভারলুক করে যাই সেটা আসলে আমাদের জন্য কতটা দুরবস্থা করতে পারে, এই কোশ্চেনগুলো অলরেডি রেইজ হয়ে গেছে। কিন্তু আসলে স্টোরি কোন দিকে যায় সেটাই এখন দেখার বিষয়। আমরা এরপর যে ছোট্ট একটা বিরতি নিতে চাই প্রিয় শ্রোতা, আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 এ, আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। এবং আজকের এই বন্ধুটিকে যদি আপনারা দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, কেবলমাত্র যে পেজটিতে এই ছবিটি পাবেন, ওনার ছবি পাবেন, সেটা হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক রাত 12:06। Close up presents Hello 8920 Close up
দ্য ক্লোজার দ্য বেটার।
প্রিয় শ্রোতার, সময় এখন রাত 12:06। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা খালিদ এবং লোবান, আর একই সাথে আমার সঙ্গে রয়েছে আজকে রানা, তার জীবনের গল্প নিয়ে, একটু ব্যতিক্রমী জীবনের গল্প। এবং একই সাথে আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি আমাদের হ্যালো 8920 এসে আপনার জীবনের গল্প বলতে চান, সেক্ষেত্রে অবশ্যই ফোন করতে হবে আমাদেরকে। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 9115668, আমি আবারও বলি 9115668। মুঠোফোন থেকে ফোন করলে 02 যোগ করে নেবেন, আর যদি আপনি নর্মালি করতে চান, আরেকটি নম্বর রয়েছে আমাদের 09613892892। আমি আবারও বলছি 09613892892। ফেসবুকে চলে আসতে পারেন, ফেসবুকে এসে ওকে দেখার জন্য, কিংবা আপনারা চাইলে ইনবক্স করতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গেলে অবশ্যই লাইক দিয়ে দেবেন, পেজটি আছে আরজে কিবরিয়া নামে। ওকে রানা, বলুন তারপর মেয়েটির বিয়ে হয়ে গেল শিরিনের।
হ্যাঁ, ওর যখন বিয়ে হয়ে গেছে রাত্রে, তখন ওই সকালবেলা স্কুলের, আমি আবার স্কুলে গেছি, ওই দিন আবার সফিকে চিঠি লিখছে আমার কাছে। ও যখন স্কুলে গেছে, স্কুলে সবার কাছে বলতেছে যে আমি এখনো পবিত্র আছি, আমার বিয়ে হইলে কি হয়েছে। তখন মেয়েরা সবাই এসে আমার ক্লাসমেট আমাকে বলে, তুমি এটা কি করলা, শিরিনের বিয়ে হয়ে গেছে। এখন শিরিনে বলতেছে ওর, তুমি চাইলে এখনো ওকে নিতে পারো। পর আমি কি তাই, তোমরা এগুলো কি বলো, তার সাথে তো আমার সাথে কখনো প্রেমের সম্পর্ক ছিল না। আমি ওই সফিকে চিঠিটা পড়ছি, মানে এখন আমার এত খারাপ লাগতেছে, আর ছোটবেলা থেকে আমার মানে ফেস্টিজ লাগে এমন কোনো কথা বললে আমার কাছে খুব খারাপ লাগে। তখন এরকম বলতে বলতে মেয়েটা আমার কাছে কোনো সারা শব্দ পেল না, পরে ও নিজে আসছে। আসার পরে ও আবার আমার কাছ থেকে গাঁদা ফুলের বীজ নিছিল, নিয়ে ওর বাগানে লাগাইছিল। সবগুলা গাছের ফুল দিয়ে দুইটা মালা বানিয়ে আনছে, আর একটা টেবিলের কাগজের ফুল নিয়ে আসছে আমার জন্য। এনে আমাকে বলে, আমার কাছে যত ফুল ছিল সবগুলা দিয়ে তোর আর তোর বন্ধুর জন্য আমি দুইটা মালা নিয়েছি, আর আমার পক্ষ থেকে টেবিলের গিফট আমি তোর জন্য আনছি, আর আমি এখনো পবিত্র আছি। এ কথা বলে ও চলে গেছে। এক দুই দিন পরে আমি বাজারে গেছি। বাজারে যাওয়ার পরে আমার পিছে পিছে একটা ছেলে ঘুরতেছে, ঘুরার পরে আমি ওকে ফলো করছি, আমি যেখানে যাই ও ওখানে যাই। পরে এক দোকানে আমি ওকে বলি কি, আপনি আমার পিস নিছেন কেন? পরে বলে কি, আপনার সাথে কিছু কথা আছে। আমি কি কথা বলেন, কয় আপনি এটা কি করলেন, আমি কি করছি, কয় আপনি শিরিনা ফুকে অন্যখানে বিয়ে দিতে কেন দিলেন। আমি কি, শিরিনের সাথে তো আমার সাথে কোনো প্রেমের সম্পর্ক ছিল না, আর আমি তো এই সম্পর্কে কিছু জানিও না, ওর সাথে কি হলো না হলো আমার, আপনি আমাকে এগুলো কেন বলতেছেন। বলতেছেন যে ও বলতেছে আমি আপনাদেরকে দেখছি একসাথে চলতে, আমি কি একসাথে চললে কি কেউ কাউকে ভালোবাসে, আর আমি তো কখনো এই ধরনের কোনো কথাই বলিনি। আচ্ছা ওকে আমি পাশ কেটে চলে এসছি, ওর বিয়ে হয়ে গেছে, ওখানে ওর একটা বাচ্চা হয়েছে। অনেকদিন পরে আমি ওকে রাস্তায় দেখছি, একটা শিশু নিয়ে কোলে করে, বোরকার মুখোশ বাঁধা, ও রাস্তা দিয়ে হাঁটা হাঁটা আসতেছে। আসার পরে আমি ওর বোরকার মুখ দেখে আমি ওকে কিন্তু চিনছি। চিনার পর আমি কলাম কি, এ বাচ্চা কার? পরে আমার। আমি কি, তুমি কোথা থেকে আসতেছ? বলছি কি, আমার বোনের বাড়ি থেকে আসতেছি। পরে আমি ওকে দুষ্টামি করি, এখন যাতে এগুলো বলা হয় বলে হয়ে গেছে, আর যখন মানুষ আমাকে এখন মেয়ে হাফ লেডিস এগুলো বলে,
হ্যাঁ,
তখন আমি মানে অলরেডি আমি মেট্রিক পাশ করে ফেলছি, তখন আমার কাছে একটু একটু লজ্জা লাগতেছিল, আর লজ্জা ততটা বেশি মানুষের সাথে মিশতাম না। মেট্রিক পাশ করছি তখনও কিন্তু মানুষের সাথে মিশি না। তো পরে ওকে যখন দেখছি, দেখার পর আমি দুষ্টামি করে ওকে বলি কি, এই বাচ্চাটা তাইলে আমার হতো না। পরে ও হাসছে, পরে ও আমাকে বলে, তুমি আমাকে কেমনে চিনলা, আমি কি তোমার দুইটা চোখ দেখে আমি চিনছি। পরে ওর পথে চলে গেছে, আমি আমার কাজে গেছি। পরে আমি যখন মেট্রিক পরীক্ষা দিব 1998 সালে, আমাদের পাশে একটা টেইলার্সের দোকান ছিল, ওইখানে মনির ভাই একটা লোক, তখনও ওরা আমাকে কেউ চিনত না। আমার ওই যে সে জীবন যে বিয়ে ছিল না, ওর স্বামী তো বিদেশে থাকতো, আমার বোনে আমাকে কয় কি, তোর চিঠির বাসা অনেক সুন্দর, তুই আমাকে একটা চিঠি লিখে দিবি, তো দুলাবা যদি আমার কাছে আমার জন্য টাকা পাঠায়, তো আমি তোর একটা শার্ট পিস গিফট করবো। আমি স্কুলে যাওয়ার সময় ওই দোকানে একটা শার্ট পিস দেখেছিলাম। পরে সিটি যখন লিখে দিয়েছে, দিলাবে টাকা পাঠিয়েছে, আপা আমাকে শার্ট পিস কিনতে ওই দোকান নিয়ে গেছে। আমি শার্ট পিসটা দেখলাম, দেখার পর আমাকে কিনে দিয়েছে। ওই ছেলেটাকে আমার অনেক ভালো লাগছে। তো ও আমাকে বলে কি, তুমি কি ঢাকায় থাকতো? আমি কেউ না, তো আমি তো তোমাকে কখনোই দেখিনি। পরে ওর সাথে আমার সাথে ভালো রিলেশন হলো, ওর কাছে আসা যাওয়া করি, কথাবার্তা বলি। পরে ওর সাথে আমি মেট্রিক পরীক্ষা পাশ করলাম, ও আমার রেজাল্ট আনলো, অনেক খুশি হইল, ও অনেক খুশি। পরে আমি কলেজে ভর্তি হব। পরে আমি আমার বাড়ির পাশে কলেজ ছিল, কিন্তু আমি কলেজে ভর্তি হতে রাজি না বাড়ির পাশে, আমার কাছে কেমন কেমন যেন লাগতেছে। পরে ওই মনির ভাই একটা কলেজে পড়তো দূরে, ওই জায়গার কলেজের নাম পয়েলগাছা ডিগ্রি কলেজ, তখন ওইখানে আমি ভর্তি হওয়ার ডিসিশন নিয়েছি। আমি কলেজে ভর্তি হতে গেছি, ভর্তি ফর্ম কিনবো, তখন আমাকে মনিবে বলতেছে, দেখো ও তখন ডিগ্রিতে পড়ে, বলছে আমার আর একটা বছর পরে, কিন্তু তুমি একা একা এখানে থাকতে হবে, বা আসা যাওয়া করলে একা একা করতে হবে, তখন তুমি কি করবা? তো আমি তো মনিরবাইকে ছাড়া কোথাও থাকি না, একমাত্র আমার বাবা মা বোনেরা আর মনিরবাই। আর এ ফাঁকে ওই শফিকের সাথে আমার সম্পর্ক ডিসকাস হয়ে গেছে,
ঢিসমিস হয়ে গেছে।
হ্যাঁ, ওটা হয়েছে আমি একটা অসুস্থ হয়েছি, অসুস্থ হওয়ার পর আমাকে দেখতে আসেনি, সেই জন্য আমি ওর সাথে সম্পর্ক শেষ করে দিচ্ছি।
ওকে,
পরে মনিবের সাথে আমার সাথে সম্পর্ক ভালো, আমার মা বাবাও জানে, আমার মা ওকে বলছে যে তুমি আমাকে মা বলে ডাইকো, আমার আব্বা ডাকা থেকে যা কিছু নিত মনিরবেকে হয়তো আমিও আমাকে খেতে দিলে আমি ওগুলো অর্ধেক খেতে দিয়ে দিতাম, মানে ভালো সম্পর্ক ঘরের ছেলের মতো হয়ে গেছে। আমাদের সকল কাজে কর্মে আসতো, আমার মা অসুস্থ হইলে আমি অসুস্থ হইলে বা বোনেরা মাটি টাঙ্গে যাইলে মানে সকল কাজ ক্ষেত্রে তার মনিরবের সাথে আমাদের একটা সম্পর্ক হয়েছে কিরকম, আমার বোনের শাসত দেবার লাগত। তো তখন আমি মেট্রিক পাস করলাম, কলেজে ওখানে ভর্তি হইনি, পরে অন্যখানে ভর্তি হয়েছে আমার খালার বাড়ির কাছে, মানে আমার আপন কোনো খালা নেই, মার শাসত বোন। তখন খালা আসছে যে আমার দুইটা মেয়ে আছে, তুমি ওদেরকে পড়াইবা আর আমাদের বাড়ি থাকবো। আমি কি অসম্ভব ব্যাপার, আমি কোনো মেয়েটি পড়াইতে পারবো না আর আমি আমার মাকে ছাড়া কোথাও থাকবো না, আমি এখান থেকে কষ্ট করে যাওয়া আশা করবো। পরে আমি এক বছর হাইটে কলেজ আসা যা করছি, আর পরে আমি লেখাপড়া সুন্দর মতো করতেছি। পরে আমার ওই বোনের হাজব্যান্ড আমি যখন পাশ করছি মেট্রিক পাস, তখন খুশি হয়ে আমাকে একটা সাইকেল গিফট করছে, 3000 টাকা দিয়ে আমি নিজে পছন্দ করে মনির ভাই কিনে সাইকেলটা নিয়েছি। আমি যে কলেজে ভর্তি হয়েছি, মেয়েরাও আমার সাথে ভয়ে কথা বলে না, মনে করে যে আমি মনে হয় কোন মাদ্রাসা থেকে পাশ করে আসছি, তো হুজুর টাইপের জন্য মেয়েদের সাথে মিশি না।
দে ফিল দ্যাট ইউ আর টু মাচ কনজারভেটিভ, দ্যাটস ওয়াই তারা আপনার সঙ্গে খুব ভালো করে মিশতে পারছে না।
না, মিশে না। পরে ওই কলেজে যাইও মনির ভাইয়ের সাথে আমার সাথে সম্পর্ক ঠিক আছে, কিন্তু কলেজে কালো চিপচিপে লম্বা একটা ছেলে, ওর সাথে আমি কথাবার্তা বলতাম, যেখানে যেতাম ওকে নিয়ে যেতাম, ওকে আমাদের বাড়িতে একদিন আনছি, জাস্ট কলেজে যাওয়ার সময় কাটানোর জন্য ওর সাথে আমি এই রিলেশনটা করছি এবং আমাদের বাড়ি ঘর সব চিনেছি। পরে ও আমাকে একদিন প্রশ্ন করে, তুমি যে কোনো মেয়েদের সাথে মিশো না, আমি কি আমার কাছে এগুলো ভালো লাগে না। তখন ওই ছেলেটা আমাদের বাড়িতে আসছিল, এক রাত্র ছিল, পরের দিন সকাল আমাদের দিন একসাথে কলেজ চলে গেছি। আবার আমি যখন কলেজে ভর্তি হই তখন সেকেন্ড ইয়ারে দুইটা ছেলে আমার মতো, ওরা আবার আমাকে এত পছন্দ করছে। আমি ফার্স্ট ইয়ার মাত্র ভর্তি হয়েছি এবং আমি তখন থেকে ওই মনির ভাই তো টেলার ছিল, উনি আমাকে মডেলিং এর জামা কাপড় বানিয়ে দিত, আমি যেরকম বলতাম এরকম, আর আমি এক এক দিন এক এক ড্রেস পিনতে মানে কলেজে যাওয়া আসা করতাম। পরে ওদের সাথে আমাকে মিশে তো চলতে ফিরতে একসাথে আবার কলেজে যাওয়া আসা করতাম। সেকেন্ড ইয়ারে যখন উঠলাম তখন আমার টেস্ট পরীক্ষা আসছে, তখন আমাকে মানুষে যখন এটা সেটা বলে তখন আমার নিজের ভিতরে, এখন তো আমি দেখা গেছে ইন্টারমিডিয়েটে পড়তেছি, এখন আমার ভিতরে ফিল করতেছি, আমি মনে মনে ভাবি যে আমি কারোর সাথে প্রেমের অভিনয় করবো, যা হলে কেউ আমাকে এসব কথা বলবে না। শহর থেকে যে ছেলেগুলো যায় গ্রামে তারা আমাকে হিজড়া বলে, কিন্তু গ্রাম দেশের মানুষ এগুলো বুঝে না, আর আমাদের গ্রামে এগুলো নাই। তখন আমি একটা মেয়ে কথা বলতেছে কার সাথে রাগারাগি করে, পরে আমি কি এত হট কেন, কুল করে দিল্লি চলে
এই ধরনের কথাবার্তা বলি,
হ্যাঁ আমি আর কিছু বলিনি। তো আমাদের কলেজে একটা মেয়ের ঘটনার কারণে মেয়েদেরকে বাইরে আসতে দিত না, কমন রুমে তালা মেরে রাখতো যখন ক্লাস না থাকত। তখন আমি ওই ছেলেটাকে নিয়ে নামাজ পড়তে যাইলে ওকে নিয়ে যাইতাম, কোনোখানে খেতে যাইলে যেতাম, ঘুরলে ফিরলে এইভাবেই করতাম। তখন ওই মেয়েটা যখন এই কথা বলছি, বলার পরে আমি দুষ্টামি করে ওই ছেলেটাকে বলছি কি ওই মেয়েটাকে বলিস তো আমার সাথে প্রেম করবে কিনা। আমার ইয়াই ছিল, আমি কোনো গোপনীয়তা প্রেম করবো না, আমি সবাইকে জানাই প্রেম করবো, যাতে সবাই বলে যে আমি একটা ছেলে মানুষ। পরে এই মেয়েটাকে প্রথম প্রস্তাব দিছে, পরে এই মেয়েটা রাজি হয়নি। তখন আবার আমার আগের বেসের ইন্টারমিডিয়েট পরীক্ষা চলে, তখন আমি পরীক্ষা দেখতে গেছি, দেখার পরে ওইখানে ওই লোকটার নাম আমার এখন মনে নেই, উনি ল পড়তেন, বৃষ্টির দিন ছিল, বৃষ্টি হইতেছে, আমি কলেজের বারান্দাতে দাঁড়াই রয়েছি, ওই লোকটা রিক্সা থেকে নাইমা আমার পাশে দাঁড়াইয়া আমার শরীরে এটা গসা দিছে। তো পরে আমি বুঝছি যে এই লোকটা তো খারাপ মাইন্ডের, এই লোকটা পরে তখন আমার গায়ে গসা দিয়ে পরে বলে কি তোমার নাম কি, তোমাদের বাড়ি কোথায়, এভাবে আমার সাথে কথাবার্তা বলে। বলার পরে মানে খুব ভালো রিলেশন হয়ে গেছে, আমার পরে বৃষ্টি কমে গেছে, উনি আমার রিক্সা তুলে নিস, রিক্সা নিয়ে পরে উনি আমার মানে অন্যরকম কিরকম, কিন্তু আমার ছোটবেলা থেকে এগুলো কিন্তু পছন্দ ছিল না, হ্যাঁ এগুলো আমার ভালো লাগতো না। পরে পরীক্ষা শেষ, আমি ওই ছেলেটাকে নিয়ে আমাদের বাড়িতে নিয়ে আসছি। ওই ফাঁকে একটা ঘটনা হয়েছিল, আমি রাগ করে আমার আব্বার সাথে রাগ করে আমি মানে আত্মহত্যা করতে গেছিলাম। তখন আমাকে পাঠাইছিল আমার বোনের হাজব্যান্ডকে খবর দেওয়ার জন্য, তো আমি খবর দিছি অলরেডি, তাড়াহুড়ো করে আমাদের বাড়িতে চলে এসছি। পরে একজনে আমার আব্বাকে বলল যে ওই লোকটা সন্ত্রাসী ছিল, ওই লোকটা আমার আব্বাকে বলছে ও মিথ্যা কথা বলছে, আবার ও আমাদের এলাকা আমার নামে ছড়াইছে যে আমি হিজড়া, ও মিথ্যা কথা বলছে, ও কোথা থেকে ঘুরে চলে আসছে, এই জন্য আমার আব্বা আমাকে জীবনের প্রথম একটা শর্ট দিচ্ছে। তখন আমি যে বললাম না আমি ছোটবেলা থেকে কি আমার প্রেস্টিজে লাগে না, কোনো কাজ করলে আমার কাছে অনেক আঘাত লাগে, তখন আমি রাগ করে ফাঁসি দিতে গেছিলাম। তখন আমার বোনে আমাকে আমার মা বাবা যদি আমার কেউ কিছু কইতো আমার বোনেরা অনেক মানে রিয়েক্ট করতো যে আমাদের একটা মাত্র ভাই তুমি এরকম করো কেন, আর এই ফাঁকে আমার বড় ভাই আমার মা বাবা কোনো খোঁজ খবর নিত না, মানে বরণ পোষণও দিত না, সেই জন্য সবাই আমার অনেক আদর করতো। তো আমি ওই ছেলেটাকে নিয়ে তখন বোনের বাড়িতে আমি গেছি, আমি আবার ওকে নিব, তারপরে ওকে নিয়েছি নিয়ে পরে আমি বলতেছি আপা আমি আজকে বাড়ি চলে যাই, পরে কাছে ঠিক আছে তোর বন্ধুরে নিয়ে এসে বাড়ি চলে যায়। পরে বাড়িতে আসছি আমাদের বাড়িতে ছিল, কিন্তু আমি যে ফাঁসিটা দিছি না সেজন্য আমি শর্মের ঘর থেকে বাইরে নেই। এখন ওরা আমি কত মাদের এলাকা আসছি ঘুরাবেন, আমি তুমি একলা একলা ঘুরে আসো, ঘুরে আসার পরে ওর কাছে কে যেন বলে দিচ্ছি কথাটা, পরে আমাকে বাসায় সবার তুমি মিলে কাজ করছো, আমি কহো আমি দুষ্টমি করে কাজটা করে আসি, সেজন্য আমি তোমার সাথে যাইনি। আচ্ছা, ও পরের দিন ওর মতো চলে গেছে। আর চলে যাওয়ার পরে আমি আর ওদিন কলেজে যাইনি, আমাদের মিস্ত্রিতে কাজ করতেছে, আমি বাড়ির সামনে দাঁড়িয়ে দিচ্ছি। দাঁড়িয়ে থাকার পরে ওই লোকটা ঋষিতে যেতেছে, আমাকে দেখার পরে আমাদের প্রতি টপ করে নেমে গেছে। নেমে যাওয়ার পরে কয়েক আমি তোমার জন্য আসছি, আমি কি মানি আপনি যে কোথায় যাচ্তেছেন, পরে আজকে রাতে আসবো, আমি কি কেন আপনি আমাদের বাড়িতে রাতে আসবেন। পরে ও আমাকে এক পর্যায়ে খারাপ কথাটা বলছে। পরে আমি কিছু যে অসম্ভব ব্যাপার, আমি কোনো মেয়ে না আর আমি এগুলো কিছু করি না, বাস ওর পথে চলে গেছে। কিন্তু অনেকদিন আমার পিছিয়ে ঘুরছে, ঘুরার পরে আমার এভাবে দিন চলে যাইতেছে। পরে আমার যখন টেস্ট পরীক্ষা হইতেছে, ও যখন ওই পরীক্ষা দিতে আমি গেছিলাম, তখন একটা মেয়ে আমাকে দেখে কথা বলছে, নিজে এসে কথা বলছে। কথা বলার পরে পরের দিন যখন কলেজে গেছি, তখন ওই মেয়েটা আমার সাথে কথা বলা স্টার্ট করছে। ওর নাম হয়েছে মরিয়ম বলতো কলেজে, মরিয়ম, আসলে ওর নাম ছিল তাহমিনা। এক পর্যায়ে কথা বলতে বলতে এখন আমি সুযোগ নিলাম যে এই মেয়েটার সাথে আমার সাথে কথা বলে, ও এও আমাকে এভাবে জিজ্ঞাসা করে আমার কিরকম মেয়ে পছন্দ, মেয়েদের সাথে আমি মিশি না, কথাবার্তা বলি না, তো আমি বলি যে তোমরা তো বলো না। পরে সবাই এখন এই মেয়ের সাথে কথা বলা দেখি অনেক মেয়ে আমার সাথে কথা বলতে আসে, এখন দেখি অনেক মেয়ে সিরিয়াল লেগে গেছে আমার সাথে কথা বলার জন্য। পরে একের পর এক কথা বলে, কিন্তু আমার কাছে এখন ওই মরিয়মের সাথে কথা বলতে ভালো লাগে।
আচ্ছা,
তো ও আমাদের কলেজ ছিল দোতলা, দোতলাতে আমাদের ক্লাস হইতো। ও আইসা, ও যে দাগে আসতো উপরে আমার জন্য অপেক্ষা করতো, আর আমি আসলে ওখানে দাঁড়িয়ে থাকতাম। কথা বলতে বলতে এক পর্যায়ে ওই যে একটা মেয়েকে আমি প্রেমের অফার দিছিলাম, এখন এই মেয়েটা ওই মরিয়মকে বলছে ওই স্যার এটা কেন আমার ভালো লাগে। তখন আমি এক পর্যায়ে মরিয়মকে বলছি যে তোমাকে আমার ভালো লাগে। তখন একজনের প্রতি একজনের ভালোবাসার কথাবার্তা বলা হয়ে গেছে, কিন্তু আমারটা ছিল
অভিনয়,
বলছে যাতে মানুষ থেকে আমি বাঁচতে পারি। তখন ওই মেয়েটাই কথাগুলো বিশ্বাস করছে। করার পরে দুজনে এখন একসাথে কলেজে যাওয়া আশা করি, আর এ আমাকে বলে ওই মেয়েটা তোমাকে প্রেমের প্রস্তাব দিছে। পরে আমি কই, ওকে তো আমিও প্রস্তাব দিছিলাম, কিন্তু ও তখন রাজি হয়নি, এখন তো আমি তোমাকে ভালোবাসি, তাহলে আমি ওকে কেন ভালোবাসবো। পরে কই, করো না, সমস্যা নেই। পরে আমি কই, তাহলে ঠিক আছে, ওকে বলবা আমার কাছে একটা চিঠি দেওয়ার জন্য। পরে ওই মেয়েটা সাথে সাথে একটা চিঠি দিছে। আমার কথা হয়েছে, আমি তো ওকে মিথ্যা ভালোবাসি, যাই বাসি, ওকে তো বলছি আমি ভালোবাসি, তাহলে ওর হাত থেকে যদি আর জন্য চিঠিটা নিয়ে দিলে আমি ওর কাছে ধরা পড়বো না? তখন আমি বলতেছি আমি তোমাকে ভালোবাসি, ওর চিঠি আমি কেন নেবো? কারণ নেও না, কি হয়েছে, তুমি তো বলছো চিঠি দিতে, আমি ওই তো চিঠি দিছি, আমি তো মনে করি নাই যে মেয়েটা আমার কাছে আগে চিঠি দিবে। ঠিক আছে, তোমার হাত থেকে চিঠিটা তুমি খোলো এবং তুমি ফইরে আমার শোনো, আমি স্পর্শ করবো না। এরপরে ওই মেয়েটা সিঁড়িটা পড়লো, ফিরে আমাকে শুনাইলো, শোনানোর পরে আমাকে বলে তুমি ওর জন্য একটা সিঁড়ি নিয়ে এসো। আমি কই, তাহলে তুমি যদি কিছু মনে করো। না, ও তো আমার বান্ধবী, আমি কিছু মনে করবো না। তো আমি এইভাবে তিনটা সিঁড়ি ওকে দিয়েছি, ও আমাকে তিনটা সিঁড়ি দিয়েছি। আমি এখন লোকজনের মুখে শুনি, ওরা আবার দুই বোন একসাথে কলেজে পড়তো, শুনি যে এই মেয়েটা যাদের অনেক ছেলের সাথে সম্পর্ক করে, এগুলো শোনার পরে এখন তো আমি তো বলছি যে আমি মানুষকে শোনানোর জন্য প্রেম করি, তখন সবাই জানিয়ে গেছে, বলতেছে যে তুমি পারবিনের সাথে সম্পর্ক করো, পারবিন তো এরকম খারাপ। পরে আমি কই, খারাপ বলে ওরটাও আছে, আমার কলেজ শেষ, প্রেম শেষ, এখন আমি ওর সাথে কথা বলি না, শুধু সিটিয়ে দিই। তো মরিয়মকে ও বলে ও কিসের প্রেম করে, একদিন আমার সাথে কথা বলে না, আমাকে সময় দেয় না, তুই ওকে বলিস তো আমার সাথে সরাসরি কথা বলার জন্য। দেখা হয়েছে বল কি প্রেম শেষ? আমি মানি, তোমার সাথে যখন একটু একটু কথা বলি তখন তুমি বলো প্রেম শেষ, এটা আবার কি ধরনের প্রশ্ন? প্রেম করলে আবার প্রেম শেষ হবে কেন? আচ্ছা, তুমি তো আমাকে ভালোবাসো, মানে আমি ওকে পরীক্ষা করার জন্য কথাটা বলতেছি, তুমি তো আমাকে ভালোবাসো, তুমি তো আমাকে মন দিয়েছো, দেহটা দিতে পারবা? এই কথার সাথে সাথে ও আমাকে বলে কি, এখানে তো কোনোখানে জায়গা নেই বাথরুম ছাড়া। তখন আমি বুঝেছি আসলে তো সবার কথা ঠিক। পরে আমি কেছি যে বোন দেখো, তোমার কাছে আমি ক্ষমা চাই, আমি এরকম চরিত্রের মানুষ না, আমি লোক মুখে কথাগুলো শুনছি সেজন্য তোমার কাছে বলছি, আমি যতদিন এই কলেজে থাকবো ততদিন তুমি, আমি যদি রাস্তার উপর দিয়ে হাঁটি তুমি নিশ্চিত হাঁটতে হবে, নাহলে কিন্তু আমি তোমার কথা সবার কাছে বলে দেবো। তখন ওর সাথে সম্পর্ক শেষ। আমি যখন মরিয়মকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটে আসছি, তখন ও আমার সাইকেলটা এনে ধরছে, ধরার পরে আমি বলতে গেছি আমার সাইকেলটা রেখে দিবা? ঠিক আছে, রাইখা দিয়ে কথা, আমি সাইকেলটা মেলামার ফালাই দিস। ফালা দেওয়ার পরে মরিয়ম বলতেছে এই তুই একটা সাইকেলের দাম দিতে পারবি? পরে রাস্তার মধ্যে মরে জিগে তুমি কথাটা বলছো কেন? আমি তোমাকে ভালোবাসি, ও তোমার কোনো ক্ষতি করে কেটে আমি চাই। পরে মরিয়মের সাথে আমার সাথে প্রেম চলতেছে, প্রেম চলতে চলতে আমার পরীক্ষা গণেশ, আমি টেস্ট পরীক্ষা দিতে পারিনি, আমার অনেক জ্বর আসছিল, এক সাবজেক্ট পরীক্ষা দিতে যেয়ে আমি জ্বরের উপরে আমার মাকে বলছি মা আমি তো বিয়ে করে ফেলছি। পরে আমার মায়ের কথাটা শুনে অনেক কষ্ট পাইছে, আমার বোনের কষ্ট পাইছে। পরে আমার বাবাকে কথাটা জানালো, জানানোর পরে আমার বাবা বলতেছে যে মেয়েটাকে বিয়ে করছে, ও মেয়েটা ছবি আমাকে দেখে দেবো। আবার আমার বাবার শখ কলেজে পড়া, বউ ঘরে আনবে। পরে যখন আমার জ্বর কমছে তখন আমি আমার মার কাছে মাপ চাইছি, মা আমি ভুল করছি, আমি কি বলছি না কিছু জানি, আমি এই ধরনের কাজ করতে পারি না। পরে এই কথা বলার পরে আমার বাবা বলছে ছবি দেখাইতে, আমি মেয়েকে পরের দিন কলেজে বলি কি আমি তো আজকে এই কাজটা করে ফেলেছি, এখন আমার মা বলছে ছবি দেখানোর জন্য। পরে ছবি দিছি, দেন পরে আমার আব্বা ওদের বাড়িতে গেল, ওদিন বৃষ্টির দিন ছিল, সকালে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, এখন আমার বাবা আসতেছে না। পরে সন্ধ্যার সময় আসছে, আসার পরে ওইখান থেকে একদম আমার বাবা বিয়েটি ঠিক করে চলে এসছে।
আপনার বিয়ে ঠিক করে চলে এসছে?
হ্যাঁ, আমার বাবা ওকে দেখার আগে ওর বাবাকে দিয়ে ওয়াদা করাইছে, আমি যে কাজে আসছি আপনার মেয়েকে আমি নিয়ে যাব, আপনি কি আমাকে দিবেন? এ কথা বলার পরে মেয়ের বাবা ওয়াদা করছে আসছে। আসার পরে তখনও আমি বাস্তব জীবন সম্পর্কে আসলে এরকম বুঝতাম না যে বিবাহিত জীবন হলে কি হইব না হইব। তখন বিয়ে, মেয়ে পছন্দ, আমার বোনেরা গেছে, আমার বোনেরা পরে আমার সাথে কলেজে যাই, আমার বোন দুজনে ওর বোরকার মেকআপ তুলে মিষ্টির দোকানে ঢুকে ওকে মুখ দেখানোর জন্য মিষ্টি খাওয়াইছে। তখন আমার বোনেরা বলছে যে ফেস কেটিং ভালো কিন্তু গায়ের রং, আমাদের বাড়িতে এরকম কোনো বউ নেই। আচ্ছা ঠিক আছে, আমার বাড়ি যেতে পছন্দ করছে, ছোটবেলা থেকে যাকে আদর করছে যে আমি যা চাইছি তাই দিছে, তাইলে এখন ভাইয়ের অপছন্দ কি করি? ঠিক আছে, আমাদের এক ভাই আমাদের সাথে সম্পর্ক ভালো না, ভাইয়ের বউ ভালো না, যদি আমাদেরকে ভালো করে তাহলে সমস্যা কি? আর কলেজে পড়ে বিয়ে ঠিক হয়ে গেল আমার পরীক্ষা চলাকালীন সময়, পরীক্ষা শেষ হবে তারপরে বিয়ে হবে। তো আংটি টাংটি পরানো হলো, আমি আবার তখন টিউশনি করতাম, তখন আমি আমার মনে হলো যে নিজের টাকা থেকে আমি জিনিসগুলো কিনে দিই, পরে কিনে দিছি। বিয়ের এঙ্গেজমেন্ট হলো, হওয়ার পরে আমার পরীক্ষা চলো, যখন তখন তো ওর সাথে আমার সাথে বিয়ে হবে। ও একই রিক্সা করে আমার বাবা রিক্সা ঠিক করে দিচ্ছে, বাড়ি থেকে আমাকে নিয়ে যায় কলেজ পর্যন্ত, আবার পরীক্ষা শেষ তখন ও আমার সাথে করে চলে আসে। যেদিন ওকে আমার মা বোনেরা সবাই দেখতে যাবে তখন আমার এখান থেকে তিনটা রিক্সা গেছে, আমার মা বোন সবাই গেছে, আমি গেছি এক রিক্সা, আমার আরো দুটো বন্ধু গেছে, যে মনির ভাই গেছে আর একজন আছে জিয়া ভাই গেছে, এগে সবাই পছন্দ করলে বিয়ে হবে। পরীক্ষা শেষ হলো, পরে আমাদের এখন ওদের বাড়ি থেকে লোকজন আসা যাওয়া করে, ওর ছোট ভাই আমাকে দেখতে এসছে, পরে আমাদের আমি ওদেরকে যখন আগিয়ে দিতেছি ওর ছোট ভাইও বুঝছে যে আমার চলাফেরা মেয়েদের মতো, তখন ও আমাকে রাস্তায় একটা কিস দিছে।
ওর ছোট ভাই আপনাকে কিস করে গেছে, মানে যার বোনের সাথে আপনার বিয়ে হবে?
এবং ও যখন আমাদের বাড়িতে আসছে ও খালি আমাকে জড়ায় জড়ায় ধরত, কিন্তু ও যে আমাকে জড়ায় ধরে আমার কাছে কিন্তু এই অনুভূতিগুলো ভালো লাগে, কিন্তু ওর সাথে যে আমার বিয়ে হইতেছে ওই মেয়েটার কথা কিন্তু আমার মনে
হয়
না, এগুলো আসে না। কি হইতে কি হইতে চলতেছে আমি এখন আমি দিশা রয়ে যেতেছি। এখন একবার আমি আমার বাবার পায়ে ধরি, বাবা তুমি বিয়েটা ভেঙে আমার ঢাকায় নিয়ে যাও, আমি বিয়ে করবো না। এরপরে আমার বোন
কি বলতেন আপনার বাবাকে, কেন বিয়ে করবেন না?
আমি মানে আমার এখন আমি জানি কেমন হয়ে যেতেছি, কি বিয়ে করবো কেন, কি আসে বিষয়গুলো। পরে আমার বাবা বলতেছে না এই বিয়ে ভাঙা সম্ভব না, থাক কি হয়েছে, আমি তো আমি আমার বাবাকে কজ দেখাই যে আমি তো চাকরি বাকরি করি না, মাত্র পরীক্ষা দিলাম, এখন আমি বলে কি খাইব? আমার বাবা বলতেছে আমি চাকরি করি, তোকে চাকরি করতে হবে না, আমি আমার বউকে দেখবো। পর আচ্ছা, আমার বোনেরা বিয়ে ভাঙতে গেছেও কিন্তু ওই মেয়ে ওইখানে বিশের বোতল দাঁড়া নিয়ে দাঁড়িয়েছে, কইছে যে আমি আপনার ভাইকে ভালোবাসি, আপনাদের পুরো ফ্যামিলির ডিটেলস সবকিছু আমি জানি এবং আপনার ভাই সম্পর্কে আমি সব খবর নিছি, এই বিয়েতে আমি নিজে রাজি হয়েছি এই কারণে, কিন্তু আমার ভাইরাও বলতেছে যে বিয়ে না বসার জন্য। পরে ওর বড় ভাই সিলেট থাকতো, উনি আসছে, উনি আমাকে দেখবে। বিয়ে কিন্তু ঠিক আংটি একটু ফরান শেষ, বড় ভাই ছাড়া এখন বড় ভাই আমাকে দেখতে আসবে, তারা আবার ডেট করছে, দেখতে আসছে। আসার পরে ওই লোক আমাকে কোলে নিয়ে বসে আছে, আর আমাদের বাড়িতে তখন স্বপ্নাসন দেখায় না, তখন স্বপ্নাসন দেখাচ্ছে, আমি মানে বাচ্চা মানুষের মধ্যে দুষ্টমি করি করি করি, তখন এগুলো দেখে
কোন ক্লাসে পড়েন আপনি তখন?
তখন আমি ইন্টার পাস করে ফেলেছি,
ইন্টার পরীক্ষা আপনাকে কোলে নিয়ে বসে আছে, ঠিক বুঝলাম না,
মানে উনি আমাকে যখন দেখতে আসছে না তখন আমাকে কোলে নিয়ে বসে আছে।
মেয়ের আপন বড় ভাই আপনাকে কোলে নিয়ে বসে আছে?
হ্যাঁ।
কেন? মেয়ের বড় ভাইয়ের আপনার কতটা বড় ছিল? আমি আদর করে বসানো সেটা
অনেক বড়,
অনেক ঠিক আছে, আদর করে
উনি তখন বিয়ে করেনি কিন্তু বিয়ে রয়েছে, কিন্তু উনি আদর করেই বসেছে, কারণ আমি তো বাচ্চা মানুষের মতো আচরণ করি, বাচ্চা মানুষের মতো এবং চলাফেরা হাঁটা চলা কিছু মেয়েলি টাইপ, বুঝলেন না? পরে ওর বোন যাতে পছন্দ করছে, কিন্তু তখন ও যাওয়ার সময় আমার মা বাবা বোনদেরকে বলে গেছে যে আসলে আমার বোন কি পছন্দ করলো, ও এখন ছেলে মানুষ বাচ্চা মানুষের মতো, কিন্তু আমার বোন ওর সাথে মনে হয় না খাপ খাইবে। চলে জানার পর আচ্ছা ঠিক আছে, বোন যাতে চাইছে বোনের চাওয়াতে পূর্ণ করবে। বোনকে উনি বাড়িতে গিয়ে বুঝাইছে যে এই ছেলের সাথে বিয়ে হলে তোমার জীবন সুখের হবে না, কারণ ওই ছেলেকে আমি যে দেখলাম যতক্ষণ সময় ছিলাম ও এখনো বাচ্চা মানুষের মতো, এরপরে ও চলাফেরা হাঁটা চলা সব মেয়েদের টাইপ, কিন্তু তুমি ওর সাথে সুখ হইতে পারবে না, তুমি ওর কাছে বিয়ে বসো না। পরে মেয়ে কিছুতে রাজি না, পরে মেয়ে মেয়ের খালাতো ভাইকে দিয়ে খবর পাঠাইছে, ওর খালাতো আমাকে জিজ্ঞাসা করে আপনার নাকি? পর আমি কইছি যে আপনার আপনার বোন যাতে এগুলো জানে, জানার পর আপনার বোন কেন এতে রাজি হয়েছে? পরে আমি বলছি যে তাহলে আপনার বোন যাতে সব জানছে, জানার পরে কেন বিয়েতে রাজি হয়েছে? আমার বোনটা তো কেছি বিয়ে ভাঙার জন্য, আমার বোনটা বলতেছে বিয়ে হবে না, আপনার বোন তো বিষের বোতল নিয়ে কয়, আমার বোন বলতেছে আপনার এই জিনিস না থাকলেও বিয়ে বসবে।
কার বোন বিয়ে ভাঙতে যাচ্ছে আর কার?
আমার বোন বিয়ে ভাঙতে গেছিল, ওই মেয়ে বিষের বোতল নিয়ে দাঁড়িয়েছিল যে বিয়ে ভেঙে দিলে আমি বিষ খেয়ে মরে যাবো। পরবর্তীতে আবার ওই মেয়ে ওর খালাতো ভাইকে দিয়ে খবর পাঠাইছে,
আপনার বোন কেন বিয়ে ভাঙতে গিয়েছিল?
ওই যে আমি আমার বোনকে বলছি বুবু আমি বিয়ে করবো না,
সেই জন্য বিয়ে ভাঙতে গিয়েছে, কিন্তু আপনার বাবা তো রাজি।
হ্যাঁ, আমার বাবা মা সবাই রাজি, বোনেরাও রাজি ছিল, কিন্তু আমার কারণে আমি কান্নাকাটি করি।
আচ্ছা, তো মরিয়ম তো তখন আপনার সম্পর্কে জানতো, তাই না? তো জানার পরে আপনার এই অভিনয় প্রেম দেখেই সে মোটামুটি রাজি হয়ে গেছে?
মোটামুটি রাজি হয়েছে, আমারটা তো আমি অভিনয় জানি, কিন্তু ওর তো
অভিনয় ছিল না, ও তো
সত্যিকার ভালোবাসছে।
আচ্ছা,
পরে ও যখন এগুলো জানছে, এবং ও ভিতরে ভিতরে আমাদের ফ্যামিলিগত সমস্ত, আমি আমাদের আর্থিক অবস্থা অনেক ভালো, বিল্ডিং আছে, আমি আমার বড় ভাই সংসারে থাকে না, সবকিছু আমার হবে, এগুলো জেনে শুনে
পরে। আপনার তো দুই ভাই?
হ্যাঁ, দুই ভাই, কিন্তু বড় ভাইয়ের সাথে তো রিলেশন ভালো ছিল না তখন।
ওকে, হ্যাঁ বলুন।
তো পরে ওই খবর পাঠাইছে যে ও তারপরে বিয়ে বসবে। পরে আমি বলছি ঠিক আছে বসুক। পরে বিয়ের দিনক্ষণ ঠিক হলো, বিয়ে হবে, গায়ে হলুদ টলুদ সবই হইল। হওয়ার পরে অবিরাম বৃষ্টি, বৃষ্টির পানি দিয়ে আমার বিয়ের গোসল করানো হলো। এরপরে গাড়িতে করে নিয়ে, ও এক পর্যায়ে আমার আব্বা যেদিন এঙ্গেজমেন্ট করাতে যাইতেছে গাড়ি নিয়ে, আমার বন্ধুদের সবাই নিয়ে গাড়িটা সাজিয়ে গেছে, তখন আমার আব্বা অফার করলো আজকে না হয় বিয়ে করে নিয়ে আসুক। তখন আমি কান্নাই করতেছি, আমার জীবনে একবারে বিয়ে, আপনি যাতে আমাকে বিয়ে দিন, তাহলে দেখতে যে বিয়ে কেন হবে, অনুষ্ঠান কেন হবে না? আমার আব্বা বলতেছে ফর অনুষ্ঠান করবে। পরে আমি রাজি হইনি। পরে তখন দেখতে গেছিল, এরপরে দিনক্ষণ ঠিক হলো, বিয়ে হবে। তখন এখন বর্ষার দিন তো, তখন আর গাড়ি নিতে পারেনি, তখন লঞ্চে করে বিয়ে দিতে গেছে আমার বোনেরা সবাই, আমার মা ছাড়া সবাই গেছে। তো বিয়ে হলো, বিয়ের অনুষ্ঠানে ওইখানে ওর বড় ভাই আমাকে গেটে বসানোর পরে কোলে করে ঘরে নিয়ে আসছে ওইখানে। মানে তখনও কিন্তু বিয়ে কি জিনিস, বিয়ে করতেছি বা বিয়ে হইতেছে কি জিনিস, এগুলো আমার মাথায় আসতেছে না, কিন্তু আমি বিয়ে করতেছি। তখন আমি ওখানে খিদায় মরে যেতেছি, আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি দুই তিন দিন আগ থেকে। এরপরে আমার বোনেরা, আমি আমার বোনকে বলি আপা আমার না খিদা লাগছে, তোকে বলছি বাড়ি থেকে খেয়ে আসতে, তুই খালি না। পরে কাছে ঠিক আছে খাওয়া দিলে এখান থেকে খাই নিবে সর্বামিনা। পরে আমি খাইছি, খাওয়ার পরে বিয়ে শাদী হলে, বিয়ে হওয়ার পরে মানে এমনি সচরাচর বিয়ে যেরকম একটা অনেক রকম ইয়ে করে, আমাকে এগুলো কিছুই করে নাই, আবার ওর বড় ভাই কোলে করে স্টেজ থেকে ওদের ঘরে নিয়ে এসেছে
আপনাকে।
হ্যাঁ,
ওকে,
নিয়ে যেয়ে পরে ওই লঞ্চে করে আবার বউ নিয়ে আসছে, নিয়ে আসার পরে আমাদের বাড়ি থেকে আসার পথে পানি উঠছে।
আপনি তখন তো কিছু করেন না, করেন কি?
না, কিছু করি না,
বেকার।
হ্যাঁ, বেকার,
একদম সলিড বেকার যেটাকে বলে।
হ্যাঁ, এরপরে ওর মা আবার আমাকে বলছে যে আমার ছেলে বেকার হলে কি, আমি মনে করি আমার জামাই, আমি যে কলেজে পড়তাম ওই কলেজের নাম নীলকান্ত ডিগ্রি কলেজ, ওই কলেজের প্রফেসর, মানে ওরা সবাই আমাকে এত পছন্দ করছে, মানে ওদের ফ্যামিলি সব মানুষ কালো।
আচ্ছা,
ওদের বাড়ি তো এত সুন্দর বা এরকম জামাই নেই, তখন ওরা সবাই আমাকে অনেক পছন্দ করছে। তারপরে বিয়ে শাদী হলো, বিয়ে হওয়ার পরে তখন আমাকে বাসর করে দিল। ও যখন আমাদের বাড়িতে আনছে, তখন আমাদের আর আত্মীয় স্বজনরা সবাই অবাক, আমার বড় ভাবি কিন্তু অনেক সুন্দরী, তখন কিন্তু আমার বড় ভাই আমাদের বাড়িতে নেই, কিন্তু সবাই বলতেছে বড় বউ এত সুন্দর, বাড়িতে থাকুক বা না থাকুক কিন্তু ছোট বউ এত কালো। বাসর করা যখন আমাকে দেওয়া হলো রাত বারোটার পরে, তারপরে ওদের বাড়িতে আবার যে একটা নামাজ আছে ওই নামাজটা পড়ানো হয়নি, তখন আমার চাচাতো ভাইর বলতেছে নামাজটা দুজনে পড়ানো। পরে নামাজ পড়ছি, পড়ার পরে মিষ্টি মিষ্টি দিল, খাইলাম। খাওয়ানোর পরে বাসর ঘরে যাওয়ার পরে, এখন বাসর ঘরে ওকে ওই চেহারাগুলো দেখে না আমার কাছে যেন অন্যরকম লাগছে, যখন ও কলেজে ছিল তখন ওর অন্যরকম লাগতো।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2। আজকে আমাদের সঙ্গে রানা তার জীবনের গল্প বলছে, এবং রানার জীবনের গল্পে আমরা আবারও ফিরতে চাই। ওর বয়স 34 বছর, এবং এই 34 বছরের জীবনে অনেক কিছুই ঘটে গেছে, মানে সবকিছু মিলিয়ে প্রকৃতি, সংসার, পরিবার, পারিপার্শ্বিকতা, জীবনের অভিজ্ঞতা, ভুল, ভালো কাজ, মন্দ কাজ সবকিছু মিলিয়েই 34 বছরে রানা তার জীবনে যে অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে, আমাদের সমাজে এরকম অসংখ্য রানা আছে যারা কোনো না কোনোভাবে তার মতো একই রকম অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছেন। কিন্তু কথা হচ্ছে, এইরকম অভিজ্ঞতা থেকে যদি আমরা বের হয়ে আসতে চাই সেটার পথ আছে কিনা? অবশ্যই আছে। একটা কথা আছে যে সমস্যা যেখানে সমাধান সেখানেই লুকিয়ে আছে, সেই সমাধান হয়তো বা আমরা স্টোরি শুনে অবশ্যই বের করতে পারব, ওর মুখ থেকেই হয়তো বা জানতে পারব। যাই হোক, আমরা 4 মিনিটের ছোট্ট একটা বিরতি নিতে চাই, 4 মিনিট পরে আমরা আবারও ফিরে আসবো। ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920। আপনারা শুনছেন রানাকে, ওকে দেখার জন্য চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর। ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
This track was downloaded from FusionBD.com.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
আরো একবার স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি কিবরি আপনার সঙ্গে রয়েছি, সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা খালিদ এবং লোবান, এবং আমার সঙ্গে রয়েছে রানা। চার মিনিট পরে আপনারা আবার শোনা শুরু করেছেন এবিসি রেডিও, এবং এখানে রানার যে জীবনের গল্প প্রচারিত হচ্ছে সেই জীবনের গল্প আমরা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে আমরা জানি না। এবং একই সাথে বলতে চাই, যারা জীবনের গল্প বলার জন্য হ্যালো 8920 তে আসতে চান তারা আসতে পারেন, আমাদের এখানে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এছাড়া আরো একটি নাম্বার রয়েছে 9115668। আমি আবারও বলি 9115668 02 যোগ করে নেবেন, এটা টিএনডি নাম্বার, আপনারা নিশ্চয়ই জানেন টিএনডি নাম্বারে ফোন করতে হলে 02 যোগ করে নিতে হয়। ফোন করার পরে যে নির্দেশনা পাবেন সেই নির্দেশনা অনুযায়ী আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। রানার কাছে যাচ্ছি আমরা আবারও। তার আগে আরেকবার বলি যে ফেসবুকে যারা আছেন তারা অবশ্যই কমেন্টস করছেন, সবাইকে বলবো শালীনতা বজায় রেখে কমেন্টস করবার জন্য, কারণ আপনার আইডি কিন্তু আপনার পরিচয় তুলে ধরে। এবং এই পেজটি থেকে এখন পর্যন্ত হাজার হাজার আইডি ব্যান করে দেওয়া হয়েছে যেগুলো আর কখনোই ওপেন করা হবে না। তার মানে একবার যদি আপনার আইডিটি ব্যান করে দেওয়া হয় সেটা আর কোনোভাবেই কখনোই ওপেন করার কোন সম্ভাবনা থাকবে না। সুতরাং প্লিজ, আমরা যেহেতু একটা কমিউনিটিতে আছি, কমিউনিটিতে অবশ্যই আচরণ এমন আচরণ করা উচিত না যেটা কমিউনিটির অন্যান্য মেম্বারদেরকে এফেক্ট করে। যে কমেন্টস করবেন, যে মন্তব্য করবেন, যে ধরনের আচরণ করবেন সেটা অবশ্যই গঠনমূলক, সুন্দর এবং শালীন যেন হয় সে বিষয়ে খেয়াল রাখবেন। এবং ফিমেল বন্ধু যারা আছেন তাদের প্রতি যদি কোন ধরনের ভায়োলেন্ট, কোন ধরনের আচরণ আমরা ফেসবুকে দেখি আমাদের এই পেজটিতে, সঙ্গে সঙ্গে আমরা তাদেরকে একবার আজীবনের জন্য ব্লক করে দিই। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন, এবং আজকের অতিথি যিনি আছেন ওনাকে দেখতে পারবেন। রানা, তারপর
রাত বারোটার পরে আমাকে বাসার করে দেওয়া হলো। আমরা কথাবার্তা বললাম, বলার পরে যখন মানে স্বামী স্ত্রী যে সম্পর্ক, ওই সম্পর্কটা হবে, তখন আমার ভিতরে যে কিরকম লাগতেছে আমি নিজে বুঝতে পারতেছি না। আমি মরতে কিরকম হয়ে গেলাম, তখন ও আমাকে বলল যে এরকম কেন। পরে আমি বলি যে বরাকুল সেরকমই। ও আমাকে বলল তা আপনি কারোর সাথে টেস্ট করতে পারলেন না। আমি তখন ভিতরে ভিতরে বলতেছি আল্লাহ, আমি সবসময় নিজেকে পবিত্র রাখার কথা ভাবছি আর এ মেয়ে আমাকে কি বলে। কিন্তু ওই রাতেও বুঝে গেছে যে আমার শারীরিক সম্পর্কে, তাই আমাকে বলছে যে আপনার যেরকম সমস্যা ডাক্তার দেখাইতে হবে। তার আমি কই আমি তো বেকার, আমি এক টাকা নিতে হলে আমার বাবা মার কাছ থেকে চাই নিতে হবে। ঠিক আছে, আমার যদি কোনো সমস্যা হয় তুমি আমার বন্ধুর সাথে শেয়ার করো, আমি তো আর বলতে পারবো না। পরে আমাকে বলছে যে আমার কাছে একটা ওষুধ আছে, আমি তোমাকে এটা ব্যবহার করবো। পরে আমি বলছি ঠিক আছে। পরে ও কি করছে, দুপুরবেলা অনেকগুলো রসুন পাটাতে পিসাইয়া পর আমাকে খাইতে দিস। আমার মা আমার বোনটা দেখে বললো এই তুই এগুলো খাইবি না, এগুলো খাইলে গ্যাস্ট্রিকের সমস্যা।
মানে আপনার ওয়াইফ অনেকগুলো রসুন পাটায় পিষে আপনাকে খাইতে দিয়ে।
পরে আমি ওর কথা চিন্তা করে খাইলাম। খাওয়ার পর আমার অসংখ্য পেট ব্যথা। পর আজকে বিয়ের অনুষ্ঠান, মেহমানটা মানে আসলো, খাওয়া দাওয়া করলো, করার পরে ওদের বাড়িতে নিয়ে গেল। এখন আমাকে নিয়ে যাইতে বলছে, পরে এখন আমি তো যাইতে রাজি না। পর আমি বলছি না আমি যাবো না। কিন্তু আমি তো ওই রাত্রে আমি মানে ভয় পাইছি ওর কাছে। এক পর্যায়ে আমি শর্ত দিলাম যে ঠিক আছে আমি যাবো, আমার সাথে তিনজন লোক দিতে হবে, দুইটা আমার বন্ধু আর আমার দুলাভাই। পরে সবাই রাজি, ঠিক আছে যাও, তারপরে সৌন্দর্য রক্ষা থাক। আমি যখন যাবো না বলছি তখন ও সবাইকে বলে ঠিক আছে ও যাতে যেতে চায় না, থাক আমি একলাই চলে যাই।
কে বলেছে এটা, আপনার ওয়াইফ?
হ্যাঁ, ওয়াইফ।
এই যে মেয়েটি মরিয়ম, তার সঙ্গে আপনার প্রেমের সম্পর্ক কতদিন ছিল?
তিন মাস।
ওকে, তিন মাস। ওকে, হ্যাঁ বলুন। তারপর
তো পরে ও যখন এই কথা বলছে, আমার বোনরা বলছে না এটা সুন্দর দেখায় না, আমাদের তো বিয়ে, আমরা তো জানি ও যাবে। পরে গেছি, তারপরে ওদের বাড়িতে আবার আমাকে একইখানে দিল। তারপরে আমি রাত্রে ওখানে ছিলাম, আমরা স্বামী স্ত্রী যখন এক রুমে ছিলাম, পাশের রুমে ওর খালাতো বোনের জামাই ছিল। তখনও আমি বুঝি নাই যে তারা আমাকে পরীক্ষা করার জন্য, কারণ তাদের কাছে বাড়িতে অনেক রিপোর্ট গেছে আমাকে নিয়ে। এরপরে আমরা যখন স্বামী স্ত্রী এখানে ছিলাম, এক নতুন স্বামী স্ত্রী যেরকম ইয়েটা, কিন্তু আমাদের ভিতরে এগুলো নাই। পরে তারপরও যেরকম যেটুকু হয়েছে ওটুকু আমরা গোসল করে এসে, পরে আমি দেখি কি খালাতো বোন ওর স্বামীকে নিয়ে আমাদের দরজার সামনে দাঁড়িয়ে আছে। পরে সকালবেলা ওরা অনেক হাসাহাসি করে কিরকম নতুন জামাই বউ আর আমরা কি, এগুলো নিয়ে দুষ্টামি করে আমি শরম পাই। এরপরে আমি ওদের কথাবার্তা শুনে আমার কাছে অনেক লজ্জা লাগতেছে আর আমি ছটফট করতেছি কখন আমি বাড়িতে চলে আসবো। পরে ওদের বাড়িতে আমার আব্বা গেল, সবাই আবার গেল অনুষ্ঠান করে, আবার আমাদেরকে নিয়ে আসলো। চলে আসার পরে আমি এমনিতে ওর সাথে কথাবার্তা বলি, সাধারণ আচরণ আচরণ করি, কিন্তু ফিজিক্যাল রিলেশনের বেলায় আমি ওর সাথে পারি না। আর আমার কাছে ওগুলো কেমন যেন অসহ্য বোধ হয়, এক বিছনা শুয়ে গেলে আমার কাছে ভালো লাগে না। পরে এভাবে যাইতেছে যাইতেছে মনে হয় বিয়ের 15 দিনের মাথায় ওর সাথে আমার সাথে জলগা বেজে গেছে। কারণ হচ্ছে ওই একটাই, মানে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন যেরকম সুখ আমি তোকে দিতে পারি না। পরে এরপর আমাকে বলে যে তুমি ডাক্তার কাছে যাও। পরে আবার আমাকে বলছে যে তোমার শরীর কিন্তু আমি যে সমস্ত কথাগুলো কখনো শুনি নাই বা এই সমস্ত আমার কারোর সাথে কোনো রিলেশন ছিল না, এই সমস্ত কথা নিয়ে আমি কখনো কারোর সাথে কোনো আলাপ আলোচনা করিনি, মানে এক কথা বলতে গেলে এইসব ব্যাপার আমি অজ্ঞ। যখনই কথাটা বলছে বলার পর আমি একটু ইত্যস্তবোধ করলাম, আর আমি তো আমার শরীর সম্পর্কে জানা। বলার পরে আমাদের মানে ফ্যামিলিগত একজন ডাক্তার আছে, মানে উনি ছোটখাটো রোগ টোক উনি ওনাদের কাছে যায়। তখন আমি ওনাকে এই ফাঁকে আমার আবার বিয়ের আগে একটা অসুখ হয়েছিল, তখনও আমার ফসরাবের রাস্তা দিয়ে যখন রক্ত গেছিল তখন আমি আর বাবিকে বলছি কি বাবি আমি না মিছি। তখন আমার মা বোনের কাছে বলার পর আমাকে ডাক্তারের কাছে নিয়েছেন, ডাক্তার দেখানোর পর ডাক্তার বলতেছে ইনফেকশন।
আচ্ছা আচ্ছা।
পরে ওই ভাইকে বলছে ভাই আমার ওয়াইফ বলতেছে আমার নাকি শরীর এটার কি কোনো ওষুধ আছে? পরে ঠিক আছে আমি তোকে দেখবো। পরে আমাদের একটা রুমে আমাকে নিল, নেওয়ার পরে আমাকে দেখলো, দেখার পরে এখন ওর মনে কি আছে আমি তো জানি না, ও আমাকে এটা বলে সান্ত্বনা দিছে যে আল্লাহ যারা যেরকম দেয় এগুলার তো কোনো মেডিসিন নেই। এ কথা বলে ও আমাকে কিছু ভিটামিন টিটামিন দিল, আমি এগুলো খাইলাম, কিন্তু আমি ওই আগের মতোই এক পর্যায়ে গিয়ে পরে আমি আর ওর জ্বালায় টিকি না। পরে আমি বলতেছি যে ঠিক আছে তুমি আমার বোনকে বলে আমাকে কিছু টাকা নিয়ে দাও, তাহলে আমি ওদের কাছে যাবো। পরে আমি কুমিল্লাতে যৌন রোগের ডাক্তার ওনার কাছে আমি আসলাম। আসার পরে উনি আমাকে একটা ইঞ্জেকশন দিছে, ওই ইঞ্জেকশনটা যখন আমার শরীরে ফুস করছে মানে আমি আমার শরীর যে কেমন হয়ে গেছে আমি নিজে জানি না, তার একটা ইঞ্জেকশন দিচ্ছে যে এটা সাত দিন পরে দেওয়ার জন্য। বাড়িতে আসার পরে ওই দিন রাত্রে মানে স্বামী স্ত্রী কি এরকম ভাবে আমরা ছিলাম, কিন্তু ওটা কোনো আমার প্রাকৃতিক থেকে বা আমার মনে থেকে ছিল না। তখন ও বলছে যে ছোটই কিন্তু হয়তো ইঞ্জেকশনটা একটু আছে। তো সাত দিন পরে যখন ইঞ্জেকশনটা আমার পাশে আমার মামাতো ভাই হয়, পরে ওই ভাইয়ের কাছে যখন ইঞ্জেকশন দিতে গেছি পরে কয় তোর ইঞ্জেকশনটা কে দিচ্ছে? পরে আমি এরকম মান্নান ডাক্তার দিচ্ছি। পরে কয় এটা তো 80 বছরের বয়স্ক মানুষের ইঞ্জেকশন তোকে দিচ্ছে,
মানে 80 বছরের বয়স্ক
বলছে যে এই ইঞ্জেকশন তো ক্ষতি করবে। পরে আমি কি আচ্ছা কি করার এখন? ডাক্তার দিচ্ছে আপনি ইঞ্জেকশনটা দিয়ে দেন। পরে দিছে ইঞ্জেকশনটার মেয়াদ যতদিন থাকে অতদিন ইয়েছিলাম, পরে আবার আগের মতো। এরপরে আমি বিয়ের 15 দিনে মাথা দোষ সাথে আমার সাথে যখন ঝগড়া হয়ে গেল তখন আমি ঢাকা চলে আসছি। আমার পাশের গ্রামের একটা দুলাভাই হয়, ওই দুলাভাইকে দিন আমি গার্মেন্টস চাকরি নিছি। ওইখানেও দেখি একই অবস্থা, আমি কাজ করতে গেলে আমার ছেলেরা পছন্দ করে, বিভিন্ন রকম ডিস্টার্ব করতে চায়। এরপর আবার তখনকার সময় গার্মেন্টসে কাজ একটু ভুল হলে মারধর করতো, আমার এগুলো ভালো লাগতো না। পরে ওইখান থেকে চলে আসার সময় মানে কারণ দেখে আসছি যে আমি অসুস্থ কথা চলে আসছি, ওরা বলছে যে পরে এসে টাকা নিয়ে দিও। পরে টাকার জন্য যোগাযোগ করে সাথ দেয় নাই, এখানে তখন আমার আর কোনোখানে চাকরি হয় নাই, আমি আবার বাড়িতে চলে গেছি। বাড়িতে গেছে কারণ আমি ভয়ে তার কাছে যেতে পারতাম না, ওর সাথে আমি কিছু করতে পারি না, তাতে জলগাজটি হয়ে যা, তখন আমি বাড়ি থেকে থাকতো মানে ভয় লাগতো। পরে তারপরে গেছি মা বাবার কাছে যাইতে পার, বাড়ির জন্য খারাপ লাগতো। গেছি যাওয়ার পরে সবার তার আগের দিন মানে এরকম গ্যাঞ্জাম ট্যাঞ্জাম, তারপর কি করবো থাকতে তুই বাড়িতে আমার নিজের বাড়ি। পরে সবার রাত্রেও আমার হাতে মেহেন্দি টেন্দি পরাই দিছে, সবার নামাজ পড়ুন। পরের দিন এরকম কি রোমে মানে আমি ওকে এমনিতে অনেক পছন্দ করি বা ভালোবাসি, পছন্দের সে জিনিসপত্র কিনে দেই বা ওরে অনেক ইয়ে করে খেয়াল রাখি, কিন্তু ওই যে জিনিসগুলো আমার কাছে ভালো লাগে না। যখন আমি যে ওর পাশে শুয়ে থাকি মনে হয় আমি আমার বোনের পাশে আছি, ও যখন এগুলো করতে যায় তখন আমার কাছে আমার সাথে গ্যাঞ্জাম বেঁধে যায় জলগাজাটি হয়ে যায়। পরে এক পর্যায়ে ও ইয়া দিয়ে আমি যে রুমে পড়তাম আগে ওই রুমে চলে গেছি। যখন আমি ওই রুমে চলে গেছি তখন আমার মার সাথে সাথে মই দিয়ে ওই রুমে একটুখানি গ্যাপ ছিল, তো ওইখানে উঠতে বৈশাখ হয় কিন্তু যদি ওর জন্য দরজা না খোলা চোখে যদি তোর রুমে না আনাস তাহলে আমি এখান থেকে ফুরা মরে যাবো, তুই তো আমাকে অনেক ভালোবাসাস, আমি আমার মরণকে দেখতে পারবি। পরে এই কথা বলার সাথে সাথে
আপনাকে জোর করে ওর রুমে পাঠাচ্ছে।
হ্যাঁ, পরে আমি দরজাটা খুলে দিছি, তারে ও আমার রুমে চলে গেছে। চলে যাওয়ার পরে ও আবার আমি যখন আসিলাম তখন আমার বোনদের আমার মাকে অনেক মানে বিহেভ খারাপ শুরু হচ্ছে। তো পরে এগুলো আমার মা বোন আমাকে কিছু জানে না। আমি যখন বাড়িতে গেলাম তখন আমার শাশুড়ি ভাইয়ের বোরা বলে যে তুই কলেজের মেয়ে বিয়ে করছিস, আমার শাশুড়ি শ্বশুরের শখ ছিল কিন্তু মেয়ে রাস্তার বাবার এরকম, কিন্তু তারপর আমি ওগুলো কিছু করি না, ওকে কিছু বলি না, মা বোনকে কিছু জিজ্ঞাসা করি না। যখন ওকে আমার রুমে দিলে তখন আমার উপরে এমন জিদ লাগলো যে আমি এমনিতে ওকে অনেক ভালোবাসি কিন্তু শরীরের এর কারণে ও আমার সাথে এরকম করে, তো আমি জোর করে মানে ওই দিন আমার মনে জিদ চাপছিল, আমি ওর সাথে ফাজলি মিত্রম শুরু করছি। করার পরে ও আমার রুম থেকে বাইরে যায়, এক পর্যায়ে আমার রুম থেকে বাইরে যায় ও বমি করে স্টার্ট করছে। পরে আবার রুমে আসছে, আসার পরে আমি কয়েকদিন বাড়িতে ছিলাম। তখন শুক্রবার, শুক্রবারে ছবি দেখতেছি আমি, ছবি দেখার পরে বিকেলবেলাও দেখছি আমাদের পিছনের দরজা দিয়ে ঘর থেকে বাইরে গেছে, একসাথে বসে বসে ছবি দেখছি। এখন মানে জলগাজাটি হলো মানে এমনি কথাবার্তা বলি এক ঘরের মানুষই তো। বিকেলবেলা যখন ও আমাদের ঘর থেকে বাইরে গেছে, আবার দিনের বেলায় কি হয়েছে না সেগুলো আমি কিছু জানি না, আমাদের পাকঘর পাকঘর মাটির, তো ওটা ইয়ে করার জন্য আমার মা দুজনে মিলে কাজ করছে। করার পরে ওকে নাকি বলছে যে আমার ছেলে অল্প বয়স, তোর তো বয়স বেশি, আমরা তো তখন বুঝি নাই, আর তুই চাইছস আমার ছেলের কাছে বিয়ে বসতে, বিয়ে বসছি, তুই ধৈর্য ধরে থাক, আমার ছেলে কোনো খারাপ না, তোর জীবনে সুখ হইবা, আর আমরা সবাই তোকে এত কেয়ার করি, আমার ছেলে বেকার, আমার স্বামী তোর সমস্ত ভরণ পোষণ করে নিজের মেয়ের মতো দেখে, তুই একটু ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবো, আর আমার ছেলে কখনো এইসব কাজের সাথে কোনো জড়িত না, কোনো মেয়েদের সাথে কোনো সম্পর্ক ছিল না, তুই ওই জীবনে প্রথম আছে, তুই ওরে ভালোবাসা দে, ঠিক হয়ে যাবো। এগুলো অনেক বুঝেছে শুনেছে, এবং এ কথাটাও বলছে যে আমরা যখন ওর সাথে যখন বিয়ে হয়েছে তখন আমাদের কোনো চাহিদা ছিল না, ওদের কোনো চাহিদা ছিল না, আর এখন তো বিয়ে হলে সামাজিকভাবে অনেক কিছু দেয় না, ও কোনো আমাদের বাড়িতে কিছু আনে নাই, আনে নাই কারণে, কারণ আমার শারীরিক যখন এগুলো দেখছে তখন ওর মনে হয়েছে যে
এই সংসার টিকবে না,
তখন ও কি করছে, ছবি আমি দেখতেছি, ও আমার সাথে দেখছে, হঠাৎ করে উঠে গেছে, কোথায় গেছে, আমি এত কিছু ইয়ে করিনি, উঠে গেছে, উঠে জানার পরে ও আমাদের মানে ফ্যামিলির সবাই বড় আমার চাচাতো ভাই ওদের ঘরে গেছে, যাইয়া ওর কাছে বলতেছে যে ভাইয়া আমি এই বাড়িতে কিছু সামান আনতে চাই, এখন আমি যদি চলে যাই তখন আমার এগুলো কি ফেরত দিবেন, পরে কয় তুমি এটা কি বলো, আমার শাশি কি তোমাকে খারাপ কিছু করে বা জ্বালা যন্ত্রণা করে, বা আমার ভাইকে কিছু করে না, কেউ কিছু করে না, তাইলে কয় রানা কি তোমার সাথে কোনো খারাপ বিহেভ করে, তুমি এই কথা কেন বলো, না কিছু করে না, এমনিতে জিজ্ঞাসা করলাম যদি আমার কপাল নষ্ট হয়ে যায়, এই কথা কুয়া উনি চলে এসছে। পরে বিকেলবেলা আমি বাইরে গেছি, মাগরিবের পরে আমি যখন আসলাম, মাগরিব নামাজ পরে মসজিদ থেকে আসছি, আসার সময় আমার একটা বন্ধু আমার সাথে আসছে, আসে ঘরে দেখি অনেক মানুষ, আমার চাচাতো ভাই, চাচা, আমার বোন বাইরে দাঁড়িয়ে একজন কান্নাকাটি করতেছে, চাচাতো ভাই বউরা ঘরের মধ্যে মানে মিটিং, আমি কিছু জানি না। পর আমি যখন দরজাতে ঢুকতেছি তখন আমার বোনে বলতেছে দেখেন দেখেন সব করে বিয়ে করছেন, এখন আপনার বউ আপনার নামে কি রেকর্ড করতেছে। পর আমি ঘরে ঢুকার সময় আমার চাচাতো ভাইয়ের বউ মানে ওরা সবকিছু শুনছে, ওদের কাছে বলছে আমার শরীরে অক্ষমতা, আমার কিছু নাই,
মানে এটা আপনার ওয়াইফ আপনার ফ্যামিলি মেম্বারদের কাছে এটা বলেছে।
পরে আমার বাবি আমাকে বলে ও তো সবকিছু বলছে, আমরা শুনছি, তুই যে কিছু বললি না। পরবর্তীতে আমি এত লজ্জা পাইতেছি, পরে ওরা সবাই চলে গেছে, আমার চাচারা স্বাস্থ্য ভাইয়ের অনেক বকছে যে এরকম জানো তুই তো সম্প্রদায় তুই বিয়ে করতে রাজি হয়েছিস কেন, এগুলো বকাবদি করে সবাই চলে গেছে মিট টিট করে দিয়ে। পরে আমি সারা রাত কাঁদছি, এত লজ্জা লাগছে যে কালকে সকালে এই গতাগুলো পুরো এলাকা হয়ে যাবে, তার সাথে আমি এলাকা থেকে বাগি, ও আমার পাশে শোয়া ছিল, কিন্তু এ মরিয়মা আমাকে একটিবার আমার বলেও নাই যে আমি ভুল করছি বা আপনি এরকম কান্নাকাটি করেন না তাহলে আপনি মারা যাবেন। ওকে আমি আবার বলছি যে আমাকে দিয়ে যদি তোমার না পোষায় তাহলে মান সম্মান দুই পক্ষের রক্ষা করে তুমি তোমার মতে চলে যাও, অন্য জায়গায় বিয়ে বসে তুমি সুখী হইও, কারণ আমার সবকিছু তো এখন তোমার জানা, আর তো কারো জানা না। পরে আমি যেন রাত্রে ডিসিশন নিছি যে আমি আজকে ভোরবেলা ফালাইয়া যাবো, যাতে আমাকে আর কেউ না দেখে, তাহলে
আমার বাড়ি থেকে পালিয়ে যাবেন আপনি
অসম্মানি। পরে আমি ভোরবেলা আমার সাইকেলটা নিয়ে বাইরেছি।
তখন কি আপনার লেখাপড়া চলছিল নাকি বন্ধ হয়ে গেছে?
লেখাপড়া শেষ,
তখন ইন্টারমিডিয়েট
এক সাবজেক্ট রেজাল্ট খারাপ হয়েছিল,
মানে ফেল করেছেন আপনি?
ও ফেল করছে, ও তিন চার সাবজেক্ট ফেল হয়েছে,
আর আপনি একটাতে করেছেন, করে দুজনের লেখাপড়াই বন্ধ। তখন আপনি বাবার হোটেলে?
হ্যাঁ, আমার বাবা দেখাশোনা করতেছে।
বলুন তো, সাইকেল নিয়ে বের হয়ে গেছেন? তারপর
তো পরে সাইকেল নিয়ে বেরিয়ে গেছে, বন্ধু সবাইকে দেখে এসেছি, কারণ আমার উদ্দেশ্য এটা তো কেউ জানে না, আমার মনের ভিতরের কথা, আমি জানি আমার এই জীবন আমি কাউকে দেখাবো না, আমি মা বোন সবার সাথে দেখা চলে যায়। পরে তিন বোনের সাথে দেখা করছি, চার নাম্বার বোনের কাছে আমি ধরা পড়ে গেছি। পরে বলতেছে তোর মন খারাপ কেন? পরে বাড়িতে কিস? আমি কই কোন কিছু না, আমি এমনি দেখতেছি। পরে আমার বোন কেন আমি তোর সাথে যাবো? পরে আমাদের সাথে আসতে আসার পরে সমস্ত ঘটনা শুনছে, শোনার পরে এখন সবাই আমাকে বোঝা যায় যাস না যাস না। আমার মা বলে আর দুই দিন রোজার বাকি, তুই রোজা রাখস, কই যাবি? আমি যে কোথায় যাবো আমার কোনো ঠিকানা নেই। আমার মা বলে কই যাবি, কি কি খাবি, রোজা রাখবি কেমনে, তুই এতটা নামাজ রোজা করস, তুই যাস না, থাক যা হইছে হইছে, তুই বাড়িতে থাক। আমি গেছি না মা আমি থাকবো না। পরে আমি জিয়া ভাইয়ের মানে গার্লফ্রেন্ডের বাসায় গেছি, চিন্তাম ওনার কাছে বলছি যে শিউলিয়াপা আমি তো জীবনে কখনো ট্রেনে উঠি নাই আর একা একা কোথাও যাইনি, আপনি আমাকে একটু ট্রেনের ব্যবস্থা করে দিবেন। পরে উনি আমাকে জংশন নিয়ে বসাই দিছে, উনি আবার স্কুলে মাস্টারি করতো। পরে শিউলিয়াপা বলতেছে স্কুল শুরু হয়ে গেছে, আমি চলে যাই, তুমি এখানে বসে থাকো, ট্রেন আসলে উঠতে পারি। পরে আমি স্টেশন রোডটা ঘুরতেছি, লাকসাম জংশন, ওখানে আমি জীবনে প্রথম একা একা একটা লাখি যে আমার জামা কাপড় সব নিছি, গলা স্বর্ণের চেন ছিল, হাত 2000 টাকা ছিল। পরে আমি এগুলা নিয়ে ঘুরতে ঘুরতে টিকিট কাউন্টারে গেছি, এখন আমি দেখি আমার পিছে একটা ছেলে, আমি যে দিকে যাই ওই দিকে যাই। পরে আমার ভয় লাগলো যে হাজি কাটটা জায়গা কিনা, আমার হাতে এত বড় ব্যাগ দেখছে আর আমার গলা স্বর্ণের চেন। পরে আমি টিকিট নিয়ে বসে রিজার্ভ অপেক্ষা করতেছি ট্রেনের জন্য, ওই ছেলে তারপর আমার পিছে পিছে করে। পরে এক পর্যায়ে আমি ওরা জায়গা করে দিচ্ছি, এখন ওর সাথে কথা বলে দেখি ওর ছেলেটি। পরে আমার সাথে কথাবার্তা হলো, কথাবার্তা হওয়ার পরে এক পর্যায়ে দুজনে ট্রেনে উঠলাম, দুজনে দুই কামরাতে, কিন্তু ও আমার কামরায় উঠছে, ওর কামরা যায় না। পরে আমাকে চা খাওয়াইলো, ভাত খেতে অফার করলো, আমি খেলাম না। পরে আমাকে একটা ফেফার কিনে দিলাম, ফেফার পড়লাম। পরে ও আমাকে বলতেছে তোমাকে আজকে আমাদের বাড়িতে নিয়ে যাবো, আমি কিছু অসম্ভব ব্যাপার, আমি যাবো না, আমি যেখানকার প্রোগ্রাম নিয়ে বাইরেছি আমি ওখানে যাবো।
মানে আপনার কি ডেস্টিনেশন ঠিক ছিল, আপনি কোথায় যাচ্ছেন?
হ্যাঁ, আমি তো ওই যে জিয়া ভাইয়ের কাছে, কিন্তু বাড়িতে জানে না।
যে ভাইয়ের কাছে যাচ্ছে না?
আখাউড়া পর্যন্ত গেছি, যাওয়ার পরে ওই ছেলে আমাকে কিছুতে ছাড়বে না। আমি বলতে চাচ্ছি ঠিক আছে ভাই, আমি তো আখাউড়ার টিকিট কাটছি, বাকিটা আমি টিকিট টাকা দিয়ে দিব। আমি বলছি আপনি আমাকে ঠিকানা দিয়ে দেন, পরবর্তী যদি প্রয়োজন পড়ে তাহলে আমি আপনার কাছে যাব। আমার উদ্দেশ্য যদি আমি এখানে থাকতে না পারি তাহলে আমার তো এক একবার এক জায়গায় ফলাইতে হবে। তো আমি ওকে হাত রাখলাম। পরে আমি আখাউড়া গেলাম, যা দেখি জিয়া ভাই মানে ডিউটিতে অফিসে যায়, আমি বলছি যে আমি জিয়া ভাইয়ের ভাই, তারা আমাকে অনেক খাতির করলো। এরপরে খুঁজে খুঁজে দেবগ্রাম গেলাম, অফিসে থাকলাম, এখানে থাকতেছি। পরে ওইখানে একদিন মিটিং, মিটিং হওয়ার পরে ওই পাকে আমি ওই ছেলেটার কাছে দুইটা চিঠি লিখছি, কিন্তু এখন আমার মনে হলো আমি যেরকমই হই না কেন আমি ওর কাছে গরিব স্বাস্থ্য যদি আমি একটু জায়গা করতাম,
মানে যে ছেলেটার সাথে আপনার ট্রেনে পড়তে হয়,
তখন আমি ওর কাছে চিঠি লিখছি যে আমি এক বাসা কাজ করতাম, আমি ওখান থেকে রাগ করে চলে এসেছি, তুমি আমার একটা কাজের ব্যবস্থা করে দাও, আমার মা বাবা কেউ নাই, আমি তাহলে তোমার কাছে চলে এসে। ওই লোক তখন আমাকে বড় লোক ভেবে আমার সাথে মানে সম্পর্ক করতেছে, আমাকে নিয়ে যেতেছে। তখন আমার গরিবের চিঠি পাইছে, তখন ও আর মানে আমার চিঠি কোনো পাত্তাই যান,
মানে যোগাযোগই করেনি আপনার সঙ্গে। ওকে,
তো পরে আমি পালাই গেছি।
জিয়ার কাছে গেলেন?
হ্যাঁ, জিয়ার কাছে গেছি। জানার পরে এখন আমি আর বাড়িতে আসবো না। ও আমাকে জিজ্ঞাসা করছে কি হয়েছে, আবার জিয়া ভাই ওগুলা খুঁটিনাটি বিষয়ে জানতো, পরে ওর কাছে বিস্তারে সবকিছু বলছে। বলার পর বলছে ঠিক আছে তুমি আমার কাছে থাকো, একটা ব্যবস্থা করবই। পরে এখন ঈদ আসছে, এখন ও বলতেছে আমি তো বাড়িতে যাবো, তুমিও যাবে? আমি কো না, আমি যাবো না, আমার লজ্জা লাগে। পরে আমি ঈদের সময় বাড়িতে আসলাম, আসার সময় ওই যে আমি তখন শুনে গেছি যে ওর গর্ভে বাচ্চা গেছে।
আপনার ওয়াইফ প্রেগন্যান্ট?
ওই যে আমি যে সহভারতের
সময় শুনে গেছেন না এসে শুনে?
ওটা আমি শুনেছি। শুনে যাওয়ার পরে এরপরে আমি যখন বাড়িতে আসছি ঈদের সময়, আসার পর আমি জিয়া ভাইরে বলছি ঠিক আছে আমি আপনার সাথে যাবো, তাহলে আপনি আসার সময় আবার আপনি আমাকে নিয়ে আসতে হবে, আপনি বলবেন যে আপনি আমার কম্পিউটার সেন্টারে ভর্তি করে দিয়েছেন, আমি কম্পিউটার শিখতেছি, নাহলে বাড়ি থেকে আমাকে আসতে দিবে না। পরে আমি আসছি, পরে ঘরে ঢুকার সাথে সাথে আমি আমার বাবিকে মানে শাশুড়ি ভাইয়ের বউকে বলছি ঘটনাকে, ঠিক ক হ্যাঁ ঠিক তোর আম্মা ওর এত মাস ওর বাইরে বাড়িতে যেতে দেয় না যাতে বাচ্চাটা নষ্ট করতে না পারে, এটা তোর প্রমাণ। আচ্ছা আমি ওর সাথে এখন ভালো ব্যবহার করতেছি। তখন এ ফাঁকে আমার ভাই আবার ভাই ভাবি বাড়িতে চলে আসছে, এখন ও আর একটা ফ্রেন্ড হয়েছে আমার ভাই ভাবি, ওর সাথে হাত মিলেছে। এখন ও আমার কাছে গেলে আমি তো ওই এমনি ওকে আমি পছন্দ করি, কথাবার্তা বলি, কিন্তু ওই টাইপে গেলে আমার সব হেউ। পরে এভাবে করতে করতে দিন চলে যেতেছে, বাচ্চা হেউ, আমি আবার ওইখানে চলে গেছি। চলে
যাওয়ার পরে কোথায়
আখাউড়াতে চলে গেছি, ওখানে কম্পিউটার শিখি,
মানে এখানে আপনি কম্পিউটার শেখেন। ওকে,
পরে একদিন আমার ভাই নিজে নিজে পৃথক হয়ে গেছে, আমি এখানে অসুস্থ হয়েছি, চলে আসছি বাড়িতে। আসে দেখি দুই রে মধ্যে পাতের পাতিল, আমার ওয়াইফ তখন বাড়িতে ছিল না। পরে আমি আমার মাকে জিজ্ঞাসা করলাম, বলছে যে তোর ভাই নিজে নিজে আলাদা হয়ে গেছে। আলাদা হয়ে গেছে হওয়ার পরে আমি আমার ওয়াইফকে আনতে গেছি, আনছে আমার বউ এখন আমার ভাই যা বলে তা শুনে, এবং আমার ভাই ভাবি কি করছে, আমি তো আমার বউর সাথে এইভাবে মানে দুর্বল, তখন আমার ভাই তার নিজের বউর সাথে ওকে দেখায় দেখে, তখন ও আমার মা বোনকে আরো বেশি টর্চার করে যে এই ছেলে এরকম, ওর এরকম কেন,
এত স্পিডে যাচ্ছেন, আমাদের জন্য বোঝা খুব মুশকিল হয়ে যাবে। আমি যেটা বুঝলাম যে আপনার যে ল্যাকিংসটা ছিল সেটা আসলে আপনার ভাই এক ধরনের আপনার দুর্বলতা হিসেবে সেটাকে অন্যায়ভাবে ব্যবহার করেছে, তাই তো? ওকে, এবং সেটা দেখে আপনার বউ আরো বেশি খারাপ ব্যবহার করতে
থাকে, বেশি খারাপ ব্যবহার, এবং আমার মাকে বলে কি সন্তান জন্ম নিছিস, এটা তোর কুসন্তান,
এই ধরনের কথাবার্তা হয়।
হ্যাঁ, এই ধরনের। পরে সংসারে এখন তুমুল গঞ্জাম শুরু হয়েছে, এবং আমার ভাই ভাবি অনেক করতেছে, আমার ভাই ভাবি কিন্তু আমার মা বাবাকে দেখতে পারে না। এক পর্যায়ে আমার কম্পিউটার সার্টিফিকেটটা দিবে, তখন আমি বাড়িতে যোগাযোগ করলাম, কিন্তু ওর ফ্যামিলি আমাকে এখনো কিন্তু অনেক পছন্দ করে, কিন্তু ওদের মেয়ে এদের এরকম করে না, ওরা আমার কাছ থেকে জানতে চায়, কিন্তু আমি এগুলো বলি না, আমি বলি যে থাক সম্পর্কটা টিকে থাক, কিন্তু ওকে বলছি যদি তোমার আমার সাথে গঠনশক্তি সমস্যা তাহলে তুমি সুন্দর মতো চলে যাও। এরপরে গ্যাঞ্জাম তো যাইতেছে, আমি অতিষ্ঠ হয়ে উঠতেছি দিনে দিনে। পরে একদিন আমি বাড়িতে যখন আসছি, আসার পরে ওর আম্মাকে আনতে আমাদের ওদের বাড়িতে গেছে, যে ওর আম্মাকে আনিয়ে আমাদের বাড়িতে রাখছি,
মানে আপনার শাশুড়ি।
হ্যাঁ, তখন ওর মানে বাচ্চা ডেলিভারির সময় আসছে। আসার পরে আমাদের এলাকায় একটা দাত্রী ছিল, মেডিকেল দাত্রী, উনি সবার ডেলিভারি করাইতো এবং সুস্থ সবল ভাবে, ওনাকে আমার মা রেখে দিছে এক সপ্তাহ ধরে, বলছে আপনি আমার বউর কাছে থাকেন কখন কি হয়। ওইদিন আবার আমার নানি মারা যায়, আমার মা ওইখানে। পরে ওরা মা জিয়াকে করে, আমার ভাই ভাবি দুই বিলেন সবাই জোট জোট বেঁধে, পরে আমার বউকে ওর মায়ের সাথে পাড়াই দিস,
মানে আপনার শ্বশুর বাড়িতে।
হ্যাঁ, ওই দাত্রী বলে যাওয়ার সময় বলছে কি আমি এক জায়গায় ডেলিভারিতে যাইতেছি, আমি রাত্রে আসবো, আইসা দেখে বউ নেই। পরে আমার নানি যখন মারা গেছে, তা তিন দিনের মাথায় আমার মা আবার আসছে, সে দেখে বউ নেই। পরে আমার মা বলতেছে ছোট বউকে, কবর মা ওরকে নিয়ে গেছে, চোরা বলতেছে ডাক্তার দেখাবে, আপনার ছেলে বেকার কে ডাক্তার দেখাবে, আপনারা কিছু করেন। এই কথা বলে এক পর্যায়ে ওই বাচ্চা ডেলিভারি হইতেছে না, ওরা ওই দেশের দাত্রী মানে ডেলিভারি আগে ইঞ্জেকশন দিয়ে দিস, দেন এখন বাচ্চা ক্লিয়ার হইতেছে না। তখন ওই ছেলে ছেলে বলতেছে মা আমি মারা গেল সমস্যা নাই, কিন্তু ওদের বাচ্চাটা যাতে থাকে, নাহলে আমি ওই বাড়িতে মুখ দেখাতে পারবো না। তখন ওই ডাক্তারের সিদ্ধান্ত নিয়েছে বাচ্চাটাকে কাইটে বাইর করবো, কিন্তু ও বলতেছে
যেভাবেই হোক বাচ্চাটাকে
ইয়ে করেন। পরে ওরা
ওকে প্রিয় শ্রোতা, আমরা জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। একটা ঠান্ডা শীতল একটা জীবনের গল্প, এবং এখানে যে ফিজিক্যাল ডিফিকাল্টিস, আপনারা যারা আজকে আমরা বলতে পারি অ্যাডাল্ট, অ্যাডাল্ট নট ইন এ নেগেটিভ সেন্স, বয়প্রাপ্ত বলতে পারি আমরা, তারা নিঃসন্দেহে নিজের জায়গাটা থেকে বুঝতে পারছেন যে হাউ মাচ ইম্পর্টেন্ট দিস স্টোরি ইজ। আমরা যতটুকু শুধু আপনাকে বোঝানোর জন্য যেভাবে প্রেজেন্ট করা দরকার সেভাবে এখানে প্রেজেন্ট করেছি। একটা হচ্ছে যে ফিজিক্যাল যে ডিফিকাল্টি, সেই ডিফিকাল্টি একটা ন্যাচারালি একটা ব্যাপার থাকে প্রকৃতিগত, এবং আরেকটা হচ্ছে যে প্রকৃতিগত ব্যাপারটা থাকে সেটাকে কতটুকু রিকভার করা যায় আমাদের যে সায়েন্স বা যেটা বলে, সেখানে আমাদের হিউম্যান অ্যাটিটিউডটা কি হওয়া উচিত ছিল বা কি হলে একটা মানুষের জীবন খুব সুন্দর হতে পারত, সেই সব বিষয়গুলো নিয়ে একটা কমপ্লেক্স একটা জটিলতা। এবং এই জটিলতা তো আসলে শ্রেণীভেদে আমাদের কাছে আসে না, যে সমাজের উচ্চতলের মানুষের হবে কিংবা নিচুতলার মানুষের হবে না, কিংবা আমরা বলতে পারি সমাজের মধ্যবিত্তদের হবে একেবারে হাই সোসাইটি যারা তাদের হবে না, এটা সবার কাছেই যায়। আমাদের এখানে এমন একজন মানুষ এসে তার জীবনের গল্পটা বলছে যে কমপ্লেক্সিটি জায়গাটা থেকে সে আসলে প্রান্তিক পর্যায়ের একজন মানুষ, এবং আমরা বিলিভ করি তার কাছে এই সমস্যাটা যেভাবে তার সামাজিকতাকে নষ্ট করে দিচ্ছে, যেভাবে তার পারিবারিক জীবনকে নষ্ট করে দিচ্ছে, একইভাবে এই ধরনের সমস্যা সমাজের অন্যান্য মানুষদের ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে কমপ্লেক্সিটি তৈরি করে। But we can erase this kind of problem. আমরা এটাকে সমাধান করতে পারি। সেই সমাধানের জায়গাটা যদি আমরা অ্যাওয়ার না হই, সচেতন না হই, তাহলে এটাও আমাদের জীবনটাকে স্ম্যাশ করে দিতে পারে। আমরা ফিরে আসব ঠিক রাত একটার সময়। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 এ। আপনারা যদি ওকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক রাত একটায়।
ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
প্রিয় শ্রোতা, সময় এখন রাত একটা, আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920, আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং যারা আমাদের সঙ্গে ফেসবুকে আছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই বিভিন্ন রকমের কমেন্টস করবার জন্য। আমরা একটু পরেই ফেসবুক থেকে কমেন্টসগুলো পড়ব। আর একই সাথে আরেকটা বিষয় বলতে চাই, যারা এখন পর্যন্ত জয়েন করেননি ফেসবুকে, এবং একই সাথে যারা পুরনো অনুষ্ঠানগুলো ডাউনলোড করতে চান, হ্যালো 8920 মেম্বার হতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920, আমি আবারও বলছি www.facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফোন করতে পারেন চাইলে আমাদেরকে আপনার জীবনের গল্প বলার জন্য, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668, আমি আবারও বলছি 9115668। এছাড়া আরেকটি নাম্বার রয়েছে 09613892892, আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে ফোন থেকে যে নির্দেশনা পাবেন সেই নির্দেশনা অনুযায়ী আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। হ্যাঁ রানা, আমরা যেখানটাতে ছিলাম,
পরে ওরা ডাক্তারের কথা না শুনে পরে ওনাকে হসপিটালে নিয়ে গেছে, নিয়ে যারা ওখানে মানে ডাক্তাররা স্বামী খুঁজতেছে, তো ওরা নিজেরা ইয়ে করার পরে সিজার করেছে, সিজারে সেল হয়েছে, সেল হওয়ার পরে আমার
বেঁচে ছিল এটা,
হ্যাঁ বেঁচে ছিল।
ওকে,
পরে আমার ভাই আমাকে ফোন করলো যে তোমার ওয়াইফ অসুস্থ, তুমি তাড়াতাড়ি আসো, তো আমি চলে এসছি, আমি মনে করছি আমাদের বাড়িতে। আসার পরে রাস্তা আমাকে এক জামার এক বন্ধু বলে কি তোমার মেয়ে হয়েছে, পরে বাড়িতে আসলাম, আসার পরে দেখি বাড়িতে কিছুই নেই। পরে আমি আমার মাকে বলি, মা আমি কি রাস্তার মধ্যে কথা শুনলাম একটা মেয়ে হয়েছে, পরে আমার মা বলে বাবা আমরা তো কিছুই জানি না। পরে আমি আমার পাশের বাড়ির বন্ধুকে নিয়ে সাইকেল দিয়ে রাত্রে 11টার দিকে ওদের বাসায় চলে গেছি, যে ওইখানেও দেখি কেউ নেই। পরে ওর ভাবি বড় ভাবি আমাকে বলে আপনার একটা সেল হয়েছে, পরে আমি আমাকে ওখানে অনেক বাট্টাত খাইতে বলছি, আমি খাইনি, আমি চলে এসছি রাতের একটার সময় বাসা চলে এসছি। আসার পরে আমি সকালবেলা আমার বন্ধুকে নিয়ে যাবো, পৌঁছে দিব, আমার ভাই এফাকে গ্যাঞ্জাম লাগে, আমার সমস্ত সাসামানা ঘর থেকে বাইর করে দিচ্ছে, গ্যাঞ্জাম লাগেছে অনেক গ্যাঞ্জাম। পরে ওইখান থেকে আমার বন্ধুকে সবাইকে নিয়ে আমি হসপিটালে গেছি, তারপরে আমি ওই দিন আবার বন্ধুর সাথে চলে এসছি, চলে আসার পরের দিন আমি আবার গেছি। পরে সবাই বলতেছে যে আপনি স্বামী ওরে এত আদর করেন, ওরা তো সেবা যত্ন করেন, ওর মা বোন আজকে দুইটা দিন এখানে ছিল এরকম করছেন। আমি ওর সমস্ত কিছু ফোচাটাকে কেয়ার করছি। এরপরে আমি 5 দিন ওখানে ছিলাম, তা আমার কম্পিউটারে সার্টিফিকেট দিবে, আমি বলছি আমি আজকে চলে যাই, আমি আবার 2 দিন পর আসবো। পরে আমি সার্টিফিকেটের জন্য এখানে চলে গেছি। এভাবেই তখন ওদের বাড়িতে ওরা নিয়ে গেছে, আমি একটা রিকোয়েস্ট করছিলাম যে আমার মা তো বয়স্ক মানুষ আসতে পারে না, আমাদের বাড়ির পাশ দিয়ে নিন, আমার মাকে বাচ্চাটা দেখাই নিন, কিন্তু ওরা এবার মানেনি। পরে ওরা নিয়ে এসছে, নিয়ে আসার পরে ওদের বাড়িতে বাচ্চা আছে, থাকার পরে আমি বাড়িতে আসছি, আসার পরে আমি বললাম যে আমি কথাটা বলছি আপনারা তো, তখন কিন্তু মানে এত অ্যাভেলেবেল মোবাইলের যোগ ছিল না, তো আমি বলার পরে ওর মা আমাকে বলে টাকা পয়সা আমরা খরচ করছি কেন আপনার মাকে বাচ্চা দেখাবো। আর আমার কাছে তখন আমার ওয়াইফকে আসতেও দিত না, আমার ছেলেটাকেও তার মানে আমাকে একটু ইয়ে করতে দিত না, বলে যে টাকা খরচ করছে সে বাচ্চা ফেলতে পারবে। এভাবে তো আমি ওদের কথা প্রসঙ্গে বলছি যে যে বাচ্চা টাকা খরচ করেছে সে বাচ্চা পালতে পারবে ঠিক আছে, কিন্তু সে তার বাচ্চার বাবা হতে পারবে না, বাচ্চার বাবা তো আমি। আর আপনার সে মেয়ে এ বাচ্চা গর্ভ থাকা অবস্থা বলছে আমি পঙ্গু, আমার কিছুই নাই, এটা তো আমার বদনামের ফসল, এগুলো আমি ওদেরকে বলছি। বলার পরে আমার বাবা বলছে আমি অর্ধেক টাকা দেবো, আমি বলছি না অসম্ভব ব্যাপার, আমরা দাত্রী রাখছি, ওই দাত্রীকে অ্যাভয়েড করে আমার মা বাড়িতে নেই, ওনারা ওনার মেয়েকে নিয়ে গেছে, তাইলে আমি কেন এমনিতেও আমার নামে, তখন ও আমার নাম বদনাম রটানো শুরু করছে যে আমি হিজড়া, আমার এগুলো কিছু নাই। তখন সবাই বলে যে তাইলে তোমার ছেলে কিভাবে হলো, বলছে যে ছেলে হওয়া কোনো ব্যাপার, এটা ওয়ান টুর ব্যাপার, তেগুলা বলতো এভাবে। তখন মানে ছয় মাস হয়ে গেছে ওইখানে আছে, তখন ওর সাসাকে আমি দোষছি, ওকে আমি এবার বলি যে তুমি চলো আমার সাথে, ও বলে আমি যাবো না, কি আমার ভাই যদি দেয় আমি যাবো, পর আমি বলি তুমি বিয়ে করছো, তোমার ভাই তোমাকে বিয়ে দিতে চায়নি, তুমি যদি চাও তোমার ভাই তোমাকে ধরে রাখতে পারবে না, তুমি যদি না যাও তোমার ভাই তোমাকে যদি হাজারো আমার সাথে তুমি যেতে পারো না। পরে ও সাসার কাছে বলছি, সাসা ওটাই সমাধান করে দিল, আমার সাথে ওকে দিল, আমি নিয়ে আসছি। নিয়ে আসার পরে আমার তো একটাই সমস্যা, তখন দিনে দিনে এখন আরো বেশি ডিফারেন্স, এখন আমি আমার বাচ্চাটাকে কেয়ার করার জন্য আমি ওর সাথে আরো একটু ডিফারেন্স হয়ে গেছি, কারণ ও বাচ্চাটাকে এরকম কেয়ার করে না, যেখানে সেখানে ফালাই রাখে এবং এই পিচ্ছি বাচ্চার মারধর করে আমার উপরে হিট করে, এবং শেল্টার গুলো দেয় আমার ভাই এবং আমার বাবি। এভাবে করতে করতে বাচ্চা চার বছর বয়স হয়েছে, আমি আর অত্যাচার সহ্য করতে পারতেছি না, এই ফাঁকে আমি আবার চাকরি নিছি গুলিস্তানে জুতার মার্কেটে। তো আমি ওর সবকিছু দিতাম, পছন্দের সবকিছু, আমি নিজে না ফিন্দা না ইয়া করে ঈদের সময়, এরপরে এই ফাঁকে আবার আমার অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছিল। অ্যাপেন্ডিক্স অপারেশন হওয়ার পরে ও আমার এত কেয়ার করতো না, টোটালি মানে আমাকে মানতেও না, আমার আদর সম্মান ওর কাছে কিছুই ছিল না। আমি এক হাতে শিলে জায়গা চাপ দিয়ে কল চাপে পানি নিতাম, মাকে কষ্ট দিতাম।
আমি যেটা বুঝতে পারি আপনার প্রতি তার কোনো কেয়ারই ছিল
না, এবং কি আমার বাচ্চার প্রতি তার
কোনো ইয়ে ছিল না।
এসআই তো আমি ওকে
দ্যাট মাস্ট বি ভেরি মাচ ন্যাচারাল, এবং এই জায়গাগুলো থেকে সাইকিয়াট্রিক ব্যাখ্যা থেকে হয়তো বা মেয়েটা যে অ্যাটিটিউড করছে সেটার পেছনে যথেষ্ট লজিক আছে, এবং একই সাথে ওর যে সেখানেও ওর তেমন কিছু করার নেই, বাট দ্য থিং ইজ হ্যাপেনিং। এই সম্পর্কের ক্ষেত্রে এই জিনিসটা যেটা প্রয়োজনীয় সেটা না থাকলে যেটা হয় সেটা, কিন্তু এখানে আসলে দোষ কারোরই না, দোষ হচ্ছে হলো যারা বড় করেছেন এবং যারা এই ব্যাপারগুলো জানার পরেও জিনিসটাকে হাইড করে গেছেন, যারা ব্যাপারগুলোকে জেনেও ওভারলুক করে গেছেন, যারা মনে করেছেন এগুলো ঠিক হয়ে যাবে তাদের জন্য, এবং তাদের জন্য আজকের হ্যালো 8920টা অনেক বড় একটা লেসন, বিকজ এনি কাইন্ড অফ ফিজিক্যাল ডিসএবিলিটি সেটাকে ওভারলুক করার কোন সুযোগ নেই যদি সেটাকে ভালো করার সুযোগ থাকে।
তো পর আমি ওকে অনেক বুঝাইতাম, সুযোগ পাইলে আমি কইতাম দেখো আমাকে আল্লাহ যেরকম বানিয়েছে এরকমই তো, যদি মানুষের একটা হাত না থাকে তাহলে কি সে মানুষ না, আমি তো তোমার সব দিকে কেয়ার করি, কিন্তু তুমি আমার সাথে এত খারাপ ব্যবহার কেন করো। অবশ্য ওকে আমি আমার বউ বলে আমি ভাবতে পারি না, কিন্তু তারপরে ওর সাথে যাতে আমার বিয়ে হয়েছে আমি তোর স্বামী। হ্যাঁ, পরে এভাবে দিন যায়, গ্যাঞ্জাম যত বাড়তেছে বাড়তেছে আমি আর অতিষ্ঠ হয়ে গেছি, পরে এক পর্যায়ে আমি বাড়িতে বেশি যাইতাম না, কিন্তু আমার বাবা অসুস্থ হয়ে গেছে, তখন দুই বছরের মেয়াদ থাকা অবস্থায় আমি আমার আব্বাকে রিটায়ার করে বাড়িতে নিয়ে গেছি, তখন আমার ভাই আরো বেশি গ্যাঞ্জাম লাগাই দিছে যে তিনজন রে খাওয়ায়, এগুলা নিয়ে অনেক অত্যাচার বিচার মা বাবার উপর আরো বেশি করতেছে দিন পর দিন। তখন আমি আমার বউকে বলি যে আচ্ছা ও যে আমাদের সাথে এরকম ইয়ে করে আমাদেরকে নিয়ে তো মা বাবাকে আরো বেশি ইয়ে করে, তুমি কিছু বলতে পারো না? ও আমাকে বলে কি আমি ওকে কিছু বলতে পারবো না, ওকে আমার ভালো লাগে।
কে বলে তা?
আমার ওয়াইফ।
কাকে ভালো লাগে?
আমার বড় ভাইকে।
ওকে।
আবার যে ও মানে অন্যান্য পুরুষগুলো দেখলে কিরকম করে, বা ওদের বাড়িতে আমি যেরকম পাইছি ওর কোলের উপরে একটা ছেলের মাথা, এগুলো আমি দেখছি। তো আমি তো
ও যেটা করতে এটাকে আপনার খারাপ লাগতো?
আমার কাছে মনে হইতো না, মনে হইতো যে একটা মেয়ে ও আমি একটা মেয়ে, আমার কাছে এবং আমি ওদের বাড়িতে ওর কাপড় বিন্দে নাচতাম, ওকে আমি কি সুন্দর করে সাজিয়ে দিতাম, ওর সামনে আমি এগুলো করতাম, এবং ও আমাকে বলছো যে তুমি যাতে এরকম আমি দেখে আসছি, আল্লাহর কাছে কামনা করবো তোমাকে হয়তো একদিন ঠিক করে দিবা। আমার খালা 11 বছর পরে স্বামীর শখ ফিরে পাইছে, আমি বলছি ঠিক আছে তুমি যদি অপেক্ষা করতে পারো করো, কিন্তু আমার তো এখানে কোনো হাত
নেই।
পরে আমার ছেলে আস্তে আস্তে বড় হইতেছে, গ্যাঞ্জাম শুরু যাইতেছে, কিন্তু আমার ভিতরে কাজ করতেছে পিচ্ছি সামনে এগুলা করাটা ঠিক না। আর আমার ছেলেটা পুরো ফেস আমার, এবং আমার অনেক ভক্ত ছিল, ওর মা ছাড়া আমার কাছে থাকতো, ছেলেকে আমি ইয়া করতাম, অনেক আদর করতাম, আমার কথাও শুনতো। শোনার পরে 4 বছর এখন দিনে দিনে অত্যাচার বাড়াইতেছে, আর এ পাকে ও কি করছে আমার ভাই বাবের সাথে হাত মিলিয়া আমাকে আমাদের বাড়ির মানুষদের মারছে। তখন আমি বুঝছি যে গণপিটনি কেমন। ও চাইতেছে আমি ওকে বিদায় করি, আর আমি ওকে বলছি কাউকে কিছু জানানোর দরকার নাই, তুমি সুন্দর মতো চলে যাও, কিন্তু ও চাইতেছে আমি যদি একে ডিভোর্স করি তাহলে আমার এ পাকে অলরেডি ও আমার সব এলাকাতে বদনাম ছড়ানো শুরু করে দিছে, এবং এমনও বদনাম করছে যে
আমি বাড়িতে আসি। প্রিয় শ্রোতা, আমরা এই পার্টটিকে একেবারে মিউট করে দিয়েছি ফুল জিনিসটাই, এবং এটা প্রচার করা সম্ভব নয়, এটা আমাদের এথিক্সের জায়গাটা থেকেই, বাট দিস হ্যাপেন ইন লাইফ, এবং খুবই জঘন্য কথাবার্তা, আমরা এটা প্রচার করতে চাই না, কিন্তু লাইফ এটা হয়েছে। ওকে, আমরা স্টোরি সামনের দিকে এগোতে চাই। ওকে বলুন।
তারপর বাচ্চার বয়স 4 বছর হইতেছে, আমি আর অত্যাচার সহ্য করতে পারতেছি না, মা বাবাকে দেখতে পারতেছি না। পরে আমি আমার আব্বাকে গলা জড়াই ধরে কানলাম যে বাবা, আমি কোনোদিন তোমাদের কাছে কিছু চাইবো না, আমাকে একটা বিটাও তোমরা দিও না, আমি যা পাবো তা দিয়ে ওকে বিদি করে দাও। পরে আমি আমার বোনের দুলা বোনের জামাইরা অনেক ইয়ে করছে, বিভিন্ন ভাবে বাড়িতে 40 বছর ওকে বিদায় করে দিবি, কিন্তু আসার পরে কিছুই হয় না। এরপরে সবাই চলে যায়। এরপর আমি নিজে নিজে সিদ্ধান্ত নিচ্ছি, আমি যেখানে চাকরি করি, এই তখন আমি মানে সিরিয়াসলি নিজের ইয়েতে কিছু করতে যাইতেছি। তখন পাশের দোকানদারের ম্যানেজার, আমি এক দোকানের ম্যানেজার, ওর সাথে আমি আলাপ করলাম এবং পরে ঠিক আছে তুমি আমার শালা উকিল, আমি ডিসকাস করে দিতে পারবো, 600 টাকা জোগাড় করো। পরে 600 টাকা দিলাম। পরে আমি তালাকনামা রেডি করলাম, তখন 16 ডিসেম্বর ছিল, মার্কেট বন্ধ থাকবে, আমি 15 ডিসেম্বর এগুলো রেডি করছি। পরে উনি বলতেছে আজকে ছেলে দেন, আমি বলছি না আমার ছেলে আছে তো, আমি ওকে আমার কাছে নিয়ে আসার চেষ্টা করবো, আমি আমার ছেলে ছাড়া থাকতে পারবো না। পরে আমি 16 ডিসেম্বরে বাড়িতে গেলাম, যাওয়ার আগে ওকে ফোন দিলাম যে আমি তোমাকে নিয়ে ঢাকায় চলে আসবো, তুমি সবকিছু নিয়ে আমাদের বাড়িতে চলে আসবো। তখন ওদের বাড়িতে অলরেডি চলে গেছে সবকিছু নিয়ে, আমাদের বাড়ি থেকে চুরি করে চলে গেছে, আমার মা গোসল করতে গেছে, এই পাখিও সবকিছু নিয়ে চলে গেছে। হ্যাঁ, পরে আমি ওকে তখন ফোন দিছি, ফোন দেওয়ার পর আমি বলতেছি তুমি আজকে আমাদের বাড়িতে চলে আসো, আমি কালকে আসবো, পরে তোমাকে নিয়ে বিকেলে চলে আসবো, আমি আর ওই মা বাবার কাছে থাকবো না। ওর সাথে এমন অভিনয় করছি যে আমি আমার মা বাবাকে দেখতে পারিনি। ও আবার আমার কাছে ফোন করে বলছে যে আমার মা বাবাকে ফোন দিন না, খয়ে রাখছে। তো আমি ওর সাথে ফাটটা নিলাম, পরে ও আসেনি। আমি ওই দিনে রওনা দিয়ে রাত্রে আমি আমার বোনের বাড়িতে আসছি, আমি তো জানি আমার ঘরের মধ্যে আমার ভাই ভাবি বিলেন আছে, জানিয়ে দিবে। পরে আমি ভোরবেলায় আমাদের বাড়িতে আসছি, যাতে বুঝে আমি রাত্রে রওনা দিয়ে ভরে আসলাম। পরে সারাটা দিন ওর জন্য অপেক্ষা করছি, আসেনি। ওই দিন আবার চলে আসি, 17 তারিখ আমার আবার দোকান খোলা, আমি চলে আসছি। আসি 17 তারিখে আমি 11টার সময় তালাকনামাটা রেজিস্ট্রি করে সাইরা আবার আমি আইসা ওরে ফোন দিয়ে, ফোন রিসিভ করে না। তালাকনামাটা ছাড়ার পর আমি ওকে ফোন দিচ্ছি, ফোন দেওয়ার পরে ফোন ধরছে, ধরার পর আমি বলি যে আপনি আসলেন না কেন, তুমি করে বলছো তুমি আসলে না কেন, বলছো আমি হঠাৎ মাথা ঘুরে ফিরে গেছি, আমি মনে করছি তুমি আমাকে নিতে আসবে, আসলে ওদের পলিটিক্স ছিল আমি ওখানে গেলে ওরা আমাকে আটকাবে। তো পরে আমি বলছি ঠিক আছে আসসালাম আলাইকুম, আপনি আর কখনো আমাদের কাছে আসতে হবে না, এই কথা বলে আমি ফোনটা কেটে দিস, শেষ সালাম দিয়ে দিস ওনাকে। পরে ওনারা কাগজটা পাওয়ার সাথে সাথে আমাদের বাড়িতে ইয়ে করছে, কেস মামলা করবে এরা ডিসকাস করার জন্য। পরে একটা শার্ট নিয়ে আসছে, আমাদেরকে কি কি দিছে না দিছে আসলে কিছুই দেয় নাই, নগদ 2 লাখ টাকা যৌতুক দিছে, এগুলা বলে আমার মা বাবাকে হুমকি দিল। পরে ওর ভাই বাড়িতে আসলে ডিসকাস করবে, নাহলে আমরা কেস মামলা করবে। পরে আমার আব্বা সাধারণ মানুষ, এগুলো শুনে গাবড়াই গেছে। আমার আব্বা বলতেছে আমরা এগুলো বিশ্বাস করি না, আমার চাচা বলতেছে বিশ্বাস করি না, প্রমাণ চাই। তো পরে আমার বাবার সাথে যোগাযোগ করলাম, আমার বলতেছে তুই এখানে আমাদের সামনে শু হইস না, তুই তালাকনামাটা ফটোকপি আমার কাছে পাঠা। পরে আমি পাঠাইছি, তো আমাকে গোপনে বাড়িতে যাইতে বলছে, আমি গেছি আমার বোনের বাড়িতে, ওইখানে আব্বার সাথে দেখা করছি, আব্বা গলা জড়ে বলছি যে এটা আমার ডিসকাস করে দেন, আমার পাশে টাশে কাটিয়ে দেন। পরে আমার আব্বা আমাদের ফুকুরের জায়গা বিক্রি করে 80,000 টাকা দিয়ে ওর সাথে ডিসকাস হয়ে গেছে। তখন আবার ওরা একটা চালাকি করছে, আমার বাচ্চাটাকে সাথে নিয়ে আসেনি, বাচ্চাটা ওইখানে রাইখা। তো যে আবার এই আটা বিচারটা ভাঙছে, ও আমার বোনের বাইসুর, ও ওখান থেকে টাকা খাইছে, খাওয়ার পরে বাচ্চাটা ওদেরকে দিয়ে দিস। পরে আমি ফোন দিছি, আমি বলছি মা ওরা যদি টাকা নেয় তাহলে আমার বাচ্চা দিবা না, কিন্তু আর বাচ্চা যদি নেয় তাহলে টাকা দিবা না। পরে ফোন দিছি, বলছে ওরা বাচ্চাও নিয়ে গেছে, টাকাও 80,000 নিয়ে গেছে। পরে আমি ওই চেয়ারম্যানের কাছে ফোন দিছি, ওই চেয়ারম্যান এখন মারা গেছে, বলছে ওর কোনোখানে বিয়ে হয়ে গেলে তোমার বাচ্চা এনে দিন। পরে ওরা আর এনে দেনি, আমি একবার চেয়ারম্যানকে গাড়ি বানা দিয়ে পাঠাইছি, তো আমার বাচ্চা এনে দেনি। পরে আমি 2 বছর গ্যাপ ছিলাম, আমি বাচ্চার সাথে ফোনে কথা বলতাম, ওরা ওই নাম্বারটা অফ করে দিছে যাতে আমি বাচ্চার সাথে কথা বলতে না পারি, কিন্তু বাচ্চার প্রতি আমার মনে যে আমি বাচ্চার মা এরকম লাগে আমার কাছে, কিন্তু বাচ্চাটার জন্য অনেক কান্দাকাটি করি। পরে এক পর্যায়ে মার সাথে রাগারি করছে, মা তুমি মনে ইচ্ছে করে আমার বাচ্চাটা দিয়ে দিছো, আমি আমার বাচ্চা ফালতাম, তুমি আমার বাচ্চাটা এখানে খুব বিশ্বাস কর, আমি তোকে যেরকম জানতাম। পরে আমি আমার ছেলেটার নাম রাখছি শ্রাবণ, নাম রাখার ইচ্ছা ছিল তানবীর, তখন ওই নামটা কাইটে আমি নাম রাখছি শ্রাবণ, ওটা আমার ব্যথা শ্রাবণ, কারণ বদনামের ফসল সাবির হোসেন, আর আমি দিছি শ্রাবণ। আবার আমি ওর কাছ থেকে ওকে ওর নিজের ইচ্ছা ফাটানোর জন্য একটা স্ট্যাম্পে সই নিয়েছিলাম, খালি স্ট্যাম্পে সই নিয়েছিলাম, ওর বাইরের কাছে বলে দিছে। পরে আমার মা আমাকে ওই দিন আসতে দেন, যদি আমি আসতাম তো আমার মা বাবা অনেক টর্চারিং হইতো, ফিরে বাড়িতে রয়ে গেছি, তখন ওরা এসে আমার কাছ থেকে স্ট্যাম্পটা নিয়ে গেছে। আমি ওই দিন আমার বাচ্চাটাকে 4 বছরের বাচ্চাটাকে ওইখানে ফেলাই আসি, ওই বাড়িতে যখন রেখে আসছি তখন আমার অনেক খারাপ লাগছিল, আজও আমার বাচ্চা ওইখানে। পরে আমি 2 বছর গ্যাপ, আমি আর বিয়ে শাদী করবো না, সবাই আমাকে অনেক ইয়ে করে, আমার ভাই আমার নামে বদনাম রটাতেছে, যদি সত্যিকার পুরুষ হইতে তাহলে বিয়ে কেন করে না। এবং আমার মা বাবাকে অনেক টর্চার করে বলে আমাকে বাড়ি থেকে বাইর করে দেওয়ার জন্য, জায়গা সম্পত্তি ওকে দিয়ে দেওয়ার জন্য অনেক অত্যাচার চলতেছে। তখন আমি আর টিকতে পারতেছি না, আমার মা বলতেছে দিনে দিনে আমার মা অসুস্থ হইতেছে, বাবা অসুস্থ হইতেছে, কাজ করার মতো কেউ নেই, ভাই ভাবি মা বাবার খেয়াল রাখে না। কিন্তু অর্ধেক সম্পত্তি দখল করে নিয়েছে, বিল্ডিং অর্ধেক নিয়ে গেছে, এভাবে আছে। পরে আমি এখন কি করবো, আমি কাউকে বলতে পারি না যে মা আমার সাথে তো কোনো মেয়ের সাথে সম্পর্ক টিকবে না, কিন্তু আমার জীবন নিয়ে তোদের অনেক অসম্মানী, আমার বাড়ির জীবন নিয়ে অসম্মানী। পরে বন্ধুর কাছে অনেক সময় খেয়াল করি যে বন্ধুর কাছে বলবো, কিন্তু লজ্জা বলি না। পরে আজ এগুলো তো হলো না। পরে দু বছর গ্যাপ, গ্যাপের ফাঁকে ওই যে শিরিন আমার জীবন থেকে হারাই গেছিল, ওর সাথে আমার কোন প্রেমের সম্পর্ক ছিল না, এ আমার পিছ ধরছে। ওই স্বামীর ঘরে এক বছর করে বাচ্চা নিয়ে চলে আসছে।
আচ্ছা,
ও 12 বছর অপেক্ষা করছে, আর কোথাও বিয়ে বসে নেই। ও বাচ্চা নিয়ে, ওই বাচ্চার নাম দিবে, এখন এই বছর মেট্রিক পরীক্ষা দিবে। পরে ওই বাচ্চা নিয়ে চলে আসছে।
এই শিরিনটা আসলে কোন শিরিন, যে শিরিন আপনি প্রথম জীবনে লাভ করলেন এবং এক রাতের মধ্যে তার বিয়ে হয়ে যায়, সেই শিরিন তার তো বিয়ে হয়ে গেছে, সে আপনার জন্য কেন ওয়েট করবে?
সে ওইখান থেকে চলে আসছে এক বছর ঘর সংসার করে,
ডিভোর্স হয়ে গেছে।
হ্যাঁ, ডিভোর্সে চলে আসছে।
তারপরে সে 12 বছর সংসার করেনি
না, ও আর বিয়ে বসে নেই। আমার তো এই ফাঁকে আমি 7 বছর আমার এই ওয়াইফের সাথে কাটেছি। শিরিন আমার পিছ লাগছে, কিন্তু আমার এই 7 বছরের মধ্যে শিরিন সমস্ত খোঁজ খবর নিচ্ছে, আমি কতটুকু সুখে আছি না আছি। ও তো এক বছরের ঘর সংসার করে ওখান থেকে চলে আসছে, তালাক হয়ে আসছে। ওর স্বামী নাকি ভালো পড়ে নাই, ওর স্বামী নেশা করতো, জুয়া খেলতো, এরপরে ও স্বামীকে ভালো বাসতে পারে নাই। আসার পরে আমি যখন গ্যাপ, তখন আমার বোনদেরকে বলে আপনার ভাইকে আমাদের বাড়িতে আসতে বলেন। আমার বোনেরা বলে আমার ভাই কোথাও যায় না, তোমার ইচ্ছে তুমি যাই। পরে আমার কাছে ফোন দিছে, ফোন দেওয়ার ফলে আমি বলি কি এখন ডিজিটাল যুগ, আপনি আমাদের বাড়িতে আসছেন, আমি আপনাদের বাড়িতে যাব না। তো ও আমার সাথে আমাদের বাড়িতে আসলে দেখা করলো। তখন ও প্রতি 5 মিনিট কি 10 মিনিট অন্তর অন্তর আমার কাছে ফোন দেয়, আমাকে অনেক কিছু গিফট করে, আমাকে একটা মোবাইল সেট দিছে। আমি যখন যা চাই এর কাছে আমি মানে অভিনয় করি যে আমার পিছিয়ে মেয়েরা ঘুরে আমি ওর কাছ থেকে খাবো। পরে আমি খাইতেছি, আমি যখন যা দাবি করি তাই দেয়, এবং আমার মোবাইলে অলরেডি টাকা পাঠাইতো। পরবর্তীতে আমি ওকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা তুমি আমার কি দেখে পছন্দ করো, তুমি তো আমার পিছিয়ে জীবনে সবই জানো। ও বলছে যে আমি সব জানি, তোমার মুখ থেকে শুনতেছে, মানুষের মুখ থেকে শুনছি। আমি ওর কাছে ডিটেলস সমস্ত কিছু বলছি যে আমার কাছে পুরুষত্ব বলতে কিছু নেই, আমি মেয়েদের সাথে মিশতে পারি না। তাই তোমার ছেলে, আমি কি ছেলেটা কিভাবে আল্লাহর ইশা আমি জানি না, এভাবে সমস্ত কিছু বলছে। বলার পরে কয় এগুলা আমাদের কাছে মানুষ বলে, তোমার মুখ থেকে শুনছে, ঠিক আছে তোমার যা আছে তা নিয়ে আমি তোমাকে ভালোবাসি, আমি 12 বছর তোমার জন্য অপেক্ষা করছি। তখন আমি আবার তাকে বিশ্বাস করলাম,
বিশ্বাস করে আপনি তাকে বিয়ে করলেন।
আমি তাকে বললাম যে ঠিক আছে আমার মানে বিবেক এটাই কাজ করছে, 12 বছর যে একটা মানুষ আমাকে ভালোবাসে, তাহলে সে নিশ্চয় আমাকে ফালাই দেবো না, সে আমাকে আদরি করবে, আর সে তো আমার সমস্ত কিছু জানছে, এবং আমি আমার নিজ মুখে সকল কিছু স্বীকার করছি। এবং সকল ফটোকন দেওয়ার আগে আমি তাকে বলছি, তাহলে আপনি কি আমাকে একটা ডাক্তার দেখাতে পারবেন? তখন এই ফাঁকে ওই যে আমার বন্ধু আমাকে একটা মানে বই দিছিল, ওই বইটা ফুইরা পড়ছি, আমি কিছু ওষুধের নাম পাইছি, তখন আমি ওর কাছ থেকে নিজে চাইয়া তখন আমি হোমিওপ্যাথিক কিছু ওষুধের ইয়ে করছিলাম। তো আমাকে সমস্ত ওষুধ কিনে আমার বাড়িতে ফাটাই দিস, খাওয়ার পর দেখি একই অবস্থায়। পর আচ্ছা 6 মাস ওর সাথে আমার সাথে এরকম ফোনে আলাপ হলো, ওর ভাই বোন বিয়ে দিতে রাজি না, ওদের বাড়িতে এরকম অনেক খোঁজ খবর যায়, আমার ভাইও ওদের কাছে খবর পাঠায় যে আপনাদের মেয়েকে এর কাছে বিয়ে দিয়ে না, ওর কিছুই নেই, ওর বড় বউ আগের বউ সমস্ত কিছু বলে গেছে। আর আমার শাশুত ভাই ওর মানে বোনের মেয়েকে বিয়ে করছে, ও বলে যে ওর কাছে বিয়ে দিবে।
বুঝতে পারছি আপনাকে, আসলে যে কোনো ভাবে হোক, সামাজিক ভাবে হোক, সবার দিক থেকে একটা মানে কি বলা যেতে পারে, নপুংসক হিসেবে সবার কাছে প্রমাণ করেছে। হ্যাঁ বলুন, তারপর
তখন ওর কাছে বিস্তারিত জীবনের সমস্ত কিছু খুলে বলছে। ও বলছে তোমার কিছু লাগবে না, আমি শুধু তোমার দেহটাকে নাই অন্তরটাকে ভালোবাসি, তোমাকে আমি বিয়ে করবো। তখন তার সাথে আমার সাথে বিয়ে হইল।
করলেন আপনি বিয়ে?
হ্যাঁ, বিয়ে করার পরে ওকে নিয়ে আমি যাক, আমি আমার মা বিয়ের দিনে বলছে বাবা তুমি মেয়েদের ছোটখাটো বিষয় রাগ করবা না, ওকে অনেক ভালোবাসবো, আমি ঠিক আছে যে আমি ওর সাথে সুন্দর মতো আসি। তখন আমার মা বাবা বলতেছে তোর একটা ছেলে হারিয়ে গেছে, আমাদের ঘরে কোনো ছোট বাচ্চা না, একটা বাচ্চা আসুক, আমি চাই আমার একটা বাচ্চা আসুক। পরে 1 বছর হয়ে গেছে কোনো বাচ্চা হয় না, একদিনও আমার সাথে ঝগড়া লাগাইছে, কিন্তু আমাকে নিয়ে কে সে কতটুকু সন্তুষ্ট এটা আমি আমাকে কখনো বুঝতে দেয়নি। 6 মাসের মাথায় একবার আমাকে বলছে যে তোমাকে দিয়ে আমার কিছুই হয় না, কিন্তু এভাবে চললে তো তোমার সাথে আমার সাথে গঞ্জাম হবে। পর আমি বলতেছি তুমি আমাকে ওষুধ খাওয়াইছো যতদিন ওষুধের মেয়াদ ছিল অতদিন ছিল, আমি প্রাকৃতিক ভাবে তো আমার কিছুই নেই। এভাবে করতে হতে পারে 1 বছর, টানা 1 বছর পরে ও গর্ভবতী। পরে আমি টঙ্গিতে দোকান দেই, আমার দোকানে অল্প আয়ের পুঁজি, কোন রকম আমি চলি, কোন রকম মা বাপ নিয়ে চলতেছি ফিরতেছি, ওকে যথাসাধ্য পরিমাণ চেষ্টা করতেছি, কিন্তু আগের ওর কাছ থেকে অবহেলা পাওয়ার কারণে আমি ওকে অনেক ভালোবাসি, ও যা কিছু করে নাকি আমি কোনো কিছু মনে করি না। এমনকি আমি ওর সাথে বিয়ে হওয়ার পরে আমি অসুস্থ হয়েছি, সিলেটের ভাই ভাবি থাকে ওইখানে গেছি, আমি এটা মানুষের কাছ থেকে শুনছি, শোনার পর আমি সিলেট মাজারে গাছে বান্ধিছি যাতে ও আমার জীবন থেকে হারাই আনা যায়। হয়তো সম্পর্কটা থাকুক, কারণ ও আমাকে বলছে তোমার বদনাম গুছানোর জন্য আমি আসতেছি। পরে ওর সাথে যখন বিয়ে হইলো তখন সবাই বলতেছে না ও তাইলে পুরুষ। পরে আবার বাচ্চা হইল, বাচ্চা হওয়ার পরে বলতেছে যে আগে সবগুলো মিথ্যা। কিন্তু বাচ্চা হওয়ার পরে আবার ওর সাথে আমার এরকম বিশ্বাস না হলে কোন প্রমাণ করান। এখন ও আমার নামে বদনাম করতে করতে সবার কাছে আমাকে কালারিং করে দিয়েছে।
12 বছর আপনার জন্য অপেক্ষা করলো, আপনার জীবনের প্রথম লাভ, তারপরও এই ফিজিক্যাল প্রবলেমের জায়গাতে এসে এখন সব কালার।
পরে আমার ওর প্রতি আসতেছে গিনা জন্মতে কিরে 12 বছর যে মানুষ আমার জন্য অপেক্ষা করছে, কারণ আমি তো ভালোবাসা জানি, ভালোবাসা কি জিনিস। এখন ও বলা বলি শুরু করছে যে ও ছেলেদের সাথে ওর সাথে রিলেশন, ছেলেদের সাথে অবৈধ সম্পর্ক, এগুলো ও বলা বলি শুরু করছে। বলা এখন আমার মা বাবার সাথে, বন্ধুর সাথে খারাপ বিহেভ শুরু করছে। ও কাহিনী একই রকম হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে ও আমার বাবা মাকে একটু একটু কেয়ার করে, আবার করেও না, এরকম অবস্থা। পরে আমি না পারি ওরে ফালাইতাম, না পারি রাখতাম, কিন্তু আমার ইচ্ছা আমি ওকে ছাড়বো না। কিন্তু সবসময় আমার কাছে ডিভোর্স দাবি করে। আমি বলতেছি যে আমি তোমাকে ছাড়বো না, তুমি যদি ত্যাগ করেছো তুমি ইচ্ছা করো, কিন্তু দুপক্ষের ফ্যামিলি তুমি সম্মান রক্ষা করো, তোমার বাইরে আমার কাছে বিয়ে দিতে চাই নাই, তুমি জোর করে বিয়ে করছো। এরপরে যখন আমার মা বোন কেউ আগের মতো রিপিট শুরু করছে, যে তখন আমি ওর কাছে বিস্তারিত আমার জীবনের যে কথাটা গোপন ছিল সেটা আমি বলে দিয়েছি যে আমার মা বোনের কোনো দোষ নাই, আমি প্রাকৃতিকভাবে এরকম, সেই জন্য আমি তোমার কাছে যাওয়া আশা করতে পারি না। পরে আমি ওর কাছে বিস্তারিত সমস্ত আমার প্রাকৃতিক ঘটনাগুলো বলে দিয়েছি যে এই জন্য সমস্যা আমার মা বোন কারো দোষ নেই। পরে ও আমাকে বলে ঠিক আছে, আমার ভাই বোন কার, আমার আত্মীয় স্বজন কারো কাছে জানার দরকার নাই, আমি এভাবেই তোমার সাথে বাকি জীবন কাটাই দিব। এ কথা বলে আমাকে সান্ত্বনা দিলে আমি পরের দিন বাড়ি থেকে চলে আসলাম টঙ্গিতে। তো আমি এখানে আমার একটা বন্ধু আছে, ওর নাম তাজু, আমি ওদের দোকানে বানা থাকতাম, ওর কাছে সবকিছু বলছি। ও এখন আমাকে এখানে নিয়ে আসছে অনুষ্ঠানের ওই মানে সূচনা করছে। ওর কাছে বলছি যে ভাই তুমি আমার পাশে সারা জীবন থাইকো, আমি তো আমার শেষ সম্বল, তার কাছে আমার জীবনের সবকিছু বলে দিছি। ওই ছেলেটার কাছে আমি সবকিছু বলছি যে আমি এরকম একটা মানুষের মাথার উপর বটগাছ থাকা দরকার, আমি ওকে অবলম্বন করছি। এই ছেলেটা আমাকে অনেক কেয়ার করতো, এই ছেলেটা নিয়ে ও আমার সাথে অনেক খারাপ বিহেভ করছে, বলছে ওর সাথে আমার সাথে অবৈধ সম্পর্ক, এগুলো প্রচার করে দিছে। তারপরে আমার বাবা মারা গেছে সবার পরে রমজানের আগে, আমার উপরে রাগ করে ও আমার বাবাকেও মরার সময় ডাকছে, ও কাছে আসেনি। পরে আমার আব্বা মারা গেল। এখন আমার আব্বা মারা যাওয়ার কিছুদিন আগে আমার মার উঠছে ক্যান্সার, আমার মা এখন ক্যান্সারের রোগী, আমার ভাই ভাবি আমার মাকে দেখে না। তো আমার ও যাতে এরকম আমার উপর অত্যাচার টর্চারিং করে, আমি কখনো ওর গায়ে হাত তুলিনি, আমি নিজের শরীরে নিজে আঘাত করছি, এখানে কত কাটছি, কিন্তু ওকে কখনো মারধর করিনি। আমি ওকে সবসময় বলি যে তোমাকে তো বলছি তুমি যদি আমার সাথে জীবন সংসার করো, নাহলে আমি তোমাকে পছন্দ করে একজনের সাথে বিয়ে দিয়ে দিই।
ও কি স্টিল আপনার সঙ্গে আছে?
হ্যাঁ আছে, কিন্তু ও সবসময় আমার কাছে ডিভোর্স চায়। আমি দিতেছি না, কারণ আমার জীবন থেকে হারিয়ে গেছে, আমি চাইতেছি আমার সাথে থাকুক। এবং আমি ওকে বলছি যে তুমি তুমি হেফ বলছি এর ফ্যামিলি কাউকে জানাইতাম না, জানাইলে ওর বাইরে নিয়ে যাবে। এবং আমি আমার ভাইদের কাছে বলেছি কিছু আংশিক যে এই এই ধরনের সমস্যার কারণে ওই রকম করে। এখন ওর ফ্যামিলির মানুষ আমাকে ভালো চোখে দেখে না, এখন ও এই দুঃখের কারণে আমি আজকে এখানে আসা। পরে ওকে আমি ডিভোর্স দিয়েছি।
আপনি ডাক্তারের সাথে কথা বলেছেন?
হ্যাঁ, ডাক্তার
এই প্রবলেমগুলো তো সমাধান করা সম্ভব।
সব শেষ, ডাক্তার বলছে আপনাকে আল্লাহ যতটুকু দিচ্ছে ততটুকু এটা বাড়ানোর কোন ক্ষমতা নেই।
মানে আলটিমেটলি ডক্টরও এই জায়গাতে ফেল করেছে না? আমার মনে হয় না যে ডক্টর আসলে যে ধরনের ডাক্তার দেখেছেন তারা আসলে আপনাকে যে সাজেশন দিয়েছে সেটা ঠিক
না।
ঠিক আছে, বাট আপনার মনে হয় যে এই জাতীয় ক্ষেত্রে আপনার আরো ভালো ডাক্তারের কাছে যাওয়া উচিত, আপনার চেষ্টা ছেড়ে দেওয়া উচিত। আপনি এখন রাইট নাও 34 এক। আর দুই নম্বর হচ্ছে হলো যে একটা মানুষকে অন্যায় করে কাছে রাখার কোন যুক্তিকতা আছে বলে আমার মনে হয় না। আপনার স্ত্রী যদি, আপনার স্ত্রী তো একটা জীবন তাই না, সে যদি মনে করে যে না আপনার সঙ্গে থেকে সে সারাটা জীবন নষ্ট করে দিচ্ছে, তাহলে আপনি তাকে জোর করে ধরে রাখার কোন লজিক নেই। তবে সন্তানের প্রতি আপনার অবশ্যই রাইট আছে। আপনার সন্তানের বয়স কত এখন?
এই সন্তানের বয়স 4 বছর।
4 বছর, ওকে। আগে সন্তানের সঙ্গে আপনার যোগাযোগ আছে?
এখন তো ওরা মোবাইল ওই নাম্বারটা চেঞ্জ করে ফেলছে।
আগে সন্তান কোথায় আছে কিভাবে আছে আপনি কিছু জানেন না? ওকে, আমাকে একটু বলবেন যে আপনার প্রেজেন্ট সিচুয়েশনে আপনি কিভাবে চলে, আপনি ইনকাম করেন কি?
মানে আমি টঙ্গিতে একটা দোকান ছিল, ওই দোকানটা এখন আগের মতো চলে না। আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমার মানে সালান পঞ্জি সব শেষ। এখন আমি অনেক কষ্টে আছি, আমি খাতা সেলাই করি, নকশি খাতা
নিজে নিজে করেন?
হ্যাঁ, আমি এখানে আনছি আপনার দেখানোর জন্য।
আমি একটু দেখে দেখতে পারি আপনার কাছে আছে নকশি খাতা?
হ্যাঁ, আমি এখন আমার মাকে নিয়ে আমি অনেক সমস্যার মধ্যে আসছি, মানে চিকিৎসা টাকা চালাইতে আমার অনেক কষ্ট হচ্ছে, আমার ভাই এক টাকাও দেয় না।
আপনার মা ক্যান্সারের রোগী?
হ্যাঁ।
কিসের ক্যান্সার?
মানে স্তন ক্যান্সার হয়ে এখন পুরো শরীরে ছড়াই গেছে।
আপনি এগুলো বিক্রি করেন?
এগুলো মানে আমি মানুষের কাছ থেকে অর্ডার নিয়ে তারপরে কাজ করে দিই, তারা আমার টাকা দেয়।
আচ্ছা,
এগুলো সেলাই করতে করতে আপনাদের অনুষ্ঠান শুনি?
এগুলো সেলাই করতে করতে আপনি আমাদের অনুষ্ঠান শুনেন? ওকে,
সো এটা হচ্ছে আপনার নকশিকাঁথা, এগুলো দিয়ে আপনার সংসার চলে
আপাতত? এগুলো আর ওই যে দোকানে যা ইনকাম আমার অনেক ঋণ হয়ে গেছে।
কত হয় সব মিলায় আপনার?
বিভিন্ন ডিজাইন দিয়ে মানে অনেক কষ্ট করে আমি এখন চলতেছি, আর এই ফাঁকে এখন দোকানটা ছাড়ে দেওয়ার ইচ্ছা করতেছে, আর মানে বিভিন্ন জায়গায় চাকরির জন্য ট্রাই করতেছি, কিন্তু কোন জায়গায় এখন কিছু হইতেছে না। অনেক জায়গায় গেলে আমাকে এরকম দেখে অনেকে নিতে চায় না।
মানে আপনার এই শারীরিক অবস্থা দেখে অনেকে নিতে চায় না?
হ্যাঁ,
আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন?
হ্যাঁ, নামাজ পড়ে আল্লাহর কাছে কামনা করি। আমার ওই যে আমার যে জন্মের সময় যে আগুন লাগছে না, ওই আগুন এখন আমার জীবনে হয়তো আজও দাউদ করে চলতেছে, কিন্তু আমার মা বাবার কাছে বোনদের কাছে আমি কখনো অবহেলা পাইনি। এবং আমি আমার বোনদেরকে বলছি যে আমার মা বাবা বাবা তো মরে গেছে, মা মরে গেলে আমাকে কে দেখবে? বোনেরা বলছে সারা জীবন তোকে আমরা দেখবো, কিন্তু আমি এখন আমার এই সন্তানের জন্য আমার এই ওয়াইফকে আমি ডিভোর্স দিতে চাই না। আর তাছাড়া আমার বোনদের মান সম্মান, আমার মান সম্মান এখন আমি আমার কি বলবো, আমি কার কাছে আমার এই দুঃখের কথাগুলো বলবো যে আল্লাহ আমাকে এরকম বানাইছে, আমার পাশে কেন কেউ থাকে না? আমি আজকে এখানে আসার একটা উদ্দেশ্য, যাতে আমার মতো আমি শহরে এসে দেখছি হাজারো মানুষ আছে, হয়তো আমার মতো এরকম ভুল অনেকেই করবে, অনেকে এরকম মিথ্যা আশায় গড় বাঁধবে, কিন্তু এতে আমার জীবন যেরকম নষ্ট হইতেছে ওই মেয়েগুলোর জীবনও নষ্ট হয়। আমি আমার এই সেকেন্ড ওয়াইফকে বিশ্বাস করে গড়াচ্ছি, সে আমাকে বলছে সারা জীবন আমার পাশে থাকবে, কিন্তু আজকে ও আমার সাথে খারাপ ব্যবহার করে। এবং এখন পর্যন্ত ও আসলে নিজের ইচ্ছা হয় নাই, আমার মা ওকে ওয়াদা করাইছে যে আমি মরে যাওয়ার পর তুই আমার বাড়ি থেকে চলে যাস, এবং আমার বাবা ওকে বলে গেছে যে আমার ছেলে দুর্বল, সেই জন্য আমার বোনেরা আমার বাবা আমার নামে বিশেষ সম্পত্তি দিয়ে গেছে, এবং আমার মা বাইরা এই জন্য বাই এই জন্য আমার বাবা আমাকে অনেক অত্যাচার করে।
Necessity knows no law. প্রয়োজন কোন আইন মানে না, নিয়ম মানে না, আর কিছুই বলার নেই। লাভ ইজ আ গিফট অফ আল্লাহ, অবশ্যই আল্লাহর শ্রেষ্ঠতম নিয়ামতের মধ্যে একটি হচ্ছে ভালোবাসা, প্রেম। কিন্তু সেই প্রেমও মানুষের বেসিক নিডের কাছে অনেক বেশি দুর্বল। একদিন, দুই দিন, তিন দিন, চার দিন সবাই পারে না। হ্যাঁ, এবং তারপর একটা সময় যতই ভালোবাসেন না কেন, আপনি যতই ভালোবাসেন না কেন, যতই ফ্যান্টাসি থাকুক না কেন, একটা সময় গিয়ে সে হাল ছেড়ে দেবে। তাই হয়েছে, বারো বছর কষ্ট করেছে এই মানুষটার জন্য, কিন্তু বাস্তবের কাছাকাছি যখন এসছে তখন আর অপেক্ষা করার কোন সুযোগ থাকে না, বারবার সেই চলে যাওয়ার কথা। আমরা কাউকেই দোষ দিতে চাই না, না আপনার স্ত্রীকে, না আপনার আগের স্ত্রীকে, না আপনাকে, সবকিছু মিলিয়ে আমাদের এই নিয়তি। এবং ও যে কথাটা বলেছে যে আমার মতো ভুল যেন কেউ কখনো না করে, সংসার শুধুমাত্র এই বেসিক কথার উপর ভিত্তি করে, লাভের উপর ভিত্তি করে, যদি সামর্থ্য না থাকে ক্যারি করার তাহলে না করাটাই বোধ হয় ভালো, নইলে এই জঘন্য সত্যগুলোর মুখোমুখি হয়তোবা হতে হয়। আপনি তো বলে দিয়েছেন লিসনারদেরকে, আমরা একটা ছোট্ট স্পেস নেই, একটা ছোট্ট গান শুনি। গান শোনার পর আপনার যে কমেন্টসগুলো আসে ফেসবুকে সেগুলো নিয়ে আবারও ফিরে আসি। প্রিয় শ্রোতা, আমাদের এই আজকের এই বন্ধুটিকে যদি আপনি দেখতে চান ফেসবুকে চলে আসতে পারেন।
আমি কি আমার কণ্ঠে একটু গান শুনতে পারি?
অবশ্যই অবশ্যই পারেন। আমি তার আগে আমি একটু বলতে চাই, আমাদের ফেসবুকে চলে আসতে পারেন আমাদের এই আজকের এই অতিথিকে দেখার জন্য। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গেই আপনি হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাবেন। শোনান আপনি কি শোনান।
বাগলি পিলিখিলায় আমার সে কোন কালি দিয়া, সারা জনম কাটল শুধু কান্দিয়া কান্দিয়া। বাগলি পিলিখিলায় আমার সে কোন কালি দিয়া, সারা জনম কাটল শুধু কান্দিয়া কান্দিয়া। লিখতে বসে কপাল লিখন, সুখের কালির দিয়া বেখে আলে দুঃখের কালি দিয়া ছড়ালিয়া, সেই কালি তো হইল না দূর দুঃখের জলে দুইয়া, সারা জনম কাটল শুধু কান্দিয়া কান্দিয়া। ভাগ্যলি পিলিখিলায় আমার সে কোন কালি দিয়া, সারা জনম কাটল শুধু কান্দিয়া কান্দিয়া।
মন আমার গেল জানা রবে না এ ধন জীবন যৌবন, তবে কেন মন এত বাসনা রবে না এ ধন। একবার ছবুরে রোদেশে বয় দেখি দাম কোষে, ছবুরে রোদেশে বয় দেখি দাম কোষে, উঠিস না রে ভেসে পেয়ে যন্ত্রণা রবে না এ ধন। যে করে কালার চরণের আশা জানো না রে মন তার কি দুর্দশা, যে করে কালার চরণের আশা জানো না রে মন তার কি দুর্দশা, ভক্ত বলি রাজা ছিল তার সর্বসোধানিল, বলি রাজা ছিল তার সর্বসোধানিল, বামন রূপে বিধি করে চলনা রবে না এ ধন জীবন যৌবন, তবে কেন মন এত বাসনা রবে না এ ধন জীবন যৌবন, তবে কেন মন এত বাসনা রবে না এ ধন। চরিত্র দেখো দত্ত ধামে কত কষ্ট পেল সেই হরি নামে, প্রহ্লাদ চরিত্র দেখো দত্ত ধামে কত কষ্ট পেল সেই হরি নামে, তার জলে তে ডুবালো আগুনে পোড়ালো, জলে তে ডুবালো আগুনে পোড়ালো, তবু না ছাড়িল সেই শ্রীনাম সাধনা রবে না এ ধন জীবন যৌবন, তবে কেন মন এত বাসনা রবে না এ ধন জীবন যৌবন, তবে কেন মন এত বাসনা রবে না এ ধন। রাজা ভবে বড় দাতা ছিল, অতিথি রূপে তার পুত্র কেনা ছিল, কর্ণ রাজা ভবে বড় দাতা ছিল, অতিথি রূপে তার পুত্র কেনা ছিল, তবু কর্ণ অনুরাগী না হইল দুঃখী, কর্ণ অনুরাগী না হইল দুঃখী, অতিথির মন করেন সান্ত্বনা রবে না এ ধন জীবন যৌবন, তবে কেন মন এত বাসনা রবে না এ ধন জীবন যৌবন, তবে কেন মন এত বাসনা রবে না এ ধন। Thank you. লক্ষণ ছিল সর্বকালে শক্তি সেলহা নিল তার বক্ষস্থলে রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে শক্তি সেলহা নিল তার বক্ষস্থলে তবু রামচন্দ্রের প্রতি লক্ষণাচারে লোভকে রামচন্দ্রের প্রতি লক্ষণাচারে লোভকে লালন বলে করুরে বিবেচনা রবে নাই ধন জীবন যৌবন তবে কেন এত বাসনা রবে নাই ধন একবার ছবুরে রোদেশে ভয় দেখি দম কষে ছবুরে রোদেশে ভয় দেখি দম কষে উঠিস না রে ভেসে পেয়ে যন্ত্রণা রবে নাই ধন জীবন যৌবন তবে কেন এত বাসনা রবে নাই ধন জীবন যৌবন তবে কেন এত বাসনা রবে নাই ধন জীবন যৌবন তবে কেন এত বাসনা রবে নাই ধন জীবন যৌবন তবে কেন এত বাসনা
presents hello 8920 close up the closer the better
okay after a long break amra bolte pari ekta lomba shomoy pore active 41 hocche shomoy ajike dia royeche apnar shonge obosshoi apnara shunchen abc radio ebong abc radio fm 89.2 shomoy 1:41 hoye geche onek onek comments peyechi amra facebook e kintu amar headphone sound ektu kom lagche amake headphone sound ta barate hobe okay ekhon thik ache onek onek কমেন্টস আমরা পেয়েছি একটু সে কমেন্টস গুলো পড়তে চাই সবগুলো তো পড়া সম্ভব নয় আসলে প্রথম দিকে অনেক মানে না পড়ার মতো অনেক বেশি বাজে রকমের কমেন্টস পেয়েছিলাম আমি এই জন্যই বলি আসলে পুরো গল্পটা একটু মনোযোগ দিয়ে শুনুন আলমগীর এবং শেষের দিকে এসে তারাই সরি বলেছেন বারবার যে খুবই হৃদয় বিদারক আলমগীর শান্তনু লিখেছে যদি কোনো কিছুর বা কোনো শিশুর গ্রহ যদি সেটা সময় না হয় তাহলে ফ্যামিলি থেকে তাকে উদ্যোগ নেওয়া উচিত তার টেক কেয়ার ঠিক মতো করা উচিত আমার মনে হয় আপনি যে কথাটা বলেছেন সেটা আমরা পুরো অনুষ্ঠান জুড়ে বলার চেষ্টা করেছি মেহেদী হাসান লিখেছে অনেকদিন পরে মনের মতো জীবনের গল্প পেলাম অনেক ধন্যবাদ শরীফুল ইসলাম মন লিখেছে আর জি ভাই এমন কত কথা আড়ালে রয়ে যায় সমাজে সেগুলো আপনারা সামনের দিকে নিয়ে আসেন এবং এই কাজগুলোকে আমরা সাধুবাদ জানাই অনেক ধন্যবাদ আপনাকে শান্ত নোমান লিখেছে এখানে যারা বাজে মন্তব্য করবেন তাদেরকে বলছি একটিবার এই মানুষটিকে নিজের জায়গায় কল্পনা করুন তাহলে আপনার ভুল পোঁচটা হয়তো সূত্রে যাবে রাতুল আহমেদ লিখেছে যে আসলে এটা একটা ছেলের জন্য অনেক অনেক কষ্টের কথা আমি হিমু হতে চাই না আমার এক বন্ধু অনেক বড় একটা কমেন্টস করেছেন আমি কমেন্টসটা নিয়েছি এখানে আজকের এই মানুষটা যিনি তার জীবনের গল্পটা আমাদের সাথে শেয়ার করেছেন এই ভাইটিকে দেখলে মনে হয় না যে তার জীবনটা এতটা কষ্টের হতে পারে তাকে দেখে মনে হয় না যে তার জীবনে এত অদ্ভুত কিছু ঘটনা ঘটে যাচ্ছে কিন্তু এটা সত্য যে এবং হাজারবার সত্য তার জীবন এমনই কারো বাহিরের রূপ দেখে বোঝা যায় না যে সেই মানুষটি কতটুকু সুখী কিংবা কতটুকু দুঃখী আমি আপনাকে স্যালুট জানাই আপনার এই কথার জন্য অ্যাবসলুটলি কারেক্ট অসাধারণ এই ভাইটা খুব অবাক হলাম এত সুন্দর এই ভাইটাকে দেখতে আল্লাহর খাস বান্দার মতো লাগছে আল্লাহ তাকে একজন হাফেজও বানাতে পারত ভাই এবং এর জীবন কেন এমনভাবে দিল আল্লাহ তারপরে লিখেছেন এটাই আল্লাহর কাছে একটি খেলা তোমরা কাউকে দেখে বলতে পারবে না যে সেই মানুষটা কেমন সেই মানুষটি কতটুকু সুখী বা দুঃখী এটা একমাত্র আল্লাহই জানে এবং সে জানেন আর আমরা জানতে পারি যদি তারা শেয়ার করে তারপরে আরও প্রশংসা করেছেন আল্লাহ তালার যাই হোক এরকম অনেক কমেন্টস আপনি করেছেন শেষের দিকে লিখেছেন আমিন আপনাকে অনেক ধন্যবাদ আমরাও বলছি আমিন মোহাম্মদ মোস্তাকিম লিখেছে আরে ভাই এত একটু স্পষ্ট করে বলেন কিছু বুঝতে পারছেন আমার মনে হয় প্রথম থেকে কিছু জটিলতা ছিল এবং সেই জায়গাটি আমরা নিজে থেকেই পরিষ্কার করিনি প্রেজেন্টেশনের জায়গাটি থেকে শেষ পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন যে আসলে তার যে ব্যাপারটা আমার মনে হয় সে নিজে থেকেই বলুক। আরিফাকে আমি বলে রাখছি যে আজকেও একটি সারপ্রাইজ আপনাদের সবার জন্য, যে আজকে আমি অনেকক্ষণ থাকবো, মানে আমাদের হ্যালো ইট 920 শেষ হয়ে যাওয়ার পরে উই গোনা রান সাম বিউটিফুল অসাম মিউজিক, এবং সেটা নিয়ে আমরা একটু পরেই হয়তো কথা বলবো, কিন্তু এখন হ্যালো ইট 920 চলছে। সো হ্যাঁ ওকে রানা, কি বলার আছে লিসনারদেরকে আপনার?
আমি আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করব, আল্লাহ আমাদের মধ্যে যাদেরকে বানাইছে তারা কখনো খারাপ কাজে যাবেন না, বা আমি যে ভুলটা করছি ভুলটা কখনো কেউ করবেন না। আমার বাবা মা বোনেরা আমাকে যেভাবে কেয়ার করছে, আপনাদের সন্তানদেরকেও আপনারা এভাবে কেয়ার করবেন, কারণ আমাদের মতো মানুষকে কেউ হিজড়া করে, কেউ কতি বলে, বিভিন্ন ভাষায় বিভিন্ন রকম ব্যঙ্গ করে, কিন্তু আমি হাজার যুদ্ধ করছি কিন্তু আমি এই পথে যাই নাই। রোজা নামাজ করি, মা বাবাকে নিয়ে আসি, আমি এখন আমার অসুস্থ মাকে নিয়ে অনেক কষ্ট আছি, আমার জন্য দোয়া করবেন।
অসাধারণ এক জীবনের গল্প আজকে শুনলাম প্রিয় শ্রোতা, এবং এই অসাধারণ জীবনের গল্প থেকে সবাই যেন আমরা শিক্ষা নিতে পারি, আল্লাহর কাছে যেন বেশি বেশি দোয়া করতে পারি, আল্লাহ যেভাবে রেখেছে আমাদের সেটা যেন শুকরিয়া আদায় করি আমরা। এবং আমরা এই জীবনের গল্পের ফিডব্যাক নিয়ে আগামী সপ্তাহে অবশ্যই ফিরব, বিশেষ করে ফোনে যারা কমেন্টস করবেন। আর একই সাথে আমরা বলতে চাই যারা ধৈর্য ধরে এতক্ষণ যাবত আমাদের সঙ্গে ছিলেন তারা আরো কিছুক্ষণ থাকবেন, কারণ বেশ কিছু জিনিস বাকি আছে এখন হ্যালো ইট 920 তে, কিছু কল বাকি আছে এবং সেগুলো আমরা শুনব, তারপর পর আমাদের অনুষ্ঠানের হয়তো বিরতি হবে। আমরা আসছি একটু পরেই, আশা করছি আমাদের সাথেই থাকবেন।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
আমার নাম মোহাম্মদ ইকবাল, এরকম একটা বীর মুক্তিযোদ্ধাকে এবিসি রেডিওর কাছে সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার নাম জয়নাল আবেদিন, আমি ফটিকছড়ির নারায়ণহাট থেকে বলতেছি। মোজাম্মেল ভাইয়ের কথাগুলো খুব ভালো লাগতেছে, এগুলো খুব প্রয়োজনীয় কথা, এগুলো শুনলে খুব ভালো লাগতেছে।
মোহাম্মদ জয়নাল আবেদিন বলতেছি সিলেট থেকে। হ্যালো ইট 920 তে জনাব মোহাম্মদ মোজাম্মেল বীর উত্তম, ওনার প্রতি হাজারো শ্রদ্ধা এবং এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের পক্ষ থেকে জানাচ্ছি হাজারো শ্রদ্ধা। ওনার জীবনের গল্প আসলে আমার শরীরে শুরু উঠেছিল।
আমার নাম হারুনুর রশিদ, সালাম এই দেশের মুক্তিযোদ্ধাকে, আরো বেশি সালাম তার মা বাবাকে। আমার অনুরোধ যে দুইজন কর্মচারীকে সরকার তাদের ছেলেমেয়ের দিকে একটু নজর করে আসছে নাকি।
বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেলের জীবনের কাহিনী শুনে আমার থেকে অনেক ভালো লেগেছে, আমরা অনেক কিছু শিখতে পেরেছি।
আমি মাসুদ রানা বলছি, মোজাম্মেল ভাইয়ের গল্প শুনেছি, শোনার পর আমার অনেক অনেক ভালো লেগেছে।
আমি ঋতু এবং রূপা আমরা বিয়ে করছি এবং অনেক খেটি আসছি, আমরা আসতে চাই এবিসি রেডিও শোতে, সে তার সুখের গল্পগুলো বলবে, আমি আমার সুখের গল্পগুলো বলবো।
মোহাম্মদ টিটিকে বিয়ে করেছি, আমরা দুজন এখন অনেক সুখে আছি, আমরা আমাদের সুখের গল্পগুলো এবিসি রেডিও বলতে চাইতেছি, আমাদের সাথে যোগাযোগ করুন।
আমি রাহুল বলতেছি, ছোটবেলায় একটা মেয়েকে পছন্দ করতাম, তাকে পাই নাই, পরে নেক্সট ডে বিয়ে করছি, একটা বাচ্চা আছে, আমি আবার আর একটা রিলেশনে গিয়ে একটা বিয়ে করছি, আমার ডিসিশন নিতে করতেছি না আমি কি করব, আমি সুইসাইড করার চিন্তা ভাবনা করতেছি, প্লিজ আমার সাথে যোগাযোগ করুন।
আমার নাম বৃষ্টি, আমি ক্লাস ফোর থেকে প্রেম করতাম, প্রেমে কিছু বুঝতাম না, বয়স 15 মতো, 2 মাসে প্রেম করে চলে যাই, একাটাই বিয়ে করি, অল্প বয়সে গর্ভবতী হই, তারপর আমার বাচ্চারা পরে মারা গেছে। প্লিজ হ্যালো 8920 আমাকে আসার জন্য সুযোগ করে দেন।
আমার নাম হচ্ছে লিটন, একটা মেয়ের সাথে সম্পর্ক করে তাকে বিয়ে করছিলাম, বাইরের ভাবে বিয়ে করাই যে আমার বাপ মা, সংসার করার পর কিছুদিন সে মেয়েটা আমার জীবন থেকে চলে যায়, আমি অনেক কষ্টে আছি, ধার করে যদি আমার কথা সবাইকে আমি জানাইতে পারতাম তাহলে আমার মনটা হালকা হতো।
আমি মোহাম্মদ সুমন বলছি, 2008 তিনতলার উপর থেকে লিফ্ট নিয়ে পড়ে গিয়ে আমার মেরুদণ্ডের হাড় পা ভেঙে যায়, আমি খুব অসহায়, তো আমি আমার এই জীবনের কাহিনীগুলো দর্শক শ্রোতাদের মাধ্যমে বলতে চাই।
আমার নাম রেশমা, ছোটবেলা থেকেই খুব কষ্টের মধ্যে বড় হয়েছি, আমার বাবার ভুলের কারণে আমাদের ভাই বোনের এবং আমার মার জীবনটা নষ্ট হয়ে যায়, আমাকে একবার সুযোগ দিন।
সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই যারা আমাদেরকে এখানে ফোন করে আমাদেরকে কমেন্টস গুলো পাঠিয়েছেন এবং আশার আকুতি জানিয়েছেন, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। নিঃসন্দেহে আপনাদের মধ্যে থেকে যে কোনো একজন হয়তো বা আগামী হ্যালো ইট 920 তে আমাদের এখানে আসবেন, মন খুলে বলবেন মনের কথাগুলো, আমরা লাখ লাখ শ্রোতা তাদের পাশে থেকে শুনব, একেবারে হৃদয় উজাড় করে শুনবো, এতটুকু করবো সবাই মিলে। এই প্রমিসটা সবসময় ছিল এবং হ্যালো ইট 920 সবসময় সেটা মেনটেন করবে। প্রিয় শ্রোতা, শেষ হচ্ছে আমাদের হ্যালো ইট 920, কিন্তু আমি আরজি কিবরিয়া আজকে আপনার সঙ্গে অনেকক্ষণই থাকবো। আমি মনে হয় প্রিভিয়াসলি একটা সপ্তাহে আপনাদের সঙ্গে থেকেছিলাম, তো সারপ্রাইজিংলি আজকেও থাকবো এবং আজকে আমি থাকার পেছনে একটা বিশেষ কারণও আছে, সেটা আমি একটু পরে বলছি। আমার কিছু পছন্দের গান নিয়ে আপনাদের সঙ্গে থাকবো, বাট দিস সং, এই গানটা হ্যালো ইট 920 পার্ট, এই গানের পরপরই শুরু হচ্ছে সেই পার্টটি।
শুনেছি আমি জীবন নাকি তুমি থাকে না, তবু কেন আমি তোমায় ভুলতে পারি না, তুমি ছাড়া পাখি আছে আমার সাথে নেই, তুমি আসা যত সুখে স্মৃতি কেন আজ কাঁদবে, যত দূর থাকো যত দূর থাকো এত কেন কাছে, সে স্পর্শ তোমার আজও আছে।
This track was downloaded from FusionBD.com.